বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইকামতে দিন। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় আধুনিক প্রকাশনী। প্রাথমিক কথা, 1978 সালে বাংলাদেশ ইসলামী আন্দোলন নামে প্রথম প্রকাশিত এবং 1981 সালের তৃতীয় সংস্করণ থেকে ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন নামে আমার লেখা পুস্তিকাটিতে চিন্তা প্রবাহের যে সিরিজ প্রকাশিত হয় তারই দ্বিতীয় সিরিজ হিসেবে ইকামতের দিন লিখছি। প্রথম সিরিজে দেখানো হয়েছে যে আল্লাহ পাকের মেহরবানিতে বাংলাদেশে ইসলামের খেদমত বিভিন্নভাবে যথেষ্ট হচ্ছে। মাদ্রাসা, মসজিদ, খানকা, ওয়াজ, তাবলিগ, ইসলামী সাহিত্য ইত্যাদির মাধ্যমে দিন ইসলামের যে বিরাট খেদমত হচ্ছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে প্রমাণ করা হয়েছে যে প্রত্যেক প্রকার খেদমতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের খেদমত মিলেই ইসলামের মর্যাদা বৃদ্ধি করছে এবং এ খেদমতগুলোকে পরস্পর পরিপূরক মনে করা প্রত্যেক মুখলিস খাদেমের দিনের কর্তব্য। যারা নিজেদের দিনী খেদমতকেই শুধু মূল্যবান মনে করে এবং অন্যদের খেদমতের কদর করে না, তাদের দ্বারা উম্মতের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। সবারই এ ধারণা করা উচিত যে আমরা সবাই বিভিন্ন আকারে ও পদ্ধতিতে একই মহান দিনের খেদমত করছি। এ কথাও ইখলাসের সাথে সবারই মনে রাখা উচিত যে উপরোক্ত সবকটি খিদমতই নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান ও জরুরি। যদি সবাই সবার খেদমতকে মূল্যবান বলে স্বীকার করে, তাহলে দেশের ইসলামী শক্তিগুলোর মধ্যে ঐক্য ও মহব্বত সৃষ্টি হবে এবং দিনের মর্যাদা আরও বাড়বে। ফোরকানিয়া মাদ্রাসা ও মক্তবগুলো দ্বারা যে খেদমত হচ্ছে তা বড় বড় মাদ্রাসা দ্বারা সম্ভব নয়। আলিয়া ও কমি মাদ্রাসায় যে উলামা তৈরি হচ্ছে তা তাবলিগ জামাতের দ্বারা হওয়া অসম্ভব। আবার তাবলিগ দ্বারা অগণিত জনসাধারণ দিনের যেটুকু আলো পাচ্ছে তা মাদ্রাসার মারফতে পাওয়া অবাস্তব। শিক্ষিত সমাজ ইসলামী সাহিত্য দ্বারা ইসলামের জ্ঞান অর্জন করছে, কিন্তু ওয়াইজদের দ্বারা অশিক্ষিত লোকেরাও ইসলামের জ্ঞান ও জজবা হাসিল করছে। মাদ্রাসা, ওয়াজ ও তাবলিগ আছে বলেই মসজিদগুলো আবাদ আছে। এসব দিক খেয়াল করলে সব রকম খেদমতকেই মূল্যবান মনে হবে। পৃষ্ঠা ৮। ইসলামী ঐক্য ইসলামী আন্দোলন বইতে প্রধানত খেদমতের দিন সম্পর্কেই আলোচনা করা হয়েছে এবং দিনের খাদেমদের ঐক্যের উপরই বিশেষ জোর দেওয়া হয়েছে। ইসলামী ঐক্যের রূপ কি হতে পারে সে বিষয়ে একটি বাস্তব প্রস্তাবও পেশ করা হয়েছে, কিন্তু ইকামতের দিন সম্পর্কে ওই পুস্তিকায় বিস্তারিত আলোচনা করা হয়নি। ইকামতের দিনের দায়িত্ব সম্পর্কে শুধু কিছুটা ইঙ্গিত সেখানে দেওয়া হয়েছে। ইকামতের দিন সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজনেই আরেকটি বই লেখা দরকার হয়ে পড়েছে। তাই এ বইটি ওই বইয়েরই পরিপূরক এবং ওই বইটি যারা পড়েছেন তাদের নিকট এ বইটির আবেদন বেশি স্পষ্ট হবে বলে আমার আশা। ইকামতের দিন পুস্তিকাটিতে এমন একটি বিষয়ে আলোচনা করা হয়েছে যার চর্চা দিনের খাদেমগণের মধ্যেও খুব কম, তাই বিষয়টিকে সহজভাবে পেশ করার প্রয়োজনে বিভিন্ন দিনী খেদমতের উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে খেদমতের দিন ও ইকামতের দিনে পার্থক্য রয়েছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি যাতে আমার কোনো কথায় আল্লাহর দিনের খাদেমগণের অসন্তুষ্ট হবার কারণ না ঘটে। যদি এমন কোনো কথা তবু রয়ে গিয়ে থাকে তাহলে আমাকে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করব ইনশাআল্লাহ। পৃষ্ঠা ৯। এ বইয়ের আলোচ্য বিষয়, দিন শব্দের ব্যাখ্যা। প্রথম অর্থ প্রতিদান বা বদলা, দ্বিতীয় অর্থ আনুগত্য, তৃতীয় অর্থ আনুগত্যের বিধান বা পদ্ধতি, চতুর্থ অর্থ আইন, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। দিনের ব্যাপকতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিন ইসলামের বাস্তব নমুনা। ইকামতের দিনের মর্ম, বাংলাদেশে দিনে হকের অবস্থা, দিনে হক কায়েম হলে বাতিলের অবস্থা কি হয়। ইকামতের দিনের দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দায়িত্বের অতিরিক্ত কাজ করেছেন। ইসলামী আন্দোলনের চিরন্তন কর্মপদ্ধতি, ইসলামী আন্দোলন ও ক্যাডার পদ্ধতি, হক ও বাতিলের সংঘর্ষ অনিবার্য কেন, দিনী খেদমতের সাথে এর সংঘর্ষ হয় না কেন, ওলামায়ে কেরাম সবাই ইকামতের দিনে সক্রিয় নন কেন, দিনের মাপকাঠি একমাত্র রাসূল, উপমহাদেশের বড় বড় ওলামা ইকামতের দিনের আন্দোলন করেননি কেন, জামাতবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব, ইকামতের দিনের উদ্দেশ্যে গঠিত জামাতের বৈশিষ্ট্য, বাংলাদেশে এ জাতীয় জামাত আছে কি, জামায়াতে ইসলামী ও মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, জামাত বিরোধী ফতোয়া, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই বিরোধী ফতোয়া, ওলামা ও মাশায়েখে কেরামের খেদমতে। পৃষ্ঠা ১১। এ পুস্তকে ব্যবহৃত কুরআনি পরিভাষা। আধুনিক শিক্ষিত লোকদের নিকট যেসব পরিভাষার অর্থ জানা না থাকার ফলে বইটির বক্তব্য অস্পষ্ট থাকার আশঙ্কা রয়েছে, সেসবের সংক্ষিপ্ত সংজ্ঞা দেয়া হল। ১. দিন। দিন মানে আনুগত্য, আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে রাসুলের মাধ্যমে প্রেরিত জীবনবিধান। ২. ইকামত। ইকামত মানে প্রতিষ্ঠা, কায়েম, স্থাপন। ৩. ইকামতের দিন। ইকামতের দিন অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত বিধানকে বাস্তবায়িত করা বা প্রতিষ্ঠিত করা। ৪. হক। হক মানে সত্য, যুক্তিপূর্ণ, অখণ্ডনীয়। ৫. দিনে হক। দিনে হক মানে সত্য দিন, অর্থাৎ ওই দিন যার সত্যতা অখণ্ডনীয় ও যুক্তিপূর্ণ। ৬. বাতিল। বাতিল মানে মিথ্যা, অসত্য, খণ্ডনীয়, অযৌক্তিক। ৭. দিনে বাতিল। দিনে বাতিল মানে মিথ্যা দিন বা আনুগত্যের অযৌক্তিক বিধান, অসত্য জীবন ব্যবস্থা। ৮. খেদমত মানে সেবা, সহায়তা, কাজ। ৯. খেদমত দিন, অর্থাৎ দিন ইসলামের সেবা বা দিনের উন্নতির জন্য কাজ। ১০. খাদেমে দিন। খাদেমে দিন মানে ইসলামের সেবক ও সাহায্যকারী। ১১. এলম। এলম মানে জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে নবীর নিকট প্রেরিত জ্ঞান যা কোরআন ও হাদিসে আছে। ১২. উলামা। উলামা মানে জ্ঞানী, কোরআন ও হাদিসে যারা জ্ঞানী, এর এক বচন হল আলেম। ১৩. ফিতনা। ফিতনা মানে বাধা, পরীক্ষা, সন্দেহে আটকে পড়া, আল্লাহর পথে চলতে গেলে যত বাধা, পরীক্ষা ও সন্দেহ দেখা দেয় সবই ফিতনা। ১৪. ওহী। ওহী মানে ইঙ্গিত, জানানো, প্রকাশ করা, প্রেরণা দান ইত্যাদি, আল্লাহর নিকট থেকে মানুষের নিকট বাণী পাঠাবার উপায়। পৃষ্ঠা ১২। ১৫. হেদায়াত। হেদায়াত মানে পথ প্রদর্শন, সঠিক পথে চালনা। ১৬. উসওয়া। উসওয়া মানে আদর্শ, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। ১৭. উসওয়াতুন হাসানা মানে সুন্দরতম আদর্শ, উৎকৃষ্টতম আদর্শ। ১৮. মেয়ার। মেয়ার মানে মাপকাঠি, মানদণ্ড। ১৯. জামাত। জামাত মানে দল বা সংগঠন। ২০. ফতোয়া। ফতোয়া মানে সিদ্ধান্ত, ঘোষণা, মতামত প্রকাশ, মন্তব্য প্রচার। পৃষ্ঠা ১৩। দিন শব্দের ব্যাখ্যা। ইকামতের দিন সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে কোরআন পাকের আলোকে দিন শব্দের সঠিক ব্যাখ্যা প্রয়োজন। দিন শব্দটির একাধিক অর্থ রয়েছে। কোরআন মজিদে বিভিন্ন অর্থেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কোন শব্দের একাধিক অর্থ থাকলে সব অর্থ প্রত্যেক স্থানেই গ্রহণযোগ্য নয় এবং একই অর্থ সবখানেও গ্রহণ করা চলে না। কোন স্থানে কি অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে তা পূর্ণ বাক্য থেকেই বোঝা যায়। যে বাক্যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা থেকে বিচ্ছিন্ন করে ওই শব্দের অর্থ সঠিকভাবে বুঝবার উপায় নেই। দিন শব্দের কয়েকটি অর্থ কোরআন পাকে সুস্পষ্ট। ১. প্রতিদান, প্রতিফল, বদলা ইত্যাদি। ২. আনুগত্য বা ইতাআত বা হুকুম মেনে চলা। ৩. আনুগত্য করার বিধান, নিজামে ইতাআত বা আনুগত্যের নিয়ম। ৪. আইন বা রাষ্ট্র ব্যবস্থা যে আইনে চলে, সমাজ ব্যবস্থাও বুঝায়। কোরআন পাকের কয়েকটি আয়াত থেকে দিন শব্দের এসব বিভিন্ন অর্থ অত্যন্ত পরিষ্কারভাবে বোঝা যায়। ১. প্রথম অর্থ প্রতিদান বা বদলা। সূরা ফাতিহা। অর্থ প্রতিদান দিবসের মালিক। না, তা নয়, বরং তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করো। সূরা ইনফিতার। এ জাতীয় আয়াতে দিন অর্থ প্রতিদান, প্রতিফল, বদলা ইত্যাদি। আখেরাতে মানুষের কাজের যে বদলা দেয়া হবে তাই এখানে বুঝাচ্ছে। দুই, দ্বিতীয় অর্থ আনুগত্য।
أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ।
অর্থ, এরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কিছু চায়? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁরই নিকট আত্মসমর্পণ করছে। সূরা আল ইমরান আয়াত 83 পৃষ্ঠা 14। এখানে দীন শব্দটি আত্মসমর্পণ বা আনুগত্য অর্থে ব্যবহার করা হয়েছে। দানা শব্দের একটা অর্থ ইতোয়া বা আনুগত্য করল, এ থেকে দীনুন মানে ইতোয়াতুন বা আনুগত্য। অর্থ, আল্লাহর প্রতি আনুগত্যকে নিরঙ্কুশ তথা খাস করে তার দাসত্ব করো। সূরা আয-যুমার আয়াত 2। অর্থাৎ এমনভাবে আল্লাহর দাসত্ব করো যে তিনি তোমার একমাত্র মনিব ও আনুগত্য পাওয়ার অধিকারী।
وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ।
অর্থ, তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত ফিতনা শেষ না হয় এবং আনুগত্য শুধু আল্লাহরই বাকি থাকে। সূরা আল বাকারা আয়াত 193। এখানে ফিতনা অর্থ আল্লাহর আনুগত্যের পথে বাধা সৃষ্টিকারী ইসলাম বিরোধী শক্তি। জিহাদের নির্দেশ দিয়ে এখানে বলা হয়েছে যে বিরোধী শক্তিকে এমনভাবে দমন করো যাতে আল্লাহর আনুগত্য করতে কেউ বাধা দিতে না পারে। এ তিনটি আয়াত নমুনাস্বরূপ দেয়া হল। কোরআনে এ জাতীয় আয়াত বহু আছে। তিন ধরনের তিনটি আয়াত থেকে বোঝা যায় যে আনুগত্যই হল দীন শব্দের প্রধান অর্থ। তিন, তৃতীয় অর্থ আনুগত্যের বিধান বা পদ্ধতি।
ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।
অর্থ, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র ইসলামই আনুগত্যের বিধান তথা জীবন বিধান। সূরা আল ইমরান আয়াত 19 পৃষ্ঠা 15। অর্থ, যে ইসলাম ছাড়া অন্য প্রকার আনুগত্যের বিধান চায় তার থেকে সেটা গ্রহণ করা হবে না। সূরা আল ইমরান আয়াত 85। অর্থাৎ আল্লাহর আনুগত্যের বিধান আল্লাহর নিকট একমাত্র ইসলামী।
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه।
অর্থ, তোমাদের জন্য আনুগত্যের বিধান ধার্য করা হয়েছে যা নূহ আলাইহিসসালামকেও নির্দেশ করা হয়েছিল এবং যা তোমার নিকট ওহি করেছি এবং যা ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা দীনকে কায়েম করো এবং এ বিষয়ে মতবিরোধ করো না। সূরা আশ-শুরা আয়াত 13। অর্থাৎ আল্লাহ পাক সব নবীকেই তার আনুগত্যের বিধানকে কায়েম করার নির্দেশ দিয়েছেন।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
অর্থ, তিনি সে যিনি তার রাসূলকে হিদায়াত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান সহ পাঠিয়েছেন যেন তাকে আর সব রকমের আনুগত্যের বিধানের উপর বিজয়ী করেন। সূরা আস-সফ আয়াত 9।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা।
অর্থ, আজ তোমাদের আনুগত্যের বিধান তথা জীবন বিধান পূর্ণ করে দিলাম। সূরা আল-মায়েদা আয়াত 3। অর্থাৎ, জীবনে একমাত্র আল্লাহর আনুগত্যের বিধান যাতে পালন করা যায় এবং কোনো ক্ষেত্রেই অন্য বিধান থেকে কিছু নিতে না হয় সেজন্য তোমাদের জীবন বিধান পূর্ণ করে দিলাম। পৃষ্ঠা ১৬ ৪ চতুর্থ অর্থ আইন, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা।
وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد
অর্থ ফিরাউন বলল আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করব সে তার রবকে ডেকে দেখুক আমি আশঙ্কা করি যে সে তোমাদের আইন ও রাষ্ট্র ব্যবস্থা বদলিয়ে দেবে অথবা অন্ততপক্ষে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সূরা মুমিন আয়াত ২৬।
মা কানা লিয়াখুদ আখাহু ফি দীনিল মালিক ইল্লা আন ইয়াশা আল্লাহ
অর্থ বাদশার আইনে অন্য কাউকে ধরা যায় না, অর্থাৎ যে চুরি করেছে তাকেই ধরতে হবে, দেশের আইনে দোষীর বদলে অন্য কাউকে ধরা যায় না। সূরা ইউসুফ আয়াত ৭৬।
ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
অর্থ যদি তোমরা মুমিন হও তাহলে জিনার শাস্তি দেবার সময় আল্লাহর আইনের ব্যাপারে তোমাদের মনে তাদের প্রতি যেন দয়া না জাগে। সূরা আন-নূর আয়াত ২। এ কয়টি আয়াতে দিন শব্দের যে কয় প্রকার অর্থ পাওয়া যায় তাতে মৌলিকভাবে আনুগত্যেরই উপর গুরুত্ব বেশি বলে মনে হয়। একটি আয়াতে দিন শব্দটিকে ক্রিয়াবাচক অর্থে ব্যবহার করে আনুগত্যের অর্থকে আরও স্পষ্ট করে দিয়েছে।
قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق
অর্থ তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান আনে না এবং আল্লাহ যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না এবং আল্লাহর দিনের আনুগত্য করে না। সূরা আত-তাওবা আয়াত ২৯। পৃষ্ঠা ১৭। দিন শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে কুরআন পাকের এ কয়টি আয়াত থেকে পরিষ্কার হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার জীবনে মানুষকে সঠিক জীবন যাপনের জন্য যে বিধান ও পদ্ধতি নবীর মাধ্যমে পাঠিয়েছেন তার মূল কথাই হল আল্লাহর আনুগত্য। দিনের ব্যাপকতা। আল্লাহর আনুগত্যের যে বিধান হিসেবে দীন ইসলামকে পাঠানো হয়েছে তা মানব জীবনের সকল দিক ও বিভাগের জন্যই তৈরি করা হয়েছে। ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ ও আন্তর্জাতিক সব বিষয়ে যাতে মানুষ একমাত্র আল্লাহর সঠিক আনুগত্য করতে পারে সে উদ্দেশ্যেই আল্লাহ পাক স্বয়ং ইসলামী জীবন বিধান রচনা করেছেন। সব দেশ, সব কাল ও সব জাতির উপযোগী জীবন বিধান রচনার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও হতেই পারে না। আল্লাহর রচিত এ জীবন বিধানকে বাস্তব জীবনে কিভাবে পালন করা যায় এর সত্যিকার নমুনা মানব জাতির নিকট পেশ করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুরআন পাকে আল্লাহ পাক স্বয়ং এ ঘোষণা দিয়েছেন যে
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
অর্থ তোমাদের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি ও শেষ দিনের মুক্তির আকাঙ্ক্ষা করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সুন্দরতম আদর্শ রয়েছে। সূরা আল আহজাব আয়াত ২১। অর্থাৎ মানুষ হিসেবে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জীবনের নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায়। যে কালেমায়ে তাইয়েবা কবুল করার মাধ্যমে ইসলামে দাখিল হতে হয় সে কালেমার মর্ম এ কথারই দাবি করে যে আল্লাহর আনুগত্য সর্বব্যাপী। পৃষ্ঠা ১৮।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই শব্দগুলো এমন কোন মন্ত্র নয় যে তা উচ্চারণ করলেই আল্লাহর নিকট মুসলিম বলে গণ্য হয়ে যাবে। কালেমার অর্থ বুঝে কালেমার মর্মের প্রতি বিশ্বাস না করলে ইমানের দাবি পূরণ হতে পারে না। কালেমায়ে তাইয়েবা দ্বারা প্রকৃতপক্ষে মানব জীবনের মূলনীতি ঘোষণা করা হয়। যে ব্যক্তি এ কালেমা কবুল করে সে আসলে দুটো এমন নীতিকথা মেনে নেয় যা তার সারা জীবন আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চলার জন্য জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ, এ দ্বারা ঘোষণা করা হয় যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না, অর্থাৎ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো কথাই মানব না। এটাই পয়লা নীতি বা পলিসি। হাদিসে এ কথাটিকে স্পষ্ট করে বলা হয়েছে, লা তাআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টাকে অমান্য করে সৃষ্টি জগতের কারো আনুগত্য চলবে না, অর্থাৎ আল্লাহর আনুগত্যের বিপরীত আর কারো হুকুম মানব না, এ কথাই পয়লা নীতি। কালেমা তাইয়েবার দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটিতে দ্বিতীয় নীতি ঘোষণা করা হয়েছে। এর মর্ম কথা হল আল্লাহর আনুগত্যের বাস্তব যে নমুনা রাসূল দেখিয়ে গেছেন, একমাত্র সে নিয়মেই আল্লাহর হুকুম মানব। রাসূলুল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আল্লাহর আনুগত্য ও দাসত্বের নিয়ম গ্রহণ করব না। এভাবে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনে চলার সিদ্ধান্তই কালেমার মাধ্যমে প্রকাশ পায়। এই সিদ্ধান্ত জীবনের সব ব্যাপারে পালন করাই কালেমার দাবি। কথায় ও কাজে, চিন্তায় ও বাস্তবে সব সময় এবং সব অবস্থায় এ নীতি মানবার ইচ্ছাই এ কালেমার মাধ্যমে ঘোষণা করা হয়। এভাবে কালেমাকে বুঝে যারা কবুল করে তারাই প্রকৃত অর্থে মুসলিম। নফসের দুর্বলতার দরুন বা শয়তানের ধোকার ফলে মুসলিম হয়েও আল্লাহর হুকুম বা রাসূলের তরিকা অমান্য করতে পারে, কিন্তু সব সময় ও সব বিষয়ে আল্লাহ ও রাসূলের আনুগত্য করাই যে মুসলিমের কর্তব্য এবং কালেমার দাবি, সে কথা সরল মনে স্বীকার করতেই হবে যদি কেউ ইমানদার ও মুসলিম হিসেবে আল্লাহর নিকট গণ্য হতে চায়। পৃষ্ঠা ১৯। এভাবে যে ইসলাম কবুল করে তার দ্বারা আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধী কোনো কাজ হয়ে গেলে সে অবশ্যই তওবা করবে, মাফ পাওয়ার আশা করবে এবং আর এ অন্যায় না করার সংকল্প গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দীন ইসলামের বাস্তব নমুনা। দীন ইসলাম কতটা ব্যাপক তা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন থেকেই পরিষ্কার বোঝা যায়। তিনি আল্লাহর রাসূল হিসেবেই সব কাজ করতেন। মসজিদে ইমামতি করার সময় তিনি যেমন রাসূল ছিলেন, মদিনার রাষ্ট্র পরিচালনার যাবতীয় কাজ করার সময়ও তিনি রাসূলই ছিলেন। যুদ্ধের ময়দানেও তিনি রাসূল ছিলেন, অর্থাৎ তিনি যত কাজ করেছেন ও যত কথা বলেছেন তা রাসূল হিসেবেই করেছেন ও বলেছেন। ধর্মীয় বিষয়ে যেমন তিনি রাসূল হিসেবে দায়িত্ব পালন করেছেন, তেমনি ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি ইত্যাদি বিষয়েও রাসূল হিসেবেই সবকিছু করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ইসলামী জীবন এবং আল্লাহর দিন বা আল্লাহর আনুগত্যের মধ্যে সামিল। অর্থাৎ রাসূলের জীবন যতটা ব্যাপক, দিন ইসলামও ততটা ব্যাপক। রাসূলকে সব অবস্থায় পূর্ণরূপে মেনে চলাই মুসলিম জীবনের কর্তব্য। শুধু ধর্মীয় বিষয়ে রাসূলকে মেনে চললেই ইসলামী জীবন গড়ে ওঠে না। মুসলিম হবার দাবিদার হয়েও যারা শুধু ধর্মীয় বিষয়ে রাসূলকে আদর্শ নেতা মেনে চলে কিন্তু রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ব্যাপারে রাসূলের বিপরীত নীতি ও চরিত্রের লোকদেরকে নেতা মানে, তারা কালেমার বিপরীত কাজই করে। শুধু তাই নয়, এ জাতীয় লোকেরা আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে মনিব মানতেই রাজি নয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিষয়ে নেতা মানতেও তৈরি নয়। কতক লোক ইসলামকে রাজনৈতিক ময়দানে টেনে আনার বিরুদ্ধে কথা বলে। তারা ইসলামকে অন্যান্য ধর্মের মতো কতক আচার অনুষ্ঠান সর্বস্ব ধর্মই মনে করে। তারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ১৪৪ ধারা জারি করতে চায় যাতে মসজিদের বাইরে আল্লাহ ও রাসূলকে মানতে না হয়। প্রকৃতপক্ষে তারা ইসলামকেই মানতে রাজি নয়, যদিও তাদের মধ্যে কেউ কেউ কিছু ধর্মকর্ম করে থাকে। হয়তো ইসলামের ব্যাপকতা সম্পর্কে তাদের ধারণা নেই। এ জাতীয় লোকদেরকে ধর্মনিরপেক্ষ বলা হয়। পৃষ্ঠা ২০। খুবই আশ্চর্যের বিষয় যে পাকা দিনদার হিসেবে সমাজে পরিচিত এক শ্রেণীর লোকও ধর্ম নিরপেক্ষবাদীদের মতো কথা বলে। তারা নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তেলাওয়াতের মাধ্যমে ইসলামের আনুগত্য করছেন, কিন্তু আইন, আদালত, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, দেশ শাসন ইত্যাদি ব্যাপারেও আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানার চেষ্টা করা প্রয়োজন বলে তারা মনেই করেন না, কারণ তারাও দিনের ব্যাপকতা সম্পর্কে সজাগ নন। সে হিসেবে তাদেরকেও ধর্মনিরপেক্ষ বলা চলে, কারণ তারাও ইসলামকে ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষপাতী। এসব ধার্মিক লোক ইসলামকে রাজনীতি বর্জিত ধর্ম মনে করে। তাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ আদর্শ মানব হলে তারা কিছুতেই এমন ভুল করতে পারতেন না। রাজনৈতিক ময়দানে কারো পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব হয় না, নির্বাচনে তো কোনো পক্ষকে সমর্থন করতেই হয়। এছাড়াও বিভিন্ন জাতীয় ইস্যুতে কোনো না কোনো মতামত গ্রহণ করা ছাড়া উপায় থাকে না। যারা ধার্মিক হয়েও রাজনীতির ময়দানে ইসলামের পক্ষে কাজ করেন না, তাদের পক্ষে নির্বাচনে এবং জাতীয় ইস্যুতে অধার্মিক রাজনৈতিক দলের খপ্পরে পড়ে যাওয়া অসম্ভব নয়। এ দ্বারা প্রমাণিত হয় যে একদল ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী আর অন্য দল রাজনীতি নিরপেক্ষ ধর্মে বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত দীন ইসলামের দৃষ্টিতে উভয় দলই ভুল পথে আছেন। পৃষ্ঠা ২১। ইকামত দিনের মর্ম। ইকামা শব্দটির আরবিতে কয়েকটি প্রতিশব্দ আছে, নাসবুন, তাসীসুন, ইনশাউন, রফউন। রফউন অর্থ উপরে উঠানো, খাড়া করা, তুলে ধরা। ইনশাউন অর্থ তৈরি করা, অস্তিত্বে আনা, স্থাপিত করা। তাসীসুন অর্থ প্রতিষ্ঠিত করা, প্রতিষ্ঠান কায়েম করা। নাসবুন অর্থ স্থাপন করা, যেমন খুঁটি। ইকামত শব্দের সহজবোধ্য অর্থ হল কায়েম করা, চালু করা, খাড়া করা, অস্তিত্বে আনা, প্রতিষ্ঠিত করা ইত্যাদি। কোরআনে পাকে আকিমুসসালাহ কথাটি বহুবার ব্যবহার করা হয়েছে, এর অর্থ নামাজ কায়েম করো। ইকামাতুসসালাহ, ইকামাতুসসালাত মানে নামাজ চালু করা। ফরজ নামাজের পূর্বে মুয়াজ্জিন ইকামত দেয় বা তাকবীর বলে, এর শেষ দিকে বলা হয় কদ ক্বামাতিসসালাহ, নামাজ খাড়া হয়ে গেছে বা নামাজ শুরু হয়েছে। নামাজের মাসালা শেখা, নামাজ জানা বা নামাজের ওয়াজ করাকে ইকামতে সালাত বলে না, বাস্তবে নামাজ চালু হয়ে যাওয়াকেই ইকামতে সালাত বলে। কোনো ব্যক্তির জীবনে নামাজ কায়েম হওয়ার অর্থ হল যে সে নিয়মিত, সময় মতো, জামাতে সঠিক নিয়মে নামাজ আদায় করে। কোন মহল্লায় নামাজ কায়েম হওয়ার অর্থ মহল্লায় মসজিদ কায়েম হওয়া, পাঁচ ওয়াক্ত সেখানে জামাত চালু হওয়া এবং মহল্লার অধিকাংশ লোকের জামাতে শরিক হওয়া। বাংলাদেশ কায়েম হওয়া অর্থ হল বাস্তবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র স্থাপিত হওয়া। একটা কারখানা কায়েম হওয়া অর্থ কারখানা চালু হওয়া। ঠিক তেমনি দেশে দীন ইসলাম কায়েম হওয়া অর্থ হল সরকার ও জনগণের যাবতীয় কাজকর্ম কোরআন হাদিস অনুযায়ী চলা। ইকামতে দীন এমন একটি পরিভাষা যার অর্থ বাংলায় বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আল্লাহর দীন কায়েম করা বা দীন ইসলাম কায়েম করা বললে এর সহজ তর্জমা হতে পারে। ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী সমাজ, নিজামে ইসলাম ইত্যাদির যে কোনো একটা কথার সাথে কায়েম করা কথাটির যোগ করলে ইকামতে দিন পরিভাষাটিরই অর্থ বুঝায়। পৃষ্ঠা ২২। ইকামতে দিনের মর্ম সঠিকভাবে বুঝবার জন্য বাস্তব উদাহরণ দরকার। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উদাহরণ দিলেই বিষয়টা সহজ হবে। সবাই একথা স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে কোরআনের আইন ও রাসুলের আদর্শ কায়েম নেই। এদেশটি ইসলামী রাষ্ট্র নয়, সরকারও ইসলামী নয়। দেশের ব্যবসা ও বাণিজ্য, ব্যাংক, বিমা, আদালত ও ফৌজদারি, শিক্ষা ও সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি, দেশীয় ও বৈদেশিক নীতি ইত্যাদির কোনোটাই ইসলামী বিধান দ্বারা পরিচালিত নয়। কিন্তু এসবই তো চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে কোন আদর্শ, নীতি বা বিধান অনুযায়ী দেশের রাষ্ট্র, সরকার ও অন্যান্য সবকিছু চলছে। কোরআনের পরিভাষায় ইসলামী বিধানকে দিনুল হক বলা হয়েছে, অর্থাৎ
আল্লাহর আনুগত্য করাই একমাত্র সত্য পথ। সমাজে একজন অন্য জনের আনুগত্য না করলে কোনো সমাজই চলতে পারে না। ইসলামের দাবি হল যে আলা লাহুল খলকু আল আমরু, জেনে রাখো আল্লাহ সৃষ্টি করেছেন এবং হুকুম করার অধিকারও তাঁরই। সুরা আল আরাফ আয়াত 54। অর্থাৎ সবার কর্তব্য একমাত্র আল্লাহরই আনুগত্য করা। মানব সমাজে শান্তি ও সুশৃঙ্খলা একমাত্র একজন মনিবের পূর্ণ আনুগত্যের উপরই নির্ভর করে। আল্লাহ ছাড়া আর কেউ সম্পূর্ণ নিঃস্বার্থ হতে পারে না, আর কেউ নির্ভুল নয়। সকলের মঙ্গলে সত্য ও সঠিক বিধান শুধু তিনিই দিতে পারেন। তাই তার রচিত বিধান দীন ইসলামী আল হক তথা একমাত্র সত্য। দীনে হকের বিপরীত যা কিছু সবই অসত্য, ভুল ও ক্ষতিকর। আল্লাহর আনুগত্যের বিরুদ্ধে আর যত প্রকার আনুগত্য রয়েছে তা সবই দীনে বাতিল বা মিথ্যা আনুগত্য। হকের বিপরীত পরিভাষাই হল বাতিল। উপরোক্ত ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশে যে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চালু রয়েছে তা দীনে বাতিল। দীনে হক যেখানে কায়েম নেই সেখানে যেটাই চালু আছে সেটা অবশ্যই বাতিল। সে হিসেবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও সরকার, সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট ব্যবস্থা ইত্যাদি সবই দীনে বাতিল। পৃষ্ঠা 23। আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
অর্থ, তোমরা পূর্ণরূপে ইসলাম গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সুরা আল বাকারা আয়াত 208। আল্লাহ বলতে চান যে ইসলাম গ্রহণ করলে এর সবটুকুই গ্রহণ করতে হবে। তোমাদের ইসলাম গ্রহণে আমার কোনো লাভ নেই। তোমাদের পছন্দ মতো ইসলামের একাংশ গ্রহণ করে অন্য অংশ ত্যাগ করলে ইসলাম গ্রহণ করা হল না। আমার আনুগত্য করতে হলে সব ক্ষেত্রেই আমাকে মনিব হিসেবে মেনে নাও। যেখানেই তোমরা ইসলামকে বাদ দেবে সেখানেই তোমরা শয়তানের অনুসারী হবে। এজন্যই কোনো ব্যক্তি যদি ধর্মীয় ক্ষেত্রে ইসলামকে মানে কিন্তু রাজনৈতিক ময়দানে ধর্মনিরপেক্ষ হয় এবং অর্থনীতি ক্ষেত্রে সমাজতন্ত্রী বা পুঁজিবাদী হয় তাহলে সে ইসলামকে পূর্ণরূপে গ্রহণ করেনি বলেই বোঝা যাবে। বাংলাদেশের শাসনতন্ত্র, বিসমিল্লাহ ও আল্লাহর প্রতি আস্থার কথা লেখা থাকা সত্ত্বেও বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, কারণ দীনে হক এদেশে চালু নেই। যেটা চালু আছে সেটা সাধারণ যুক্তিতেই দীনে বাতিল। এ বাতিল ব্যবস্থা ইংরেজ আমল থেকেই রয়েছে। দীনে বাতিলই এখানে 200 বছর থেকে বিজয়ী হয়ে আছে। বাংলাদেশে দীনে হকের অবস্থা, যেখানে দীনে বাতিল কায়েম বা বিজয়ী আছে সেখানে দীনে হকের অবস্থা কিরূপ হওয়া স্বাভাবিক। দীনে হক সেখানে দীনে বাতিলেরই অধীনে রয়েছে। অর্থাৎ দীনে হক বাংলাদেশে ততটুকুই বেঁচে আছে যতটুকু দীনে বাতিল অনুমতি দিয়েছে। দীনে হকের ততখানি অংশই চালু আছে যতটুকুতে দীনে বাতিলের আপত্তি নেই। অর্থাৎ ইসলাম এদেশে ওই পরিমাণেই টিকে আছে যেটুকুতে বাতিল বাধা দেয় না। পৃষ্ঠা 24। বাতিল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণ ইসলামকে কখনো সহ্য করতে রাজি হতে পারে না। বাতিল সমাজের কর্তারা ইসলামের ততটুকু অংশকেই সহ্য করে যতটুকুতে দীনে বাতিলের কোনো ক্ষতি না হয়। বাংলাদেশে ইসলামের যেসব খেদমত হচ্ছে তাতে বাতিল যদি শঙ্কিত হতো তাহলে এসবকে সহ্য করত না। মসজিদ, মাদ্রাসা, খানকা, ওয়াজ ও তাবলিগ দ্বারা বাতিল সমাজ ব্যবস্থা উৎখাত হবার কোনো ভয় নেই বলেই এসব ইসলামী কাজকে বাধা দেয়া হচ্ছে না। অর্থাৎ বাতিলের পক্ষ থেকে আপত্তি নেই বলেই এগুলো টিকে আছে। বাতিলের সাথে এসবের কোনো টক্কর বা সংঘর্ষ নেই। বাংলাদেশে দীন ইসলামের কি দশা তা সামান্য আলোচনা দ্বারাই স্পষ্ট হবে। ইসলাম পূর্ণাঙ্গ একমাত্র জীবনবিধান। ইসলামকে যদি বিরাট একটি দালানের সঙ্গে তুলনা করা হয় তাহলে কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত সে বিরাট বিল্ডিংয়ের ভিত্তি মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খমসিন, অর্থাৎ কালেমা, নামাজ ইত্যাদি পাঁচটি জিনিস দ্বারা ইসলামী জীবন বিধানের ভিত্তি রচিত হয় মাত্র। এ ভিত্তিটুকুই শুধু ইসলাম নয়, ইসলামের মহান সৌধের সঠিক ধারণা আজ আলেম সমাজের মধ্যেও সকলের নেই। বাংলাদেশে ইসলামের গোটা বিল্ডিংয়ের তো কোনো অস্তিত্বই নেই। শুধু ভিত্তিটুকুর অবস্থায় আলোচনা করে দেখা যাক যে বাংলাদেশে দিনে হকের অবস্থা কত করুণ। কালেমা তাইয়েবা যে গোটা জীবনের চিন্তা ও কাজের ব্যাপারে নীতি নির্ধারণী কথা এবং কালেমা কবুল করার অর্থ যে পূর্ণ জীবনে আল্লাহ ও রাসুলের আনুগত করার ওয়াদা, একথা দিনদার বলে পরিচিত মুসলমানদের মধ্যেও অনেকে জানে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোথাও কালেমার এই ব্যাপক অর্থ শেখানো হয় না। শিক্ষিত সমাজ যদি কালেমার এ মর্ম না জানে তাহলে এ দোষ কার? দেশের সরকার ও শিক্ষা ব্যবস্থায় কি এজন্য দায়ী নয়? দীন ইসলামের পয়লা সঠিক পাঠই কালেমা তাইয়েবা। যে নীতি অনুযায়ী গোটা জীবন যাপন করতে হবে তাই যদি শেখার কোনো ব্যবস্থা না হয় তাহলে মানুষ ইসলামকে জীবনে কি করে পালন করবে? পৃষ্ঠা ২৫। এরপর নামাজ হল দ্বিতীয় ভিত্তি। আল্লাপাক মুসলিমদের ওপর পাঁচ অক্তের নামাজ জামাতের সাথে ফরজ করেছেন। ফরজ মানে হল অবশ্য কর্তব্য বা অপরিহার্য দায়িত্ব। আল্লাহ নামাজকে ফরজের গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমাদের সমাজে নামাজের পজিশন কি? সাধারণভাবে এদেশে নামাজ মুবাহ অবস্থায় আছে, অর্থাৎ করলে ক্ষতি নেই এবং না করলেও দোষ নেই। কোনো কোনো ক্ষেত্রে নামাজ পড়া মাকরুহ বা অপছন্দনীয়। পিয়ন জামাতে যে নামাজ পড়ে বেনামাজি অফিসারেতে বিরক্ত হয়। কোথাও কোথাও নামাজ পড়া হারাম বা নিষিদ্ধ। ডিউটি থাকাকালে নামাজ কাজা করতে বাধ্য হতে হয়। দিনে বাতিলের অধীনে নামাজের জন্য আল্লাহর দেয়া এ হুকুমের সাথে এরূপ ব্যবহার করাই স্বাভাবিক। যদি দিনে হক এদেশে কায়েম থাকত তাহলে নামাজকে ফরজ হিসেবেই মর্যাদা দেয়া হতো। সর্বত্র সবাই যাতে নামাজ ঠিকমতো আদায় করতে পারে সে ব্যবস্থা করা হতো। কর্তারা নিজে নামাজ নিয়মিত আদায় করত এবং নামাজ যে কালেমার নীতি অনুযায়ী জীবনযাপনের শিক্ষা দেয় তা নামাজিদের জীবনে বাস্তবে দেখা যেত। সমাজে রোজার অবস্থা কি? ইসলামের এ ভিত্তিটিও নামাজের মতোই মুবাহ অবস্থায় আছে। অথচ আল্লাপাক রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। দিনে হক কায়েম থাকলে সমাজে এমন পরিবেশ সৃষ্টি হতো যার ফলে দিনের বেলা হোটেলের দরজায় পর্দা ঝুলিয়ে খাওয়ার মতো মুনাফিকি করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতো না। রোজার উদ্দেশ্য যে নৈতিক উন্নয়ন, বর্তমানে সে নৈতিকতার কোনো মূল্যই সমাজে নেই। প্রবৃত্তির দাসত্ব করার যাবতীয় সুযোগ সুবিধা করাই যেন দেশের নেতা ও কর্তাদের আসল কাজ। প্রবৃত্তিকে দমন করে বিবেকের শক্তি বৃদ্ধি করা রোজার অন্যতম বড় উদ্দেশ্য। ভালো ও মন্দের বিচার জ্ঞান দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, তাই মানুষকে বিবেকবান হিসেবে গড়ে তোলবার জন্যই রোজার প্রয়োজন। কিন্তু দিনে বাতিলের নিকট বস্তুগত সুখ ও প্রবৃত্তির পূজাই বড়, তাই রমজানের পবিত্রতা রক্ষার লোক দেখানো কিছু অভিনয় চলে। এবার হজের অবস্থা দেখা যাক। যাদের হজ করা উচিত তাদের উপর আল্লাহর নির্দেশ যে মক্কা শরীফে যে হজ আদায় করতে হবে, কিন্তু আল্লাহর এ আদেশটি দিনে বাতিলের অধীন। বাতিল যদি অনুমতি না দেয় তাহলে হজে যাওয়া যাবে না। যদি দিনে হক দেশে কায়েম থাকত তাহলে যাদের হজে যাবার ক্ষমতা আছে তাদেরকে সরকারিভাবে হজে যাবার জন্য তাগিদ দেয়া হতো। পৃষ্ঠা ২৬। জাকাতের অবস্থা আরো করুন। প্রকৃতপক্ষে ইসলামে জাকাত ব্যবস্থা হল সামাজিক নিরাপত্তা তথা সোশ্যাল সিকিউরিটির বিধান। যাদের প্রয়োজনের চেয়ে আয় কম এবং কোনো না কোনো কারণে যারা অভাবগ্রস্ত ও ঋণী হয়ে পড়েছে তাদের জন্য ইসলামী সরকারের দায়িত্ব হল জাকাত দেওয়ার যোগ্য লোকদের নিকট থেকে জাকাতের টাকা আদায় করে জাকাত গ্রহণের যোগ্য লোকদের নিকট পৌঁছিয়ে দেয়া। জাকাত অন্যান্য ট্যাক্সের মতো নয়। যে কোনো সরকারি কাজে জাকাতের টাকা খরচ করার অনুমতি নেই। কোরআনে খরচের যে আটটি খাতের উল্লেখ আছে তার বাইরে জাকাতের টাকা খরচ করার কোনো অধিকার সরকারের নেই। জাকাত ব্যবস্থা ঠিকমতো চালু করা হলে সমাজে ভিক্ষাবৃত্তি ও বেকার সমস্যা থাকতেই পারে না। কিন্তু দিনে হক চালু নেই বলে জাকাতের মতো মহান ব্যবস্থাটিও ইসলামের কলঙ্ক বলে ধারণা হওয়ার কারণ ঘটেছে। বর্তমান বাতিল সমাজ ব্যবস্থায় যে নিয়মে জাকাত চালু আছে তাতে মনে হয় যে জাকাত যেন গরিবের প্রতি ধনীদের দয়ার ভিক্ষা। প্রকৃত পক্ষে ইসলামে জাকাত হল ধনীদের উপর আল্লাহর ধার্য করা কর্তব্য এবং গরিবদের পক্ষে আল্লাহর বরাদ্দ করা অধিকার। ইসলামী সরকার জাকাত উসুল করে যথা নিয়মে বিলি বন্টনের ব্যবস্থা করলে অত্যন্ত সম্মানের সাথে প্রাপকরা পেতে পারে। বর্তমানে যারা যাকাত পায় তারা অপমানজনকভাবেই দাতাদের অনুগ্রহ হিসেবে তা পাচ্ছে। ইসলামের পাঁচটি মূল ভিত্তিরই এখানে যে দুর্দশা তা থেকেই অনুমান করা যায় যে গোটা ইসলামী জীবনবিধানের মর্যাদা এখানে কি। ইসলামী আদর্শে বিশ্বাসী সবার অন্তরে দিনে হকের যত উচ্চ মর্যাদাই থাকুক, বাস্তবে এদেশে যে দিনে বাতিলের অধীনে ইসলামের নামটুকু মাত্র বেঁচে আছে তা ইসলাম দরদিরাই উপলব্ধি করতে সক্ষম। যেটুকু ইসলাম বেঁচে আছে তা দিনী মাদ্রাসাগুলোরই বিশেষ অবদান। এসব মাদ্রাসা না থাকলে কোরআন ও হাদিসের কোনো চর্চাই থাকত না। মুসলিম জনগণের সাহায্য না হলে এসব মাদ্রাসার অস্তিত্বই অসম্ভব হতো। বাতিলের অধীনে এটুকু বেঁচে থাকাটাও বড় সৌভাগ্যের কথা। পৃষ্ঠা ২৭। দিনে হক কায়েম হলে বাতিলের অবস্থা কি হয়? যেখানে দিনে বাতিল কায়েম আছে সেখানে যেমন দিনে হক বাতিলের অধীন হয়ে থাকতে বাধ্য হয়, তেমনি দিনে হক কায়েম হলে বাতিলকেই হকের অধীন হতে হয়। আল্লাপাক বাতিলকে খতম করার হুকুম দেননি, তিনি হককে বিজয়ী করার নির্দেশ দিয়েছেন। হক বিজয়ী হলে বাতিলকে ততটুকুই বেঁচে থাকার অধিকার ও সুযোগ দেয়া হবে যতটা হকের জন্য ক্ষতিকর নয়। যেমন বর্তমানে দিনে হক ততটুকুই টিকে আছে যতটুকুতে বাতিলের আপত্তি নেই, বা যতটুকু থাকলে দিনে বাতিলের কোনো বিশেষ ক্ষতি হয় না। দিনে হক কায়েম হলে বাতিল ধর্ম খতম হয়ে যাবে না। যারা অন্য ধর্ম পালন করতে চায় তাদেরকে বাধা দেয়া যাবে না। মন্দির, গির্জা ইত্যাদির হেফাজত করতে হবে, কারণ ধর্মের উপর শক্তি প্রয়োগ কোরআনে নিষেধ। ধর্ম মনের ব্যাপার, জোর করে ইসলাম কবুল করালে মনের দিক থেকে বিদ্রোহ থেকে যাবে। মনের উপর জোর খাটে না, তাই ইসলামী রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা জরুরি। কিন্তু খ্রিস্টান বা ইয়াহুদিরা যদি ইসলামী রাষ্ট্রে সুদের ব্যবসার অনুমতি চায় বা কালচারের নামে প্রকাশ্যভাবে অশ্লীলতা ও নগ্নতা চালু করতে চায় তাহলে ইসলামী রাষ্ট্র এর অনুমতি দেবে না। এসব যেহেতু ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে, সেহেতু এসবকে সহ্য করা সম্ভব হবে না। আল্লাপাক মানুষকে যে উন্নত নৈতিক সত্তা হিসেবে মর্যাদা দিতে চান তা একমাত্র দিনে হকের অধীনেই সম্ভব। মানুষের মধ্যে পশুত্বের প্রবণতাকে নিয়ন্ত্রণের পরিবর্তে আরও আশকারা দেওয়ার জন্য দিনে বাতিলের পক্ষ থেকে বস্তুগত অদ্ভুত অদ্ভুত দর্শন সৃষ্টি করা হয়েছে, ফলে মানুষ পশুর চেয়ে অধম ও জঘন্য চরিত্রের পরিচয় দিচ্ছে। দিনে হক বিজয়ী হলে মানুষকে সত্যিকার মানুষের মর্যাদায় উন্নীত করার জন্য আল্লাপাকের দেয়া বিধানকে বাস্তবে প্রয়োগ করা সম্ভব হবে। বিশ্বনবী সেকালে দুনিয়ার সবচেয়ে অসভ্য ও নিকৃষ্ট মানব সমাজকে দিনে হকের মাধ্যমেই ইতিহাসের শ্রেষ্ঠতম ও সভ্যতম সমাজে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। পৃষ্ঠা ২৮। ইকামতে দিনের দায়িত্ব। দিনকে কায়েম করার দায়িত্ব কার? আল্লাপাক এ দায়িত্ব দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যেমন কুরআন পাকের তিনটি সূরায় এ বিষয়ে পরিষ্কার ভাষায় ঘোষণা করা হয়েছে।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ্দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত ও একমাত্র হক দিন দিয়ে পাঠিয়েছেন যেন সে দিনকে আর সব দিনের উপর বিজয় করেন। সূরা আত-তাওবা আয়াত ৩৩, সূরা ফাতহ আয়াত ২৮, সূরা আস-সফ আয়াত ৯। কিন্তু এই দায়িত্ব কি শুধু রাসূলেরই? রাসূলের প্রতি যারা ঈমান এনেছিলেন তারা কি শুধু নামাজ, রোজা ও অন্যান্য কতক ধর্মীয় দায়িত্ব পালন করাই নাজাতের জন্য যথেষ্ট মনে করতেন? কুরআন ও হাদিস একথার সাক্ষী যে প্রত্যেক ঈমানদারকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকামতে দিনের দায়িত্ব পালনে জান ও মাল দ্বারা পূর্ণরূপে শরিক হতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মদিনার মসজিদে জামাতে নামাজ আদায়কারী ১০০০ লোক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে রওনা হলেন। কিছুদূর যে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ৩০০ লোক যুদ্ধে শরিক না হয়ে ফিরে এল। আল্লাপাক এদেরকে মুনাফিক বলে ঘোষণা করলেন। তাবুকের যুদ্ধে তিনজন সাহাবি যথাসময়ে রওনা না হওয়ায় এবং পরে রওনা হবার নিয়ত তাদের থাকা সত্ত্বেও রাসূলের নির্দেশে তাদেরকে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ঘোষণা করা হল, এমনকি তাদের বিবি বাচ্চাকে পর্যন্ত তাদের সাথে কথা বলা বন্ধ করার নির্দেশ দেওয়া হল। এ অবস্থায় দীর্ঘ ৫০ দিন তওবা করার পর আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করলেন। পৃষ্ঠা ২৯। এ থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে রাসুলের দায়িত্ব পালনে পূর্ণভাবে শরিক হওয়া ইমানের অপরিহার্য দাবি। তাহলে বোঝা গেল যে ইকামতে দিনের দায়িত্ব প্রত্যেক মুসলিমেরই। রাসুলের এ মহান দায়িত্বে শরিক না হলে ইমান আনার প্রয়োজনই কি ছিল? কুরআনে রাসুলের মুখ দিয়েই বলানো হয়েছে যে অর্থ আল্লাহকে ভয় করে চলো এবং আমার আনুগত্য করো, সূরা আশ-শুআরা আয়াত ১৫০। অর্থাৎ রাসুলের পূর্ণ আনুগত্য করার মাধ্যমেই আল্লাহর আনুগত্য করা সম্ভব। আল্লাহ পাক যত হুকুম করেছেন তা বাস্তবে মানব সমাজে তখনই চালু হতে পারে যখন দীনে হক কায়েম হয়। কোন ফরজই দীনে বাতিলের অধীনে ফরজের মর্যাদা পায় না। ইকামতে দীন ছাড়া কোনো হারামি সমাজ থেকে উৎখাত হতে পারে না। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফরজ কায়েম করতে পেরেছিলেন তা ইকামতে দীনের ফলেই সম্ভব হয়েছিল। দীন কায়েম করতে না পারলে কোনো ফরজই সমাজে চালু করতে পারতেন না। সুতরাং ইকামতে দীনের দায়িত্বটি সব ফরজের বড় ফরজ। ইকামতে দীনের দায়িত্বকে অগ্রাহ্য করে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কোনো ফরজকেই ঠিকভাবে সমাজে কায়েম করা সম্ভব নয়। তেমনি দীন কায়েম করা ছাড়া সমাজ থেকে খারাপি ও অন্যায়কে উৎখাত করা যায় না। তাহলে একথা স্বীকার না করে উপায় নেই যে ইকামতে দীনের দায়িত্ব তথা ফরিজায় ইকামতে দীন প্রত্যেক মুসলিমের উপর ফরজ, অর্থাৎ দীনকে কায়েম বা বিজয়ী করার চেষ্টা করা ফরজে আইন। অবশ্য দীন বিজয়ী হয়ে গেলে ইসলামী রাষ্ট্রের পরিচালক সরকারের উপরই দীনকে কায়েম রাখার দায়িত্ব থাকে, তখন এটা সাধারণ মুসলিমদের জন্য ফরজে কিফায় হয়ে যায়। কিন্তু দীনে বাতিলকে পরাজিত করে দীনে হককে বিজয়ী করার দায়িত্বটি অবশ্যই ফরজে আইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা তথা উৎকৃষ্টতম আদর্শ ও সাহাবায়ে কেরামকে অনুকরণযোগ্য মনে করলে এ কথা স্বীকার করা ছাড়া উপায় নেই। পৃষ্ঠা ৩০। সব ফরজের বড় ফরজ হিসেবে ইকামতে দীনের দায়িত্বকে বুঝবার পর কারো পক্ষেই ইসলামের কতক মূল্যবান খেদমত করেই সন্তুষ্ট থাকা সম্ভব নয়। অবশ্য এ দায়িত্বের অনুভূতি যাদের নেই তাদের কথা আলাদা। নাজাত দেয়ার মালিক যে মহান আল্লাহ তিনি তাদের হাল জানেন এবং তিনি কারো উপর অবিচার করবেন না এ কথা নিশ্চিত। কিন্তু আল্লাপাক যাদেরকে ইকামতে দীনের দায়িত্ব তথা ফরিজা বুঝবার যোগ্যতা দিয়েছেন তাদের পক্ষে এ বিষয়ে অবহেলা করা স্বাভাবিক নয়। মাদ্রাসা, খানকা ও তাবলিকের মাধ্যমে দীনের যতটুকু খেদমত হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকা তাদের পক্ষে অসম্ভব। একথা কেউ অস্বীকার করতে পারবে না যে মাদ্রাসা, ওয়াজ, খানকা ও তাবলিক দ্বারা দীনের বড় বড় খেদমত হচ্ছে। এসব খেদমতই ইকামতের দীনের জন্য বিশেষ সহায়ক, কিন্তু খেদমতগুলো দ্বারা আপনা আপনি দীন কায়েম হতে পারে না। দীন কায়েমের কর্মনীতি ও কর্মসূচি শুধু খেদমত পর্যন্তই সীমাবদ্ধ থাকে না। ইকামতের দীনের প্রচেষ্টা স্বাভাবিকভাবেই একটি বিপ্লবী আন্দোলনের রূপ লাভ করে। এ প্রচেষ্টাকেই তাই ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দায়িত্বের অতিরিক্ত কাজ করেছেন? শেষ নবী ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে নিজেও চরম নির্যাতন সহ্য করেছেন এবং সাহাবায়ে কেরামকেও জানমালের অবর্ণনীয় ক্ষতি স্বীকার করতে রাজি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত ইসলামী আন্দোলনের প্রথম ১৩ বছরে একদল যোগ্য সহকর্মী তৈরি করার পর মদিনায় বিজয়যুগ শুরু হয়। এ বিজয়ও স্থিতিশীল হতে ৮ বছর লেগে যায়। কুরাইশদের নেতৃত্বে গোটা আরব শক্তি বারবার মদিনার ইসলামী রাষ্ট্রটিকে খতম করার চেষ্টা করেছে। ষষ্ঠ হিজরির শেষভাগে হুদাইবিয়ার সন্ধির ফলে কুরাইশদের আক্রমণ বন্ধ হয় এবং অষ্টম হিজরির রমজানে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামী বিপ্লব স্থিতিশীল হয়। গোটা আরবে ইসলামের বিজয় হবার পরও পারস্য ও রোম সাম্রাজ্যের আক্রমণ থেকে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ব্যবস্থা নিতে হয়েছে। চারপাশের সব রাষ্ট্রের কর্তাদেরকে তিনি ইসলাম কবুলের দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত কবুল না করলে ইসলামী রাষ্ট্রের অধীনতা স্বীকার করার আহ্বান জানিয়েছেন। পৃষ্ঠা ৩১। প্রশ্ন হতে পারে যে আল্লাহ দীন ইসলামের যে দায়িত্ব রাসূলের উপর দিয়েছিলেন তার চেয়ে অতিরিক্ত কোনো কাজ কি তিনি করেছেন? ইসলামী রাষ্ট্র কায়েম করা, এ রাষ্ট্রকে রক্ষা করার জন্য যুদ্ধ করা, এ রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করা, দেশের প্রচলিত আইনের বদলে কোরআনের আইন চালু করা, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করা, আল্লাহর দেয়া রিজিক থেকে যাতে কেউ বঞ্চিত না থাকে এমন অর্থনৈতিক বিধান জারি করা ইত্যাদি অগণিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাজ তিনি করেছেন। এ কাজগুলো কি ইসলামী দায়িত্ব হিসেবে তিনি করেননি? আল্লাহর রাসূলই হচ্ছেন দীন ইসলামের আদর্শ। এসব কাজ যদি তিনি দীনের দায়িত্ব হিসেবে নিজেই করে থাকেন তাহলে এগুলোর গুরুত্বকে অবহেলা করলে দীনদারির ক্ষতি হবে কিনা? বিস্ময়ের বিষয় যে দীনদারির দোহাই দিয়েই দীনের এসব দায়িত্বকে অগ্রাহ্য করা হয়। বাতিলকে পরাজিত করে দীনে হককে বিজয়ী করার দীনই দায়িত্বই যে আসল কাজ এবং সে কাজের যোগ্য হবার জন্যই যে নামাজ, রোজা, জিকির ইত্যাদির দরকার। যদি দীনদার লোকেরাই সে কথা না বুঝে তাহলে দীন ইসলামকে বিজয়ী করার দায়িত্ব কারা পালন করবে? মাদ্রাসায় যারা কোরআন ও হাদিসের এলম বিতরণ করছেন, খানকায় যারা দীনের তালকিন নিচ্ছেন, ওয়াজের মাহফিলে যারা জনগণের মধ্যে দীনের আলো ছড়াচ্ছেন, তাবলিগের মারফতে যারা মানুষকে আখিরাতের ফিকির শিখাচ্ছেন, তারাই তো দীনের প্রকৃত খাদেম এবং পতাকাবাহী। তাই ইকামতের দীনের দায়িত্ব বুঝবার ক্ষমতা তাদেরই সবচেয়ে বেশি। তাই যারা দীনের এতটুকু খেদমত করে না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকামতের দীনের কঠিন দায়িত্ব কি করে অনুভব করবে? এজন্যই দীনের সকল প্রকার খেদমতে নিযুক্ত সমস্ত মুখলিসিনের দীনের নিকট আমার আকুল আবেদন যে আপনারা ইকামতের দীনের এ জিম্মাদারি সম্পর্কে খোলা মনে চিন্তা ভাবনা করে দেখুন। পৃষ্ঠা ৩২। যদি আমি ভুল বুঝে থাকি, কোরআন হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যুক্তি দিয়ে আমার ভুল ধারণা দূর করতে সাহায্য করুন। আমাদের সবাইকে আল্লাহরই নিকট হাজির হতে হবে, সেখানে যেন আমাদেরকে লজ্জিত হতে না হয় সেটাই বড় কথা। সাধারণত এই দায়িত্ব পালন না করার অজুহাত হিসেবে কতক বড় বড় দিনদার ব্যক্তির দোহাই দিয়ে বলা হয় যে তারা কি এ দায়িত্বের কথা বুঝেননি? তারা এ কাজ না করার কারণে কি আখিরাতে নাজাত পাবেন না? এ জাতীয় অজুহাত যারা তালাশ করেন তাদেরকে বুঝাবার সাধ্য কারো নেই। আল্লাহর রাসূল যদি আদর্শ হয়ে থাকেন তাহলে তাঁকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। অন্য কোনো আলেম, বুজুর্গ বা দিনদার লোককে রাসূলের মোকাবেলায় দলিল হিসেবে পেশ করা একেবারেই অন্যায়। আমাদের প্রত্যেককেই আদালতে আখিরাতে নিজ নিজ কাজের হিসেব দিতে হবে। ইকামতের দিনের দায়িত্ব অমুক বড় আলেম পালন করেননি বলে আমিও পালন করা দরকার মনে করিনি, এ খোড়া যুক্তি সেখানে কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা সে প্রশ্নই সেখানে করা হবে, এর উপরই নাজাত নির্ভর করবে। কোনো আলেমের দোহাই দিয়ে এ প্রশ্ন এড়িয়ে যাবার কোনো উপায়ই থাকবে না। পৃষ্ঠা ৩৩। ইসলামী আন্দোলনের চিরন্তন কর্মপদ্ধতি। এ কথা সত্য যে প্রত্যেক দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনুযায়ী সে দেশে ইসলামী আন্দোলনের বিস্তারিত কর্মসূচি রচিত হয়, কিন্তু আন্দোলনের মূল কর্মপদ্ধতি সব দেশে সর্বকালে একই। এটা এমন স্থায়ী কর্মপদ্ধতি যা আল্লাহর নবী ও রাসূলগণকে পর্যন্ত অনুসরণ করতে হয়েছে। দুনিয়ায় যে কোনো আদর্শ কায়েমের এটাই একমাত্র স্বাভাবিক কর্মপদ্ধতি। এর সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ। ১. আদর্শ যতই নিখুঁত হোক, কোনো আদর্শ নিজে নিজে সমাজে কায়েম হতে পারে না। এমন একদল নেতা ও কর্মী বাহিনী তৈরি হওয়া প্রয়োজন যারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন বিভাগে ওই আদর্শ বাস্তবে কায়েম করার যোগ্য। ২. এ ধরনের যোগ্য নেতা ও কর্মী দল আসমান থেকে নাজিল হয় না, মানব সমাজ থেকেই এদেরকে সংগঠিত করে গড়ে তুলতে হয়। আদর্শের আন্দোলন যখন মানুষের নিকট তার দাওয়াত দিতে থাকে তখন সমাজে ওই আদর্শের প্রতি আকৃষ্ট হওয়ার উপযোগী লোকেরা এগিয়ে আসে। আন্দোলনের পরিচালকগণ তাদেরকে সংগঠিত করে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তাদের মন, মগজ ও চরিত্র ওই আদর্শ অনুযায়ী গড়ে তোলেন। ৩. প্রত্যেক সমাজেই যেহেতু কোনো বিধান প্রচলিত থাকে এবং সমাজপতিরা রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্রে সে ব্যবস্থা চালু করার মাধ্যমে তাদের স্বার্থ কায়েম রাখে, সেহেতু নতুন কোন আদর্শের আন্দোলনকে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে। ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে কায়েমী স্বার্থের এ সংঘর্ষ প্রত্যেক নবীর জীবনেই দেখা গেছে। এ সংঘর্ষ অত্যন্ত স্বাভাবিক ও জরুরি। এ সংঘাতী কর্মীদের জন্য সত্যিকার পরীক্ষা। সমাজে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েও এবং কায়েমী স্বার্থের জেল, জুলুম ও নির্যাতন বরদাস্ত করেও যারা আন্দোলনে টিকে থাকে তারাই এ আদর্শের যোগ্য বলে প্রমাণিত। এ স্বাভাবিক পরীক্ষা ছাড়া উপযোগী লোক বাছাই করার অন্য কোনো উপায় নেই। পৃষ্ঠা ৩৪। ৪. আন্দোলনের যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরির এ চিরন্তন পদ্ধতি অবশ্যই সময় সাপেক্ষ। হঠাৎ অল্প সময়ে এটা কিছুতেই হতে পারে না। তাই বিশ্ব নবীকে দীর্ঘ ১৩টি বছর ব্যক্তি গঠন পর্যায়ে মদিনায় হিজরতের পূর্ব পর্যন্ত কায়েমী স্বার্থের সাথে সংঘর্ষ করতে হয়েছিল। নবীর কর্মী বাহিনীকে শেষ পরীক্ষা দিতে হয়েছিল হিজরতের মাধ্যমে। ইসলামের খাতিরে এমনভাবে যারা বাধ্য হয়ে বাড়ি, ঘর, আত্মীয় স্বজন, ধন সম্পদ ও জন্মভূমি ত্যাগ করেছিলেন তারা প্রমাণ দিলেন যে তাদের হাতেই দীন ইসলামের বিজয় সম্ভব। কারণ দুনিয়ার সবকিছুই একমাত্র আদর্শের জন্য তারা ত্যাগ করতে পারেন। এভাবে আন্দোলনের মারফতে একদল ত্যাগী ও নিঃস্বার্থ কর্মীদল সৃষ্টি করতে বেশ কিছু সময় লাগা স্বাভাবিক। ৫. ব্যক্তি গঠনে এ পর্যায়ে অতিক্রম করার পরই সমাজ গঠনের সুযোগ হতে পারে। ব্যক্তি গঠনের স্তরকে সংগ্রামযুগও বলা যায়। সংগ্রামযুগে তৈরি লোকদের হাতে কোথাও ক্ষমতা অর্পিত হলে আন্দোলনের বিজয়যুগ শুরু হয় এবং তখনই সমাজ গঠন সম্ভব হয়। হিজরতের পর মদিনায় এ সুযোগই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। আদর্শ কায়েমের যোগ্য লোকের হাতে যে পর্যন্ত নেতৃত্ব না আসে সে পর্যন্ত আদর্শ বাস্তবে কায়েম হতে পারে না। যারা ইসলামকে জানে না বা জানলেও নিজেদের জীবনে মানে না, তাদের দ্বারা কি করে ইসলাম কায়েম হতে পারে? যারা নিজেদের ব্যক্তি জীবনে ইসলাম কায়েমে ব্যর্থ, তারা সমাজে ইসলামের খেদমতের যোগ্যতাই রাখে না। ৬. ইসলামের খেদমত ও ইসলামী আন্দোলনে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। ইসলামী আন্দোলনের সাথে প্রচলিত ক্ষমতাসীন ও কায়েমী স্বার্থের সংঘর্ষ অনিবার্য, কিন্তু ইসলামের যেসব খেদমত সম্পর্কে কায়েমী স্বার্থ বিচলিত নয় সেসবের সঙ্গে তাদের সংঘাত হয় না। ইসলামের ওইসব খেদমত পরোক্ষভাবে এবং বিভিন্ন পর্যায়ে ইসলামী আন্দোলনের সহায়ক হতে পারে, কিন্তু এসব খেদমত প্রচলিত সমাজ ব্যবস্থাকে বদলিয়ে দিতে পারে বলে আশঙ্কা না করলে কায়েমী স্বার্থ তাদেরকে বাধা দেয় না। যদি কোনো দাওয়াত ও কর্মসূচি সম্পর্কে কায়েমী স্বার্থের ধারণা হয় যে তা দ্বারা তাদের পরিচালিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনশক্তি গড়ে উঠবে, তাহলে স্বাভাবিকভাবেই তারা সে আন্দোলনকে বরদাস্ত করে না। পৃষ্ঠা ৩৫। সত্যিকার পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন প্রকৃতিগতভাবেই বিপ্লবাত্মক। আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে গঠন করার বিপ্লবী কর্মপদ্ধতি ও কর্মসূচি নবীদের প্রধান সুন্নত। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যহীন সমাজ ব্যবস্থার পরিবর্তনই ইসলামী আন্দোলনের লক্ষ্য। এ আন্দোলনকেই কুরআন পাকের ভাষায় জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। ৭. ইসলামী আন্দোলন সঠিক কর্মপদ্ধতি ও কর্মসূচি নিয়ে দীর্ঘ সংগ্রামযুগ অতিক্রম করা সত্ত্বেও এবং ইসলাম কায়েমের যোগ্য নেতৃত্ব ও কর্মীদল সৃষ্টি করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত বিজয়যোগ নাও আসতে পারে। অবশ্যই ইমানদার ও সৎ কর্মশীল এক জামাত লোক তৈরি হলে ইসলামের বিজয়ের প্রথম শর্ত পূরণ হয়, কিন্তু যে সমাজে ইসলামী বিধান কায়েমের চেষ্টা চলে সে সমাজের বৃহত্তর জনসংখ্যা যদি আদর্শের সক্রিয় বিরোধী হয় তাহলে বিজয় সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি যে নেতৃত্ব ও কর্মীদল মদিনায় ইসলাম কায়েম করতে সক্ষম হলেন, তারা মক্কায় কেন অক্ষম হলেন? মক্কার জনগণ সক্রিয়ভাবে ইসলাম বিরোধী ছিল বলেই সেখানে বিজয় আসেনি। এ থেকেই প্রমাণ হয় যে ইসলাম বিরোধী জনতার উপর ইসলাম কায়েম করা যায় না। আল্লাহ পাক তার দিনের মহা নিয়ামত অনিচ্ছুক জনতার উপর চাপিয়ে দেন না। আল্লাহর অনেক রাসূল এ কারণে দীন ইসলামকে বিজয়ী করতে পারেননি, এটা তাদের ব্যর্থতা নয়, তাদের যে যোগ্য কে হতে পারে। ইসলাম কায়েমের যোগ্য লোক তৈরি হওয়ার শর্তটি মক্কায় পূর্ণ হলেও জনগণের বিরোধী না হওয়ার শর্তটি সেখানে পূর্ণ হয়নি। এর দ্বিতীয় শর্তটি মদিনায় পূর্ণ হওয়ায় ইসলাম বিজয় লাভ করতে সক্ষম হয়। একথা বিশেষভাবে লক্ষ্য করার বিষয় যে ইসলামী আন্দোলনের কাজ হল প্রথম শর্ত পূরণের চেষ্টা করা, অর্থাৎ বাতিল শক্তির সাথে মোকাবেলা করে সমাজের মধ্য থেকে একদল বিপ্লবী মুজাহিদ তৈরি করা। যদি এ শর্ত পূরণ হয় এবং দ্বিতীয় শর্ত উপস্থিত থাকে, তাহলে ওই মুজাহিদ দলকে নেতৃত্ব দান করার দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন। পৃষ্ঠা ৩৬। কিভাবে, কি পন্থায়, কখন তিনি ক্ষমতা দান করবেন তা পরিস্থিতির উপর নির্ভর করবে। ক্ষমতার আসনে পৌঁছে দেবার দায়িত্ব আল্লাহরই। কোনো অস্বাভাবিক ও কুটিল পন্থায় নেতৃত্ব হাসিল করার চেষ্টা ইসলামী আন্দোলনের সঠিক কর্মপন্থা হতে পারে না।
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ
অর্থ, তোমাদের মধ্যে যারা ঈমানদার ও সৎকর্মশীল তাদেরকে দুনিয়ার খেলাফত দান করার ওয়াদা আল্লাহ করেছেন। সূরা আন-নূর আয়াত ৫৫। উপরোক্ত কর্মপদ্ধতি অনুসরণ না করে কোন না কোন প্রকারে ক্ষমতা হাসিল করলে যদি ইসলামকে কায়েম করার উদ্দেশ্য সফল হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতারা ইসলামের দাওয়াত পরিত্যাগ করে বাদশাহী কবুল করার যখন আহ্বান জানালেন, তখন তিনি ক্ষমতা হাতে নিয়ে কায়দা করে ইসলাম কায়েমের কথা নিশ্চয়ই বিবেচনা করতেন। একটি সমাজ ব্যবস্থাকে বদলিয়ে নতুন কোন ব্যবস্থা চালু করতে হলে ওই সমাজ থেকেই নতুন আদর্শ কায়েমের উপযোগী একদল নিঃস্বার্থ লোককে তৈরি করতে হবে। আরও মজার ব্যাপার এই যে, এ ধরনের লোক অনিসলামী সমাজে ইসলামী আন্দোলনের মাধ্যমেই পাওয়া সম্ভব, কারণ পার্থিব কোন স্বার্থের টানে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এগিয়ে আসা অস্বাভাবিক। যারা কায়েমী স্বার্থের বাধা ও জুলুমকে অগ্রাহ্য করে এগিয়ে আসে তারাই নতুন আদর্শের উপযোগী। সংগ্রাম যুগেই এ ধরনের লোক বাছাই করা সম্ভব, বিজয় যুগে সুবিধাবাদী লোকও আদর্শের প্রতি আকৃষ্ট হতে পারে, তখন নিঃস্বার্থ আদর্শবাহী বাছাই করা অত্যন্ত কঠিন। এজন্যই বিজয়ের পর আদর্শিক আন্দোলন ক্রমে ক্রমে স্বার্থপরদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। ইসলামী আন্দোলন ও ক্যাডার পদ্ধতি, যে কোনো আদর্শ বাস্তবে কায়েম করতে হলে সে আদর্শের মন মগজ ও চরিত্র বিশিষ্ট নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরি করতেই হবে। এ উদ্দেশ্যে যে সংগঠন কায়েম করা হয় এর নেতৃত্ব যদি আদর্শগত গুণাবলী ও যোগ্যতা ছাড়া শুধু রাজনৈতিক প্রভাব ও আর্থিক যোগ্যতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে এ জাতীয় সংগঠন দ্বারা কিছুতেই ওই আদর্শ কায়েম হতে পারে না। তাই আদর্শ ভিত্তিক আন্দোলন উপযুক্ত নেতা ও কর্মীদল তৈরি করার জন্য কোন না কোন ক্যাডার ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। পৃষ্ঠা ৩৭। মাদ্রাসা, স্কুল ও কলেজে সব ছাত্রকে একই ক্লাসে ভর্তি করলে এবং একই মানের কাজ দিলে যেমন শিক্ষার উদ্দেশ্য সফল হতে পারে না, তেমনি সব ধরনের লোককে সংগঠনে একই মানে হিসেব করলে মন মগজ ও চরিত্র গঠনের লক্ষ্য হাসিল হতে পারে না। তাই প্রথমে সমর্থক, ক্রমে কর্মী ও সদস্যের দায়িত্ব গ্রহণ করার একটা স্বাভাবিক ক্রমিক পর্যায় প্রয়োজন। এ জাতীয় পদ্ধতিকেই ক্যাডার সিস্টেম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনে ক্যাডার সিস্টেম ছিল না বলে যারা মনে করেন তারা হিসেবে বিরাট ভুল করেন। রাসূলের প্রতি ঈমান আনার ফলে কায়েমী স্বার্থের পক্ষ থেকে যে চরম বিরোধিতার সম্মুখীন হতে হতো তার ফলে আপনিতেই ক্যাডার পদ্ধতি গড়ে উঠেছিল। কে কে জুলুম অত্যাচার সত্ত্বেও রাসূলকে ত্যাগ করতে রাজি হননি আর কারা বিপদের ঝুঁকি নিতে প্রস্তুত হতে সাহস পাচ্ছিলেন না তা সে সময় সহজেই বাছাই করা সম্ভব ছিল। বর্তমানে মুসলিম সমাজে ইসলামী আন্দোলন যদ্দিন ওই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন না হয় তদ্দিন কৃত্রিমভাবেই ক্যাডার সিস্টেম চালু করতে হবে, কিন্তু আসল ক্যাডার পদ্ধতি তখন গড়ে উঠবে যখন বাতিল শক্তির সাথে বিরোধ প্রকট হয়ে উঠবে। ওই পরিস্থিতির সৃষ্টি হবার পূর্বে ইসলামী আন্দোলনে কে কি পরিমাণ সক্রিয় এবং জান মাল কে কতটুকু কুরবানি দিতে পারে এর বিভিন্ন মান নির্ণয়ের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের মতোই শ্রেণীবিন্যাস প্রয়োজন। কারণ বর্তমান মুসলিম সমাজে মুসলিম হবার দাবিদার সবাই, এর মধ্যে খুব পরহেজগার ব্যক্তিও হয়তো ইসলামী আন্দোলনের ব্যাপারে মোটেই যোগ্য নন। একজন ভালো মুহাদ্দিসও হয়তো আন্দোলনের ময়দানে এগুতে রাজি নন। মসজিদের একজন যোগ্য ইমাম হয়েও বাতিলের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি নাও হতে পারেন। এ ধরনের লোকদেরকে ইসলামী আন্দোলনের সংগঠনে সদস্য বলে স্বীকার করা দ্বারা ইকামতের দিনের কাজ অগ্রসর হতে পারে না। এজন্যই ক্যাডার সিস্টেম ছাড়া লোক তৈরির উদ্দেশ্য সফল হতে পারে না। পৃষ্ঠা ৩৮। ক্যাডারের এ পদ্ধতি প্রয়োগ করা সত্ত্বেও হক ও বাতিলের চরম সংঘর্ষের সময় কিছু সংখ্যক নেতৃস্থানীয় লোকও দুর্বলতার পরিচয় দিয়ে পিছিয়ে পড়তে পারে, আবার অনগ্রসর কিছু লোকও অগ্রসর হয়ে আসতে পারে। তখনই ক্যাডার পদ্ধতিটি স্বাভাবিক মানে পৌঁছবে। পৃষ্ঠা ৩৯। হক ও বাতিলের সংঘর্ষ অনিবার্য কেন? দুনিয়ায় যত নবী ও রাসুল এসেছেন তাদের সবাই দিনে হক কায়েম করার দায়িত্বই পালন করে গেছেন। যে দেশে দিনে হক কায়েম ছিল না সেখানে অবশ্যই বাতিল কায়েম ছিল। হক কায়েমের চেষ্টা করলে বাতিলের পক্ষ থেকে বাধা আসাই স্বাভাবিক, কারণ হক ও বাতিল একই সাথে চালু থাকতে পারে না। আলো ও অন্ধকারের সহ অবস্থান অসম্ভব, তাই যখনই কোন নবী হকের দাওয়াত দিয়েছেন তখনই বাতিল বাধা দিয়েছে। একমাত্র আদম আলাইহিসালাম এবং সুলাইমান আলাইহিসালাম বাধার সম্মুখীন হননি, কারণ আদম আলাইহিসালামের সময় কোন মানুষই ছিল না। বাধা দেবে কে? আর সুলাইমান আলাইহিসালাম তার পিতা দাউদ আলাইহিসালামের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের পরিচালক ছিলেন বলে তাকে বাধা দেওয়ার মতো কোনো বাতিল শক্তি ছিলই না। হকের আওয়াজ যে কালেমায়ে তাইয়েবার মারফতে পয়লা ঘোষণা করা হয় তার মধ্যে আল্লাহকে ইলাহ স্বীকার করার পূর্বে লা ইলাহা বলে সমস্ত বাতিলকে অস্বীকার করা হয়। সমাজে ইলাহ বা মনিব বা হুকুমকর্তার দাবিদার বাতিল শক্তি কায়েম আছে বলেই পয়লা বাতিলকে অস্বীকার করা দরকার হয়। বাতিলকে মন মগজে কায়েম রেখে হককে স্বীকার করা অর্থহীন, তাই পয়লা লা ইলাহা বলে সমস্ত বাতিল ইলাহকে অস্বীকার করে ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করা হয়।
فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا।
অর্থ, যে তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল সেই মজবুত রজ্জু ধারণ করেছে। সূরা বাকারা আয়াত ২৫৬। তাগুত অর্থ হল আল্লাহর বিদ্রোহী শক্তি। কাফের আল্লাহকে অস্বীকার করে মাত্র, কিন্তু তাগুত মানুষকে আল্লাহর দাসত্ব করতে বাধা দেয় এবং আল্লাহকে বাদ দিয়ে তার আনুগত্য করতে বাধ্য করে। পৃষ্ঠা ৪০। ফিরাউন এমনই ধরনের তাগুত ছিল বলেই মুসা আলাইহিসসালামকে ফিরাউনের নিকট পাঠাবার সময় আল্লাহ বললেন,
ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা।
ফিরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে বিদ্রোহ করেছে। সূরা আন-নাজিয়াত আয়াত ১৭। ইসলাম বিরোধী শক্তি এক কথায় তাগুত, দিনে বাতিল তাগুতি শক্তিরই নাম। কালেমায়ে তাইয়েবায় প্রথমেই তাগুত বা বাতিল শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলা হয় যে লা ইলাহা বা কোনো হুকুমকর্তাকে মানি না, অন্য সব কর্তাকে অস্বীকার করার পরই ইল্লা লা বলে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকার করা যায়। সুতরাং ইসলামের প্রথম কথাই বাতিলের বিরুদ্ধে বিদ্রোহ। এ কারণেই কালেমার দাওয়াত নিয়ে যে নবী এসেছেন তাগুত বা বাতিল তাকে স্বাভাবিকভাবেই দুশ্মন মনে করে নিয়েছে। আল্লাপাক যাদেরকে নবী ও রাসুল হিসেবে বাছাই করেছেন তারা সবাই নিজ নিজ দেশে সৎ, বিশ্বাসী, সত্যবাদী ও অন্যান্য যাবতীয় মানবিক গুণের কারণে জনপ্রিয় ছিলেন। দিনে হকের দাওয়াত দেয়ার পূর্ব পর্যন্ত শেষ নবীও আল আমিন ও আস সাদেক বলে প্রশংসিত ছিলেন, কিন্তু আল্লাহর দাসত্ব করো ও তাগুতকে ত্যাগ করো। সূরা আন-নাহল আয়াত ৩৬। এই বলে দাওয়াত দেওয়ার পর নবীর সাথে তাগুতের সংঘর্ষ না হয়েই পারে না। নবীর দাওয়াত শুনেই নমরুদ, ফিরাউন ও আবু জেহেলরা বুঝতে পারল যে তারা দেশকে যে আইনে শাসন করছে ও সমাজকে যে নীতিতে চালাচ্ছে তা বদলিয়ে নবী নতুন কোন ব্যবস্থা চালু করতে চান। ফিরাউন স্পষ্ট বলল, আমি আশঙ্কা করি যে মুসা তোমাদের দিনকে বদলিয়ে দেবে। সূরা মুমিন আয়াত ২৬। যারা দেশ শাসন করে তারা আইন কানুন এমনই ভাবে বানায় যাতে শাসক শ্রেণীর স্বার্থ ঠিক থাকে। জনগণকে শোষণ করে শাসক গোষ্ঠীর প্রাধান্য বজায় রাখার উপযোগী আইন ও অর্থ ব্যবস্থাই চালু রাখা হয়। মানবরচিত আইনের বৈশিষ্ট্যই এটা। সুতরাং প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বহাল রাখাই শাসকদের স্বার্থ। এজন্যই এদেরকে কায়েমি স্বার্থ বলা হয়। অর্থাৎ প্রচলিত ব্যবস্থা বহাল থাকলে যাদের স্বার্থ কায়েম থাকে তারাই কায়েমি স্বার্থ তথা ভেস্টেড ইন্টারেস্ট। পৃষ্ঠা ৪১। যখনই কোন নবী আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছেন তখনই এ কায়েমি স্বার্থ এটাকে তাদের স্বার্থের বিরোধী বলে বুঝতে পেরেছে। সে কারণেই তারা বাধা দেয়া জরুরি মনে করেছে। শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিই নয়, সামাজিক ও ধর্মীয় স্বার্থ নবীদেরকে সহ্য করেনি। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ধর্মীয় নেতা ছিল। নমরুদের দরবারে তার রাজ পুরোহিতের মর্যাদা ছিল। ধর্মের ব্যবসা নিয়ে নমরুদের অধীনে সুখী ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতে আজরের ধর্মীয় কায়েমি স্বার্থে আঘাত লাগল। শেষ নবী আশা করেছিলেন যে ইয়াহুদি ও নাসারাদের ওলামা ও পীরেরা তথা কোরআনের ভাষায় আহবার ও রুহবানরা হয়তো তার দাওয়াত সহজেই কবুল করবে, কারণ আল্লাহ, আখেরাত, নবী, ওহী ইত্যাদির সাথে তারা আগেই পরিচিত। কিন্তু দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মক্কার রাজনৈতিক ও অর্থনৈতিক এবং কায়েমি স্বার্থের সংঘর্ষ বাঁধল, তখন ওই আহবার ও রুহবানদের ধর্মীয় স্বার্থ তাদেরকে আবু জেহেলদের সাথেই সহযোগিতা করতে বাধ্য করল। এভাবেই হক ও বাতিলের সংঘর্ষ অবশ্যই অনিবার্য এবং হকের বিরুদ্ধে সকল প্রকার কায়েমি স্বার্থ একজোট হয়েই বিরোধিতা করে থাকে। কেউ প্রশ্ন তুলতে পারেন যে মুসলিম প্রধান দেশে মুসলিম শাসকদের সাথে ইসলামী আন্দোলনের এ ধরনের বিরোধ হবার কারণ কি? মুসলিম নামধারী হলেই সত্যিকার ইসলামপন্থী হয়ে যায় না। ইয়াজিদ মুসলিম শাসকই ছিল, কিন্তু ইসলামী আদর্শের ধারক ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ সহ্য করতে পারেনি। এদেশে মুসলিম নামধারী নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী, কমিউনিস্ট ও সোশ্যালিস্ট বহু নেতা ও দল আছে যারা ইসলামী আন্দোলনের চরম দুশ্মন। আসল ব্যাপার হল কায়েমি স্বার্থের বিরোধিতা। যারা কোনো দিক দিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থায় সুবিধা ভোগ করছে তারা যখন বুঝতে পারে যে ইসলামী আন্দোলন বিজয়ী হলে যে ধরনের আইন কানুন ও সমাজ ব্যবস্থা চালু হবে তাতে তাদের বর্তমান প্রতিষ্ঠিত স্বার্থ নষ্ট হবে, তখনই তারা এ আন্দোলনের শত্রু হয়ে যায়। পৃষ্ঠা ৪২। যে বাতিল শক্তি দিনে হক কায়েমের পথে বাধা সৃষ্টি করে তা দু ধরনের হয়ে থাকে। প্রধান বাতিল শক্তি হল সরকারি ক্ষমতাসীন শক্তি। রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে থাকে তারা ইকামতের দিনের আন্দোলনকে কিছুতেই সহ্য করতে পারে না। অনৈসলামী সমাজে ক্ষমতাসীন ব্যক্তি বা দলের নেতৃত্বে ইসলামী সমাজ ব্যবস্থা যে চালু হতে পারে না সে কথা তারা ভালোভাবেই জানে। ইসলামী রাষ্ট্রে তাদের নেতৃত্ব বহাল থাকার কোনো সম্ভাবনাই নেই, তাই তাদের অস্তিত্বের স্বার্থেই তারা ইসলামী আন্দোলনের বিরোধী। সমাজে ইসলামী আন্দোলনের বিরোধী আরও এক ধরনের শক্তি রয়েছে, যারা সরাসরি বাতিল শক্তির মধ্যে গণ্য না হলেও হক ও বাতিলের সংঘর্ষে তারা হকের পক্ষে সক্রিয় হন না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা বাতিলের সাথেই সহযোগিতা করেন। বাতিলের বিরুদ্ধে ময়দানে যারা সক্রিয় নয় তারা ওই সংঘর্ষে শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারেন না, এমনকি দিনের খাদেম হয়েও এ জাতীয় ভূমিকা পালন করতে বাধ্য হন। ইকামতে দিনের দায়িত্ব পালন করার হিম্মত যারা করেন না তারা এক পর্যায়ে বাতিলেরই সহায়ক প্রমাণিত হন। পৃষ্ঠা ৪৩। দিনী খেদমতের সাথে এ সংঘর্ষ হয় না কেন? যে দেশে দিনে হক কায়েম নেই সেখানে ইকামতে দিনের কাজ বা ইসলামী আন্দোলন চালালে কায়েমের স্বার্থ অবশ্যই বাধা দেবে। ইসলামী আন্দোলনকে দিনে বাতিলের জন্য ক্ষতিকর ও আপত্তিকর মনে করাই স্বাভাবিক। যদি কায়েমি স্বার্থ কোনো ইসলামী খেদমতকে বিপজ্জনক মনে না করে তাহলে বুঝতে হবে যে ওই খেদমত যতই মূল্যবান হোক তা ইকামতের দিনের আন্দোলন নয়। মাদ্রাসাসমূহ নিঃসন্দেহে দিনের বিরাট খেদমত, কিন্তু মাদ্রাসার যে দাওয়াত ও কর্মসূচি তা বাতিল সরকার ও সমাজ ব্যবস্থাকে উৎখাত করবে বলে কায়েমি স্বার্থ মনে করে না। দুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা ভারতের দেওবন্দে অবস্থিত। ভারত সরকার ওই মাদ্রাসাকে সেদেশের আইন, শাসন ও সরকারের জন্য ক্ষতিকর মনে করে না। ১৯৮০ সালের মার্চ মাসে দেওবন্দ মাদ্রাসার শতবর্ষপূর্তি উপলক্ষে এক বিরাট আন্তর্জাতিক সম্মেলন হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই সম্মেলনে বক্তৃতা করেছেন। ইন্দিরা সরকার দেওবন্দ মাদ্রাসার দাওয়াত ও কর্মসূচিকে সেদেশের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য কোন প্রকার ক্ষতিকারক মনে করেননি। দিনের বিরাট খেদমত হিসেবে দেওবন্দ মাদ্রাসাসহ আমাদের দেশের ছোট বড় সব মাদ্রাসার নিকটই মুসলিম জাতি কৃতজ্ঞ। এ খেদমতের গুরুত্ব কোন মুসলিমই অস্বীকার করতে পারে না। এসব মাদ্রাসা নিশ্চয়ই ইসলামী আন্দোলনের সহায়ক। আন্দোলনের যোগ্য বহু আলেম এসব মাদ্রাসা থেকে এসেছেন, কিন্তু মাদ্রাসাগুলো নিজেরা প্রত্যক্ষভাবে ইকামতের দিনের আন্দোলন চালাচ্ছে না। তেমনিভাবে তাবলিগ জামাত দিনের এক মহান খেদমতের আঞ্জাম দিচ্ছে। এ জামাত সারা দুনিয়ায় বিপুল সংখ্যক লোককে আল্লাহ, রাসূল ও আখেরাতমুখী বানাচ্ছে। এ জামাতের কেন্দ্র ভারতের দিল্লিতে অবস্থিত। এ বিশ্ব জামাতের আমিরও ভারতের নাগরিক, কিন্তু এ জামাতকে কোনো দেশের সরকারই তাদের জন্য ক্ষতিকর মনে করে না। এমনকি চীন ও রাশিয়াতে পর্যন্ত এ জামাতকে যেতে বাধা দেয়নি। এ মহান জামাতের উসিলায় কমিউনিস্ট দেশেও কালেমা, নামাজের পয়গাম এবং আল্লাহ, রাসূল ও আখিরাতের দাওয়াত পৌঁছতে পারছে। এটা খুবই আনন্দের কথা। এটাকে ছোট খেদমত মনে করা অন্যায়, কিন্তু তাবলিগের দ্বারা যত বড় দিনই খেদমতই হোক, এ জামাতের দাওয়াত ও কর্মসূচিতেই ইকামতের দিনের কোনো পরিকল্পনা নেই। মুসলিম সংখ্যালঘু দেশ এমনকি কমিউনিস্ট দেশেও এ জামাতকে কাজ করতে হচ্ছে। সুতরাং বাতিলের সাথে সংঘর্ষ এড়িয়ে দিনের খেদমত করার যতটুকু সুযোগ নেওয়া সম্ভব ততটুকুই এ জামাত নিচ্ছে। ৪.৫ বছর মন প্রাণ লাগিয়ে এ জামাতে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। এমএ পরীক্ষা দিয়েই তিন চিল্লায় তথা চার মাস একটানা এ জামাতের সাথে থাকাকালেই নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করার জজ্বা ও প্রেরণা বোধ করি। সুতরাং আমার জীবনে তাবলিগ জামাতের বিরাট অবদানকে কোনো দিনই ভুলব না। এ কারণেই তাবলিগ জামাতের সাথে আমার মহব্বত স্বাভাবিকভাবেই গভীর ও স্থায়ী। বাংলাদেশের তাবলিগ জামাতের নেতৃস্থানীয় সবাইকে আমি অন্তর থেকে মহব্বত করি, কারণ একসাথে কয়েক বছর এক জামাতে কাজ করার দরুন ব্যক্তিগতভাবে তাদের ইখলাস ও একাগ্রতা সম্পর্কে আমার সঠিক ধারণা হবার সুযোগ হয়েছে। তাদের কাউকে আমি অন্তরে উস্তাদ হিসেবে শ্রদ্ধা করি, যেমন হজরত মাওলানা আব্দুল আজিজ, সাবেক আমির তাবলিগ জামাত বাংলাদেশ। কেউ আমার শ্রদ্ধাভাজন দীনী মুরব্বী, যার কাছ থেকে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করার প্রেরণা পেয়েছি, যেমন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত ভাই। নেতৃস্থানীয়দের মধ্যে বেশ কয়েকজন আছেন যাদেরকে ঘনিষ্ঠ সহকর্মী ও মহব্বতের বন্ধু হিসেবে পেয়েছিলাম। আমার ওইসব উস্তাদ, মুরব্বী ও বন্ধুদের খেদমতে অত্যন্ত দরদের সাথে আকুল আবেদন জানাই, যাতে তাদের নেতৃত্বে পরিচালিত এ মহান জামাত সম্পর্কে এদেশের মুসলমানদের মধ্যে কেউ কোনো ভুল ধারণার সৃষ্টি করতে না পারে। উল্লেখ্য, তাবলিগ জামাতের যে সমস্ত উস্তাদের নাম নেওয়া হয়েছে তারা বর্তমানে কেউ বেঁচে নেই। কেউ কেউ তাবলিগ জামাতের কাজকে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত ইসলামী আন্দোলন বলে প্রচার করে থাকেন। বর্তমানকালের মাদ্রাসাগুলোতে কুরআন ও হাদিসেরই শিক্ষা হচ্ছে, কিন্তু তাই বলে কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মাদ্রাসাই কায়েম করেছিলেন, তাহলে এটা ভুল হবে। ঠিক তেমনি তাবলিগ জামাতের কাজ দ্বারা দিনের বড় খেদমত হওয়া সত্ত্বেও এ ধারণা সৃষ্টি হতে দেয়া উচিত নয় যে ঠিক এতটুকু কর্মসূচি নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দিনের দায়িত্ব পালন করেছিলেন। দীন ইসলামকে বিজয়ী করার যে কঠিন ও সংগ্রামপূর্ণ আন্দোলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন এবং যে কর্মসূচি নিয়ে তিনি বাস্তবে দীনকে কায়েম করে গেছেন, ঠিক সে আন্দোলনের কর্মসূচি যদি তাবলিগ জামাত গ্রহণ করত, তাহলে বিনা বাধায় এবং বাতিলের সাথে কোনো সংঘর্ষ ছাড়া এভাবে সব দেশে কাজ করার সুযোগ পেত না। দুনিয়াময় দিনের বুনিয়াদী শিক্ষাকে পৌঁছাবার প্রাথমিক কর্তব্য পালনের যে কর্মসূচি এ জামাত গ্রহণ করেছে, তাতে সংঘর্ষ এড়িয়ে চলতে হলে বর্তমান কর্মসূচি সঠিক। কিন্তু আল্লাহর দিনকে দুনিয়ায় বিজয়ী ও কায়েম করার জন্য এটুকু কর্মসূচি যে কোনো ক্রমে যথেষ্ট নয় সে কথা সবারই বুঝতে হবে। যদি এটুকু দাওয়াত ও কর্মসূচিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন বলে ধারণা সৃষ্টি হয়, তাহলে এ জামাত দ্বারা দিনের যে পরিমাণ খেদমত হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে দিনের ক্ষতির আশঙ্কা রয়েছে। যাদের মধ্যে এ ভুল ধারণার সৃষ্টি হয়েছে তাদের আচরণ থেকেই এ ক্ষতির ধরন ও পরিমাণ সম্পর্কে অনুমান করা যায়। যারা তাবলিগ জামাতের ছয় উসুল বিশিষ্ট কর্মসূচি ও এ জামাতের কর্মপদ্ধতিকে তথা তারিখে কারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের দিনী দাওয়াতের অনুরূপ বলে মনে করেন এবং এটুকু কাজের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে বলে আশা করেন, তাদের মধ্যে কয়েকটি ভুল ধারণা সৃষ্টি হওয়াই স্বাভাবিক। এক, প্রথমত তারা ইসলামকে শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ মনে করবে। জীবনের সকল ক্ষেত্রের জন্যই ইসলাম যে বিধান দিয়েছে তার কোনো প্রয়োজনই মনে করবে না। ইসলামের অর্থনীতি, আইন ও রাজনীতি তাদের নিকট অপ্রয়োজনীয়ই মনে হবে। পৃষ্ঠা ৪৬। ২, ইসলামী রাষ্ট্র ও ইসলামী সরকার কায়েমের আন্দোলনকে তারা দুনিয়াদারি কাজ মনে করবে এবং যারা এ কাজ করে তাদেরকে ক্ষমতার লোভী বলেই ধারণা করবে। ৩, বাতিলের সাথে সংঘর্ষ এড়িয়ে দিন কায়েমের ধারণা তাদের মধ্যে এমন মনোভাব সৃষ্টি করবে যে বাতিল ইসলামের যতটুকুতে আপত্তি করে না ততটুকু ইসলাম নিয়েই তারা সন্তুষ্ট থাকবে। ৪, এ ধারণার ফলে দিনের আর যত প্রকার খেদমত আছে সে সবকে তুচ্ছ জ্ঞান করবে, শুধু তাবলিগই দিনের কাজ বলে মনে হবে এবং অন্যান্য দিনী খেদমতের মূল্য বুঝবার যোগ্যতাই তাদের থাকবে না। ৫, নির্বাচনের সময় এ জাতীয় লোকেরা ইসলাম বিরোধী লোককে ভোট দিতেও আপত্তি করবে না, বরং ইসলামের আইন চালু করার দাবিতে যারা রাজনীতি করে তাদেরকে তারা অপছন্দ করবে। ইসলামের নামে রাজনীতি করাকে তারা দূষণীয় মনে করার কারণে ভোটের বেলায় তারা ওইসব লোককেই ভোট দেবে যারা ইসলামের কথা বলেই না। ৬, তাদের এ ধারণাও হতে পারে যে তাবলিগ জামাত এমন সুন্দর কায়দায় দীন ইসলামকে কায়েম করার চেষ্টা করছে যে ইসলামের দুশ্মনরা টেরই পাচ্ছে না, এমন চমৎকার হিকমতের সাথে কাজ করা হচ্ছে যে ইসলাম বিরোধীরা বাধা দেওয়ার কোনো উপায় তালাশ করে পাচ্ছে না। এরকম ধারণা হলে তা কত মারাত্মক! আল্লাহ পাকই নবীদেরকে এমন হিকমত শেখাতে পারলেন না যাতে তারা তাবলিগের মতো বিনা বাধায় কাজ করতে পারতেন? নবীগণ কি তাহলে এত জুলুম অত্যাচার অনর্থ কি সহ্য করলেন? কেউ বলতে পারে যে নবীরা কাফেরদের মধ্যে দাওয়াত দিচ্ছিলেন বলেই বাধা পেয়েছেন, আর তাবলিগ মুসলমানদের মধ্যেই কাজ করছে বলে বাধা নেই। মুসলমানদেরকে ব্যক্তিগতভাবে ভালো মুসলমান বানাবার চেষ্টা করলে বাতিল থেকে বাধা আসবে কেন? কিন্তু দেশের আইন, শাসন ও সমাজ ব্যবস্থা পরিবর্তনের দাওয়াত ও কর্মসূচি নিয়ে কাজ করলে মুসলিম নামধারী শাসক শক্তি অমুসলিমদের মতোই বাধা দেবে। পৃষ্ঠা ৪৭। এসব আশঙ্কার কারণেই তাবলিগ জামাতের দায়িত্বশীলদের খেদমতে এত কথা আরোজ করতে বাধ্য হলাম। তাবলিগ জামাত ইকামতের দিনের আন্দোলন নয়, এ জামাত দিনের মহামূল্যবান খেদমতের এক বিশ্বজোড়া আন্দোলন। তাবলিগ সম্পর্কে এ ধারণাই আমি সঠিক বলে মনে করি। তাবলিগের দাওয়াত ও কর্মসূচিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী আন্দোলনের মতোই পূর্ণাঙ্গ বলে ধারণা হওয়াটা ইসলামী জীবনবিধানের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এর ফলে বিশ্বনবীকে মাত্র একজন ধর্মীয় নেতা হিসেবে মনে করা হবে। আল্লাপাক এ জাতীয় ভুল ধারণা থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন। প্রতি বছর তাবলিগের যে বিরাট বিশ্ব ইজতেমা টঙ্গীর বিস্তীর্ণ এক ময়দানে অনুষ্ঠিত হয় তাতে বিভিন্ন সময় ১৫-২৫ লাখ লোকের সমাগম হয়। এটা সত্যি উৎসাহের ব্যাপার। আমিও এতে শরিক হই এবং মুসলমানদের মধ্যে ইসলামের প্রতি মহব্বতের এ দৃশ্য দেখে চোখ জুড়াই। দিনে বাতিলকে উৎখাত করে দিনে হককে কায়েম করার দাওয়াত ও কর্মসূচি নিয়ে যদি এর ১০ ভাগের এক ভাগ লোকও একত্র হয় তাহলে এদেশের সরকার ও কায়েমী স্বার্থ অস্থির হয়ে যেত। ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্রী মহল পত্র পত্রিকায় তাদের বিরুদ্ধে ব্যাপক হইচই শুরু করত। ১৯৮১ সনের ফেব্রুয়ারি মাসে ঢাকায় একটি ইসলামী ছাত্র সংগঠনের মাত্র ১৫-২০ হাজার কর্মীর সম্মেলন ও মিছিল সমস্ত ইসলাম বিরোধী মহলে অদ্ভুত কম্পন সৃষ্টি করেছে। অথচ ওই সংগঠনটি কোন রাজনৈতিক দল নয়, তারা ইকামতের দিনের কথা বলে এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করে বলেই কায়েমী স্বার্থ ও বাতিল শক্তিগুলো এতে বিচলিত। সকল বাতিল শক্তি ও ইসলাম বিরোধী মহল ভালো করেই জানে যে তাবলিগ নিছক ও নির্ভেজাল একটি ধর্মীয় জামাত এবং রাজনীতি, রাষ্ট্র ও সরকার নিয়ে তারা মাথা ঘামায় না। সুতরাং তাদের সম্পর্কে চিন্তা ভাবনার কোনো কারণ নেই এবং ঘাবড়াবারও কোনো হেতু নেই। পৃষ্ঠা ৪৮। ঠিক একই কারণে পীর সাহেবানদের ওরস ও মাহফিলের লক্ষ লক্ষ মুসলমানের সমাবেশকে বাতিল শক্তি ভয় পায় না। এসব মাহফিলে ওয়াজ, তালকিন ও জিকিরের মারফতে ইসলামের খেদমত নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সেখানে ইকামতের দিনের কোনো কর্মসূচি না থাকায় ইসলাম বিরোধী মহল চিন্তিত নয়। এ কথাটা পরিষ্কার করার জন্যই উদাহরণস্বরূপ মাদ্রাসা, তাবলিগ ও খানকার উল্লেখ করলাম। খেদমতের দিনের সাথে বাতিল শক্তির সংঘর্ষ হয় না, একমাত্র ইকামতের দিনের দাওয়াত ও প্রোগ্রামের সঙ্গেই এ সংঘর্ষ বাঁধে। সব নবীর জীবনেই একথা সত্য বলে দেখা গিয়েছে। কোরআন মজিদে যত নবী ও রাসূলের কথা আলোচনা হয়েছে তাতে দেখা যায় যে সমকালীন ক্ষমতাসীন শক্তি ও ধর্মীয় কায়েমী স্বার্থ কোন নবীকেই বরদাস্ত করতে পারেনি। শুধু হজরত আদম আলাইহিসসালাম ও হজরত সুলাইমান আলাইহিসসালাম ছাড়া আর সব নবীর সাথেই বাতিল শক্তির সংঘর্ষ হয়েছে। ইকামতে দিনের কর্মসূচি নিয়ে কাজ করায় যদি নবীদেরকেই বাতিলের সাথে সংঘর্ষ করতে হয়ে থাকে, তাহলে নবীর উম্মতের পক্ষে এ সংঘর্ষ এড়িয়ে ইসলামকে কায়েম করা কি করে সম্ভব হতে পারে? যারা বাতিলের সাথে সংঘর্ষ এড়িয়ে চলাকে হিকমত মনে করেন, তাদের চিন্তা করা উচিত যে আল্লাহ পাক নবী ও রাসূলগণকে ওই হিকমতটা কেন শেখালেন না। আল্লাহর দিনকে বিজয়ী করার উদ্দেশ্যে যারা কাজ করতে চান, তারা এ সংঘর্ষ এড়িয়ে চলার কথা ভাবতেই পারেন না। তারা দিনের কোনো না কোনো দিকের খেদমত অবশ্যই করতে পারেন এবং তাদের সেই খেদমত ইকামতের দিনের সহায়ক হতে পারে, কিন্তু তাদের ওই কাজটুকু প্রত্যক্ষভাবে ইকামতের দিনের কাজ হতে পারে না। তাদের ওইটুকু খেদমত দ্বারা দিন কায়েম হয়ে যাবে না। দিন কায়েমের জন্য আলাদা কর্মসূচি অবশ্যই দরকার। পৃষ্ঠা ৪৯। ওলামায়ে কেরাম সবাই ইকামতের দিনে সক্রিয় নন কেন? এ কথা সত্য যে বাংলাদেশে কয়েক লক্ষ ওলামায়ে কেরাম আছেন, তারা বিভিন্ন প্রকার দিনী খেদমতে নিযুক্ত রয়েছেন। ইকামতের দিনের দাবি অনুযায়ী তারা ইসলামী আন্দোলনে সবাই সক্রিয় হচ্ছেন না কেন, এ প্রশ্ন অবান্তর নয়। দীর্ঘকাল আলেম সমাজের গভীর সংস্পর্শে থেকে আমি এ প্রশ্নের জবাব তালাশ করেছি। আল্লাহ পাকই সঠিক কারণ জানেন, কিন্তু এ প্রশ্ন এত প্রাসঙ্গিক যে এর উত্তর না পেলে মুসলিম জনগণের পক্ষে ইসলামী আন্দোলনের গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব হবে না। আমার সামান্য পর্যবেক্ষণের ফলাফল এখানে প্রকাশ করতে চাই। ১. আমাদের দেশের মাদ্রাসাগুলো জনগণের চাঁদায় চলে। যেসব মাদ্রাসা সরকারি সাহায্য পায় তাও অতি সামান্য। মাদ্রাসার গরিব শিক্ষকগণকে মাদ্রাসার আর্থিক সমস্যার সমাধানেও সময় এবং শ্রম দিতে হয়। যারা মাদ্রাসায় পড়তে আসে তারা প্রায় সবাই গরিবের সন্তান। বিনা খরচে বা সামান্য খরচে স্কুল কলেজে পড়ানো সম্ভব নয় বলে গরিবদের জন্য মাদ্রাসাই একমাত্র সম্বল। ছাত্রদের বই কিতাব মাদ্রাসাই জোগাড় করে, এমনকি অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রদের খাওয়া থাকার ব্যবস্থা মাদ্রাসার পক্ষ থেকেই করতে হয়। মুসলিম শাসনামলে শিক্ষার খরচ রাষ্ট্রই বহন করত। বর্তমানেও সাধারণ শিক্ষার তথা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভারের প্রধান অংশ সরকারি বহন করে, কিন্তু মাদ্রাসা শিক্ষা এর ব্যতিক্রম। জনগণের চাঁদার ভিত্তিতে মাদ্রাসাগুলো যে বেঁচে আছে সেটাই আল্লাহর বড় মেহরবানি। এ অবস্থায় কোরআন হাদিসের যেটুকু হেফাজত মাদ্রাসার দ্বারা হচ্ছে এর সুক্রিয়া আদায় করাও অসম্ভব। তাই মাদ্রাসায় শিক্ষার মান এমন উন্নত হওয়া সম্ভব নয় যেমন হওয়া উচিত, ফলে উন্নত মানের আলেম কমই হচ্ছে। পৃষ্ঠা ৫০। ২. মাদ্রাসা শিক্ষা দ্বারা দুনিয়ার উন্নতির কোনো আশা নেই বলে ধনী লোকেরা তো মাদ্রাসায় ছেলেদেরকে পাঠাই না, গরিবদেরও মেধাবী ছেলেদেরকে বেশিরভাগ স্কুল কলেজে পাঠায়, ফলে তুলনামূলকভাবে ভালো ছাত্র মাদ্রাসায় কমই আসে। যারা আসে তারাও মাদ্রাসা পাশ করে বা শেষ না করেই দুনিয়ার চাপে কলেজমুখী হয়ে পড়ে। ৩. বর্তমান পরিবেশে যারাই মাদ্রাসায় পড়ে তারা ইসলামের মহব্বতেই পড়ে। দুনিয়ায় তারা যে বড় কিছু করার সুযোগ পাবে না সে কথা তারা জানে। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক বড়জোর স্কুলের আরবি ও দিনিয়াত শিক্ষক কি নিকাহের কাজী ইত্যাদি সুযোগ ছাড়া বড় কিছু করা তাদের ভাগ্যে জুটবে না বলে তারা ধরেই নেয়। এ মানসিক অবস্থা নিয়ে যারা মাদ্রাসায় পড়তে বাধ্য হয় তারা শুধু আখেরাতের আশাই করে। মসজিদের ইমাম ও মাদ্রাসার মোদাররিস হিসেবে দিনের খেদমত করার সৌভাগ্যকে তারা যথেষ্ট মনে করতে বাধ্য হয়। তাছাড়া মাদ্রাসার পরিবেশ ও জীবনের ভবিষ্যৎ সম্ভাবনা ছাত্রদের মধ্যে দেশ ও জাতির জন্য বড় কিছু করার সংকল্প সৃষ্টি করে না। মাদ্রাসা পাশ করার পর গরিব আলেমদের রুজি রোজগার সমস্যা বড় হয়ে দেখা দেয়। খুব কম আলেমই এমন আছেন যারা নিজ নিজ দিনী পেশার তথা ইমামতি বা শিক্ষকতার দায়িত্ব পালন করে ইসলামী আন্দোলনের জন্য যথেষ্ট সময় ও শ্রম দিতে পারেন এবং সংগঠনের বড় দায়িত্ব নিতে পারেন। ৪. আরেকটা এমন বড় কারণ রয়েছে যার ফলে ইসলামী আন্দোলন অনেক আলেমের নিকট সঠিক গুরুত্ব পাচ্ছে না। মাদ্রাসা শিক্ষায় ইসলামকে একটি বিপ্লবী আন্দোলন হিসেবে শেখাবার ব্যবস্থা নেই, শুধু ধর্মীয় শিক্ষা হিসেবেই ইসলামকে শেখানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সমাজকে কিভাবে পরিবর্তন করলেন, কোরআন কিভাবে ২৩ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে পরিচালিত করেছে, সেই কোরআন ও রাসূলের জীবন তথা হাদিস থেকে বর্তমান যুগে ইসলামকে কায়েম করার জন্য কি করা দরকার, এসব দৃষ্টিভঙ্গিতে মাদ্রাসায় এখন পর্যন্ত ইসলামী শিক্ষা চালু হয়নি। ফলে তারা ইসলামকে একটা ধর্ম হিসেবেই জানতে পারছে মাত্র। মাদ্রাসা শিক্ষার মারফতে ইসলামী আন্দোলন সম্পর্কে ধারণা সৃষ্টি হচ্ছে না, ইকামতের দিনের দায়িত্ববোধও সে কারণেই সৃষ্টি হচ্ছে না। পৃষ্ঠা ৫১। মাদ্রাসার উস্তাদগণ ইসলামের যে পরিমাণ শিক্ষা দিচ্ছেন তার চেয়ে বেশি ছাত্ররা কি করে শিখবে, কিন্তু মাদ্রাসার যে মেধাবী ছাত্ররা দেশের ইসলামী আন্দোলনকে বুঝতে পারছে তা মাদ্রাসার বাইরের শিক্ষা। অবশ্য মাদ্রাসার ছাত্ররা যেহেতু মাদ্রাসায় কোরআন ও হাদিসের জ্ঞান পায় সেহেতু আন্দোলনের দৃষ্টিভঙ্গি পেলে তারা আধুনিক শিক্ষিতদের তুলনায় অনেক দ্রুত আন্দোলনমুখী হয়ে পড়ে। ইসলামকে একটি পরিপূর্ণ সমাজ ব্যবস্থা হিসেবে মাদ্রাসায় যদি শিক্ষা দেয়া হতো তাহলে আলেম সমাজ জাতীয় ব্যাপারে সর্বস্তরে ইসলামী নেতৃত্ব দিতে সক্ষম হতেন। ৫. সম্ভবত সবচেয়ে বড় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম আদর্শ মানা সম্পর্কে সঠিক ধারণার অভাব। ইকামতের দিনকে তো প্রকৃতপক্ষে আলেম সমাজের জীবনের আসল কর্মসূচি মনে করা উচিত, কিন্তু কেন এটা হয়নি? আমার ধারণায় এর মূল কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা হিসেবে বাস্তবে মানার অভাব। এ অভাবেরও কারণ আছে। মুসলিম সমাজের একটা বড় রোগ দেখা দিয়েছে, যে ব্যক্তিকে কোনো দিক দিয়ে দিনের বড় খাদেম হিসেবে শ্রদ্ধা করা হয় তাকেই প্রায় উসওয়াতুন হাসানা বা শ্রেষ্ঠ আদর্শের মর্যাদা দেয়া হয়। বুজুর্গ বলে মানলেই যেন তিনি রাসূলের স্থলাভিষিক্ত বা অন্তত কাছাকাছি বলে মনে করা হয়। তাই ইসলামের আদর্শ হিসেবে কোনো আলেম বা পীরকে শ্রদ্ধা করতে গেলেই তাকে রাসূলের স্থলাভিষিক্ত মনে করতে শুরু করে। একটি উদাহরণ দিলেই কথাটা সহজভাবে বোঝা যাবে। উপমহাদেশের যে কঠিন সময় হযরত মাওলানা কাসেম নানুতুভি রহমতুল্লাহ আলাই দেওবন্দে ইসলামী শিক্ষার আন্দোলন করেন তখনকার তার এ খেদমত নিশ্চয়ই অত্যন্ত মূল্যবান। তার প্রতি গোটা মুসলিম জাতি কৃতজ্ঞ, তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করাও স্বাভাবিক। কিন্তু কেউ যদি মনে করে যে তিনি যে খেদমত করেছেন এর চেয়ে বড় দিনই খেদমত আর হতে পারে না, সুতরাং তারই অনুকরণে একটি মাদ্রাসা কায়েম করাই আমার জীবনের উদ্দেশ্য, তাহলে এ ব্যক্তি হযরত নানুতুভি রহমতুল্লাহ আলাইকে উসওয়াতুন হাসানার মর্যাদা দিল বলে বোঝা যায়। আল্লাহর রাসূল কি একটি মাদ্রাসা কায়েমের জন্য দুনিয়ায় এসেছিলেন? তিনি যে আল্লাহর পূর্ণ দিনকে সমাজে বিজয়ী করার কাজ করে গেলেন সে কাজটাকে কেন জীবনের উদ্দেশ্য মনে করা হয় না? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব ব্যাপারে শ্রেষ্ঠতম আদর্শ মনে করা হতো তাহলে দিনের আর সব খাদেমগণের খেদমতকে রাসূলের ব্যাপক খেদমতের একটা অংশমাত্র মনে করা হতো। পৃষ্ঠা ৫২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে নিয়ে দিনের জন্য যা কিছু করে গেছেন তার সবটুকু আমাদের অবশ্য করণীয় কর্তব্য বলে মনে হয় না কেন? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যতটুকু করেছেন সেটা রাসূলের কাজের সবটুকু নয়। তাকে যদি আদর্শের মাপকাঠি মনে করা হয় তাহলে রাসুল আর মাপকাঠি থাকলেন কি করে? আদর্শের যে মান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন সেটাই একমাত্র স্ট্যান্ডার্ড বা মান। যে ব্যক্তি সে মানের যতটুকুতে পৌঁছতে পারে তাকে সে মানেই শ্রদ্ধা করতে হবে। কিন্তু রাসুলের মানে যে কেউ পৌঁছতে পারবে না এবং আর কাউকে যে রাসুলের সমান মানে শ্রদ্ধার আসন দেয়া যাবে না সে কথা সবার মনে পরিষ্কার থাকতে হবে। দিনের মাপকাঠি একমাত্র রাসুল। আল্লাহ পাক একমাত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা বা দিনের মাপকাঠি বানিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসুলের সবচেয়ে বেশি অনুসরণ করেছেন বলেই রাসুলের আনুগত্যের তথা ইতোয়াতুর রাসুলের ব্যাপারে তারা শ্রেষ্ঠ আদর্শ। কিন্তু রাসুল যেমন নিজেই আদর্শ, সাহাবায়ে কেরাম সেই হিসেবে রাসুলের সমান মর্যাদার অধিকারী নন, এমনকি সব সাহাবিও এক মানের নন, চার খলিফার সবাইও এক মানের নন। তাই দিনের একমাত্র মাপকাঠি রাসুল এবং সবাইকে একমাত্র রাসুলকেই অনুসরণ করার চেষ্টা করতে হবে। আমরা সাহাবায়ে কেরামকে কি জন্য মানি? তাদেরকে মানার জন্য নয়, বরং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার উদ্দেশ্যেই তাদেরকে মানি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ব্যাপারে তারাই আদর্শ স্থাপন করেছেন, তাই রাসুলকে মানার জন্যই সাহাবায়ে কেরামকে মানতে হবে। কারণ ইত্তেবাউর রসুল বা রাসুলের আনুগত্য ও অনুসরণের দিক দিয়ে সাহাবায়ে কেরামই শ্রেষ্ঠ আদর্শ। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থে আদর্শ বা উসওয়া, সে অর্থে সাহাবায়ে কেরাম উসওয়া নন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের মর্যাদা এক হতে পারে না, এ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা ৫৩। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের মধ্যে তুলনা করার জন্য একটা সহজ উদাহরণ দেয়া যেতে পারে। স্বর্ণ খাঁটি কি অখাঁটি এবং অখাঁটি হলে কি পরিমাণ অখাঁটি তা বুঝবার জন্য এক প্রকার পাথরে ঘষে জানা যায়, ওই পাথরকে কোষ্টি পাথর বলে। কোষ্টি পাথর হল মানদণ্ড বা মাপকাঠি, যাকে আরবিতে বলে মিয়ার। কোষ্টি পাথরে ঘষে যদি স্বর্ণের কোনো টুকরাকে একেবারে খাঁটি সোনা বলেও জানা যায়, তবুও ওই টুকরাকে কোষ্টি পাথর বলা যাবে না, স্বর্ণ কোষ্টি পাথর হতে পারে না। ঠিক তেমনি আল্লাহর রাসুলই একমাত্র কোষ্টি পাথর, সে কোষ্টি পাথরের যাচাই করেই সাহাবাগণকে খাঁটি স্বর্ণ বলে জানা যায়, কিন্তু তাই বলে তারা নিজেরা কোষ্টি পাথর নন। সাহাবায়ে কেরামের জামাত সামগ্রিকভাবে খাঁটি হওয়া সত্ত্বেও ব্যক্তি হিসেবে সবাই আবার সমান মর্যাদার নন। খোলাফায়ে রাশেদার মর্যাদা আর সব সাহাবা থেকে বেশি, আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মর্যাদা বাকি তিন খলিফার চেয়ে বেশি। মর্যাদার এ বেশ কমের হিসেব কিভাবে ধরা হয়েছে এ কথা সবাইকে স্বীকার করতে হবে, এই হিসাবের মাপকাঠি একমাত্র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ বলে স্বীকার করার মানদণ্ড বা মাপকাঠি একমাত্র রাসুল। রাসুলের কোষ্টি পাথরের যাচাই করেই এ হিসেব বের করা হয়েছে। আরেকটি তুলনা দ্বারা এ পার্থক্যটা আরও পরিষ্কার হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়া সত্ত্বেও তাকে খোলাফায়ে রাশেদার মধ্যে গণ্য করা হয় না কেন? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় ওমর আখ্যা দিয়ে খোলাফায়ে রাশেদার নিকটতম মর্যাদা দেয়া হয় কিভাবে, অথচ তিনি সাহাবি ছিলেন না? কোন মাপকাঠিতে বিচার করে এ দুজনের ব্যাপারে এ তারতম্য করা হল? নিঃসন্দেহে বলা যায় যে রাসুলের মাপকাঠিতে বিচার করেই উম্মত এ সিদ্ধান্তে পৌঁছেছে। পৃষ্ঠা ৫৪। এসব যুক্তি একথা অত্যন্ত বলিষ্ঠভাবে প্রমাণ করে যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র আদর্শ মাপকাঠি এবং একমাত্র কোষ্টি পাথর। এ কোষ্টি পাথরে বিচার করেই মানুষের মধ্যে কে কতটুকু মর্যাদা পেতে পারে তা নির্ণয় করা হয়। যদি রাসুল ছাড়া আরও কোনো মানুষকে কোষ্টি পাথর মনে করা হয় এবং মাপকাঠি বলে ধারণা করা হয়, তাহলে সে ব্যক্তি নিশ্চয়ই রাসুলের চেয়ে নিম্নমানেরই হবে। আল্লাপাক রাসুল ছাড়া আর কোনো নিম্নমানের লোককে উসওয়া বা আদর্শ মেনে নিতে বলেননি। দুর্ভাগ্যের বিষয় যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাপাক যে উসওয়ায়ে হাসানা হিসেবে একক মর্যাদা দিয়েছেন, সে মর্যাদা অন্য কারো নীতিগতভাবে স্বীকার না করলেও বাস্তবে বড় দীনী ব্যক্তিত্বকে এমন মর্যাদা দিয়ে ফেলা হয় যা একমাত্র রাসুলেরই প্রাপ্য। রাসূলকে ওহী দ্বারা পরিচালিত করা হয় বলে তিনি যেমন নির্ভুল, অন্য কোনো ব্যক্তি এমন নির্ভুল হতে পারে না। রাসূলকে যেমন অন্ধভাবে মেনে নিতে হয়, তেমনভাবেও আর কাউকে মানা চলে না। যুক্তি বুঝে আসুক বা না আসুক, রাসূলের নির্দেশ মেনে নেয়া যেমন ইমানের দাবি, আর কারো নির্দেশের সে মর্যাদা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমালোচনার ঊর্ধ্বে, আর কেউ তেমন নয়। বিনা যুক্তিতে রাসূলকে মানার জন্য আল্লাহ যেমন নির্দেশ দিয়েছেন, অন্য কারো বেলায় তেমন কোনো নির্দেশ দেননি। কোন দিনই ব্যক্তিত্ব যত বিরাট হোক, যদি তাকে নির্ভুল বলে বিশ্বাস করা হয়, তাকে অন্ধভাবে মানা হয়, তাকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা হয়, তাহলে প্রকৃতপক্ষে তাকে রাসূলের সমান মর্যাদা দেয়া হল। অথচ মর্যাদার দিক দিয়ে কেউ রাসূলের সমান হতে পারে না। দীন ইসলামের মূল ভিত্তি হল তৌহিদ ও রিসালাত। আল্লাহর জাত ও সিফাতের দিক দিয়ে আর কেউ আল্লাহর সাথে তুলনীয় নয়। তেমনি ওহী দ্বারা পরিচালিত হওয়ার দরুন রাসূল যেরূপ নির্ভুল, তেমন আর কেউ হতে পারে না। এজন্যই রাসূলকে যেমন অন্ধভাবে মানতে হয়, তেমন আর কাউকে মানা চলে না। অর্থাৎ উসওয়াতুন হাসানা হিসেবে রাসূল একক, আর কেউ এ পজিশন পেতে পারে না। কালেমা তাইয়েবার মাধ্যমে এ অর্থেই আমরা তৌহিদ ও রিসালাতের স্বীকৃতি দিয়ে থাকি। পৃষ্ঠা ৫৫। যদি রাসূলকে একমাত্র আদর্শ মনে করা হতো এবং রাসূলের জীবনকে পূর্ণরূপে অনুসরণ করাকে ইসলামী জীবনের লক্ষ্য মনে করা হতো, তাহলে ইকামতের দিনের সংগ্রাম বা জিহাদ ফি সাবিলিল্লাহকে অবশ্য কর্তব্য মনে করা হতো। ইসলামী আইন চালু করার চেষ্টা বা ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন না করলে রাসূলকে যে সত্যিকারভাবে অনুসরণ করা হয় না, এ কথা বুঝতে অসুবিধা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও বড় আলেম, পীর বা বুজুর্গকে আদর্শ মনে করার কারণেই কেউ মাদ্রাসার মাধ্যমে দিনের খেদমত করাকেই যথেষ্ট মনে করেন, কেউ ওয়াজ করেই দিনের দায়িত্ব পালন হল বলে ধারণা করেন, কেউ ইমামতিতেই সন্তুষ্ট আছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ মনে করতেন, তাহলে এটুকু খেদমত করার পরও দিনকে বিজয়ী করার জন্য পেরেশান হতেন। তাবলিগ জামাতের দায়িত্বশীল মুরব্বীগণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকামতের দিনের আন্দোলনকে আসল আদর্শ মনে করেন, তাহলে এ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের রচিত ৬ উসুলের কর্মসূচিকে প্রাথমিক খেদমত বলেই ধারণা করবেন। তাহলে তাবলিগের বর্তমান কর্মসূচিকেই হুবহু রাসূলের পরিচালিত আন্দোলন বলে কেউ মনে করবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শ্রেষ্ঠ আদর্শ হিসেবে সামনে না থাকে, তাহলে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইকেই আদর্শ মনে করে তার রচিত কর্মসূচিকেই ইসলামের চূড়ান্ত কর্মসূচি বলে কেউ মনে করতে পারে। উসওয়াতুন হাসানা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সঠিকভাবে বুঝবার জন্য আরও একটা উদাহরণ বিশেষ সহায়ক হতে পারে। কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসার ছাত্রদের পাঠ্যসূচি সম্পর্কে যে সিলেবাস বা নেসাব রচনা করা হয়, সেখান থেকেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন তৈরি হয়। যদি ছাত্ররা ওই সিলেবাস সম্বন্ধে খুব সজাগ না থাকে এবং শিক্ষকরা সিলেবাস সবটুকু যাতে পড়ান সেদিকে যদি ছাত্ররা লক্ষ্য না রাখে এবং সিলেবাস যদি সবটুকু পড়া না হয়, তাহলে পরীক্ষায় পাশ হবার আশা কিছুতেই করা যায় না। ছাত্ররা শিক্ষকের প্রতি যত শ্রদ্ধাই দেখাক, সিলেবাস পড়া বাকি থাকলে পরীক্ষার ভালো ফল কখনো হবে না। কোন শিক্ষক যদি সিলেবাসের শুধু সহজ অংশটুকু পড়ায় এবং কঠিন অংশ বাদ দেয়, তাহলে ছাত্র যত ভালোই হোক, পরীক্ষায় ভালো ফলের আশা করা যায় না। পৃষ্ঠা ৫৬। আল্লাপাক আখেরাতের পরীক্ষায় কামিয়াবির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে সিলেবাস হিসেবে দিয়েছেন। মৃত্যুর পর কবর থেকেই ওই সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। কোন লোককে এ প্রশ্ন করা হবে না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বা হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে অনুকরণ ও অনুসরণ করা হয়েছে কিনা। কবর থেকে হাসর পর্যন্ত সবখানে যত প্রশ্ন করা হবে, তার মূল কথাই হবে যে রাসূলের আনুগত্য করা হয়েছে কিনা। রাসূলকে সিলেবাসের সাথে তুলনা করলে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সব দীনী ব্যক্তিত্বকে শিক্ষক বা উস্তাদের সাথে তুলনা করা চলে। আমরা সাহাবায়ে কেরাম থেকে রাসূলের জীবন সম্পর্কেই শিক্ষা নেই। রাসূলের সিলেবাস শেখার জন্যই সাহাবাদেরকে শ্রেষ্ঠ উস্তাদ মনে করতে হবে। রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার প্রয়োজনেই ফিকার ইমামগণকে মানতে হয়। দুনিয়ার সব বিষয়ই যেমন উস্তাদ থেকেই শিখতে হয়, দিনই জিন্দেগি শিখতে চাইলেও উস্তাদ দরকার। সে উস্তাদকে যে নামেই ডাকা হোক, কাউকে দিনই জামাতের আমির এবং কাউকে শায়েখ বা পীর বলা হোক, প্রকৃতপক্ষে তারা সবাই উস্তাদ। তাদের কাছ থেকে রাসুলের গোটা জীবনের সিলেবাস শেখার চেষ্টা করতে হবে। একই উস্তাদের কাছে গোটা সিলেবাস শেখা সম্ভব নাও হতে পারে। যদি আমরা রাসুলকে সিলেবাস মনে করি, তাহলে সে উস্তাদের কাছে যেটুকু সিলেবাস শেখা যায় সেটুকু শেখার পরও বাকি সিলেবাস শেখার জন্য উস্তাদ তালাশ করতে হবে। কোন এক উস্তাদকেই সিলেবাস মনে করলে, তিনি যেটুকু শেখান সেটুকুকেই যথেষ্ট মনে করলে আখেরাতের ফাইনাল পরীক্ষায় বিপদে পড়তে হবে। দেশে এত আলেম, পীর ও খাদেমে দিন থাকা সত্ত্বেও ইকামতে দিনের প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার আসল কারণ এটাই। রাসুলকে সিলেবাস হিসেবে গ্রহণ না করে উস্তাদদের অনুসরণ করাই যথেষ্ট মনে করা হচ্ছে। এ মহা ভুল যদি ভাঙে, তাহলে ইকামতে দিনের দায়িত্ব সবাই বোধ করতে সক্ষম হবেন। পৃষ্ঠা ৫৭। উপমহাদেশের বড় বড় ওলামা ইকামতে দিনের আন্দোলন করেননি কেন? মুসলমানদের হাত থেকে ইংরেজরা এই উপমহাদেশের রাজত্ব কেড়ে নেবার পর থেকে বর্তমান কাল পর্যন্ত প্রায় ২৫০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করলে এ প্রশ্নের জবাব সহজে বুঝে আসবে। অনেকেই এ ইতিহাসের গুরুত্ব দেন না। বর্তমানে ওলামা সমাজ যে বিচ্ছিন্ন অবস্থায় আছেন, তারা এ ইতিহাস জানলে নিজেদের করণীয় সম্পর্কে বিবেচনা করতে পারবেন। তাই অতি সংক্ষেপে দীর্ঘ ইতিহাসের পাতা থেকে কিছু জরুরি ঘটনার বিশ্লেষণ করছি। পাক ভারত বাংলা উপমহাদেশে ইংরেজ রাজত্ব শুরু হবার পর সকল ময়দানে যখন মুসলমানদের উপর জুলুম ও নির্যাতন ব্যাপক হয়ে উঠল, তখন নতুন করে ইসলামী রাষ্ট্র কায়েম করার এক মহান আন্দোলন রাজ্যহারা মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা লাভ করল। শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাইয়ের বিপ্লবী ইসলামী চিন্তাধারার সূত্র ধরে মাওলানা সৈয়দ আহমদ ব্রেলভি রহমতুল্লাহ আলাই ও মাওলানা শাহ ইসমাইল দেহলবি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে তাহরিকে মুজাহিদিনের তথা মুজাহিদ আন্দোলনের মাধ্যমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। সুদূর বাংলা থেকেও বহু মুজাহিদ সে আন্দোলনে শরিক হয়েছিলেন। ১৮৩১ সালে পাঞ্জাব ও সীমান্ত প্রদেশের মাঝামাঝি বালাকোট নামক স্থানে এক রক্তক্ষয়ী যুদ্ধে ওই দুজন মহান মুজাহিদ নেতা শহীদ হন এবং ইংরেজ ও শিখদের সম্মিলিত শক্তির নিকট তাদের মুজাহিদ বাহিনী পরাজিত হবার ফলে ওই ইসলামী রাষ্ট্রটি আর টিকে থাকতে পারেনি। শহীদ আইনে বালাকোট নাম প্রসিদ্ধ ওই দুজন মহান মুজাহিদ নেতা ইসলামী আন্দোলন ও ইকামতে দিনের এমন গভীর চেতনা মুসলমানদের মধ্যে সৃষ্টি করেছিলেন যে ইংরেজের সেনাবাহিনীতে নিযুক্ত মুসলিমদের মধ্যেও বালাকোটের পরাজয়ের তীব্র প্রতিক্রিয়া দেখা দিল। তাদের মধ্যে ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ ধূমায়িত হয়ে উঠল এবং ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের রূপ লাভ করল। এ বিদ্রোহে মুসলমান সিপাহীরাই প্রধান ভূমিকা পালন করার ফলে সাম্রাজ্যবাদী ইংরেজ মুসলমানদের উপর খড়গহস্ত হয়ে উঠল। পৃষ্ঠা ৫৮। তখন মুসলমানদের চরম দুর্দিন। উপমহাদেশের হিন্দু ও শিখদের সাহায্য নিয়ে ইংরেজ রাজত্ব মজবুত হতে থাকল। ইংরেজরা সকল ময়দানে অমুসলিমদেরকে অগ্রসর করে মুসলমানদেরকে দ্বিগুণ গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করল। ইংরেজদের রাজনৈতিক গোলামী ও হিন্দু শিখদের অর্থনৈতিক দাসত্ব মিলে মুসলিম জাতিকে চিরতরে দাবিয়ে রাখার পাকাপোক্ত ব্যবস্থা করল। পরাজিত, পর্যদুস্ত ও নিষ্পেষিত মুসলিম জাতি যখন দিশেহারা, তখন ইংরেজ রাজ্যের অধীনে থেকেই শিক্ষা, চাকুরি, ব্যবসা ইত্যাদি ময়দানে হিন্দু ও শিখদের পাশাপাশি মুসলমানদেরকে অগ্রসর করার মহান উদ্দেশ্য নিয়ে স্যার সৈয়দ আহমদ আলীগড় শিক্ষা আন্দোলন শুরু করেন। ইংরেজের সাথে আপোষের মনোভাব নিয়ে ইংরেজি ভাষা শিখে যাতে মুসলমানরা আবার নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সে দরদি মন নিয়েই তিনি এ পথে পা বাড়ান। ইসলামের দৃষ্টিতে এ পরাজিত মনোভাব আপত্তিকর হলেও তিনি পরম আন্তরিকতার সাথেই এ পদক্ষেপ নিলেন। এমনকি এ পরাজিত মনোভাবের ফলে তিনি কোরআনের এমন ব্যাখ্যা দিতে আরম্ভ করলেন যা সত্যিকার ওলামা মহলকে বিচলিত করল। এরই ফলে শুরু হল দেওবন্দ আন্দোলন। হজরত মাওলানা কাশেম নানুতুভি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে মাওলানা শাহ ওয়ালিউল্লাহ দেহলবির চিন্তাধারার পথ ধরে কোরআন ও হাদিসের সঠিক শিক্ষার মাধ্যমে ইসলামের হেফাজতের মহান উদ্দেশ্য নিয়ে দেওবন্দে দারুল উলুম প্রতিষ্ঠিত হয়। আজ গোটা উপমহাদেশে অগণিত মাদ্রাসা ওই আন্দোলনেরই ফসল। আলিগড় আন্দোলন ইংরেজদের সাথে লড়াইয়ের পরিবর্তে সহযোগিতার মনোভাব সৃষ্টি করে, আর দেওবন্দ আন্দোলন ইংরেজের গোলামীর বিরুদ্ধে বিদ্রোহের মনোভাবকে টিকিয়ে রাখারই চেষ্টা করে। কিন্তু বালাকোটের পরাজয়ের পর এবং সিপাহী বিদ্রোহ ব্যর্থ হবার ফলে মুসলমানদের পক্ষে এককভাবে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানো আর সম্ভব হয়নি। পৃষ্ঠা ৫৯। ১৯১৮ সালে প্রথম মহাযুদ্ধ শেষ হবার পর তুরস্কের মুসলিম খেলাফতকে ইংরেজরা যখন খতম করার ব্যবস্থা করল, তখন খেলাফত রক্ষার পক্ষে এক আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের মুসলমানদের মধ্যে আবার জাগরণ দেখা দেয়। খেলাফত আন্দোলনের নামে খ্যাত এ আন্দোলন মুসলমানদেরই নেতৃত্বে শুরু হয় এবং এতে দেওবন্দের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ছিল। মিস্টার গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের স্বাধীনতা আন্দোলন এ সুযোগে ইংরেজ বিরোধী এ খেলাফত আন্দোলনের সাথে সহযোগিতা করে দেওবন্দের সাথে ঘনিষ্ঠ হল, কিন্তু খেলাফত আন্দোলনও ব্যর্থ হল। ফলে দেওবন্দের নেতৃত্বে গঠিত জমিয়তে ওলামায়ে হিন্দ নামক নিখিল ভারত ওলামা সংগঠন আরও ইংরেজ বিদ্বেষী হয়ে পড়ল। ইখলাসের সাথেই ওলামায়ে হিন্দ বিশ্বাস করতেন যে ইংরেজদেরকে ভারত থেকে না তাড়ানো পর্যন্ত মুসলমানদের কোনো উন্নতি হতে পারে না এবং ইসলামী খেলাফত কায়েমও সম্ভব নয়। তারা একথাও বিশ্বাস করতেন যে মুসলমানদের একক চেষ্টায় ইংরেজকে তাড়িয়ে দেশ আজাদ করা সম্ভব নয়। তাই ওলামায়ে হিন্দ গান্ধী ও নেহরুর নেতৃত্বে পরিচালিত স্বাধীনতা আন্দোলনের সাথে মিলেই ইংরেজদেরকে বিতাড়িত করতে চেষ্টা করলেন। অপরদিকে আলিগড় আন্দোলনের ফলে সৃষ্ট আধুনিক শিক্ষিত মুসলমানদের তিক্ত অভিজ্ঞতা তাদেরকে স্বাভাবিকভাবেই হিন্দু বিদ্বেষী করে তুলল। তারা দেখল যে ইংরেজি শিক্ষায় অগ্রসর হিন্দু সম্প্রদায় সরকারি চাকুরি, ব্যবসা বাণিজ্য ও সব রকম পেশা দখল করে এমনভাবে জেঁকে বসে আছে যে শিক্ষিত হয়েও মুসলমানরা কোথাও পাত্তা পাচ্ছে না। ইংরেজরা তো হিন্দুদেরকে আগে থেকেই একচেটিয়া অধিকার দিয়ে রেখেছিল, এখন সব ময়দানে মুসলমানরা ভাগ বসাতে চায় দেখে হিন্দুরা সব জায়গায় মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করল। চাকুরি, ব্যবসা ও বিভিন্ন পেশায় হিন্দুদের এ আচরণ আধুনিক শিক্ষিত মুসলিমদেরকে হিন্দু বিদ্বেষী করাই স্বাভাবিক ছিল, কিন্তু ওলামাদের সাথে এ ব্যাপারে হিন্দুদের কোনো সংঘর্ষ ছিল না। হিন্দুদের নেতৃত্বে দেশ স্বাধীন হলে সর্বত্র যে হিন্দু প্রাধান্য সৃষ্টি হবে সে কথা আধুনিক শিক্ষিত মুসলিম সমাজ যেভাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল, ওলামা সমাজের পক্ষে তা বুঝা সম্ভব ছিল না। কারণ মুসলিম সমাজের যে ময়দানে ওলামারা কাজ করেছিলেন সেখানে হিন্দুদের সাথে তাদের স্বার্থের সংঘর্ষ হবার কোনো সুযোগ ছিল না এবং হিন্দুদের সাথে কোথাও ওলামাদের প্রতিযোগিতার কারণ ঘটেনি। পৃষ্ঠা ৬০। কংগ্রেসের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও মুসলমানরা হিন্দুর গোলামী থেকে যাবে বলে শিক্ষিত মুসলিম সমাজ তীব্রভাবে অনুভব করল। পাকিস্তান আন্দোলন এ অনুভূতির সৃষ্টি। মিস্টার মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ দাবি করল মুসলমান সংখ্যাগুরু এলাকায় মুসলমানদের পৃথক স্বাধীন রাষ্ট্র হতে হবে। এ দাবি ইংরেজ ও হিন্দুর গোলামিতে পিষ্ট মুসলিম সমাজে নবজাগরণ সৃষ্টি করল। মিস্টার জিন্না মুসলমানদের নিকট কায়দে আজম তথা শ্রেষ্ঠ নেতা হবার মর্যাদা পেলেন। মুসলমানদের এ পৃথক আন্দোলনে বিচলিত হয়ে কংগ্রেস দাবি করল যে ভারতের সব ধর্মের লোকই ভারতীয় জাতি হিসেবে এক জাতি, ধর্মের ভিত্তিতে এ মহান জাতিকে বিভক্ত করা কিছুতেই উচিত নয়। কংগ্রেসের এ ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে মুসলিম লীগ দাবি করল যে মুসলমানদের আদর্শ ইসলাম এবং ইসলাম শুধু ধর্ম নয়, তাই ইসলামী জীবন বিধানের ভিত্তিতে মুসলমানরা একটি ভিন্ন জাতি, সে হিসেবে ভারতে দুটো জাতি রয়েছে। ইসলামী আদর্শে বিশ্বাসী মুসলিম জাতি এ আদর্শে অবিশ্বাসীদের সাথে মিলে এক জাতি হতে পারে না। এ মতবাদই দ্বি জাতি তত্ত্ব বা টু নেশন থিওরি হিসেবে বিখ্যাত। এভাবেই কংগ্রেসের এক জাতি তত্ত্ব ও মুসলিম লীগের দ্বি জাতি তত্ত্বে যখন বিরোধ বাঁধল, তখন ওলামায়ে হিন্দ কংগ্রেসের পক্ষেই সমর্থন জানাল। ওলামায়ে হিন্দ নেতা হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এ বিষয়ে ১৯৩৮ সালে লাহোর শাহী মসজিদে যে বিখ্যাত বক্তৃতা করেন তাতে তিনি এক জাতি তত্ত্বকে ইসলাম বিরোধী নয় বলে প্রমাণ করার চেষ্টা করলেন। তার ওই বক্তৃতাটি মুত্তাহিদা কাওমিয়াত আওর ইসলাম এক জাতি তত্ত্ব ও ইসলাম নামে পুস্তিকাকারে প্রকাশিত হয়। 1939 সালে এ বক্তৃতার সমস্ত যুক্তি খণ্ডন করে কোরআন ও হাদিস ও ইসলামের প্রথম যুগের ইতিহাস থেকে বলিষ্ঠ যুক্তি দিয়ে মাওলানা মওদুদী রহমতুল আলাই প্রমাণ করেন যে কংগ্রেসের এক জাতি তত্ত্ব ইসলামের জাতীয়তার সম্পূর্ণ বিরোধী। তার এ বইটি মাসালায়ে কওমিয়াত তথা জাতীয়তা সমস্যা নামে প্রকাশিত হয়। বাংলা ভাষায় এর অনুদিত বইটির নাম ইসলাম ও জাতীয়তাবাদ। পৃষ্ঠা ৬১। জাতীয়তা নিয়ে এ বিতর্কের ফলে ভারতকে অখণ্ড রেখে স্বাধীন করার কংগ্রেসি আন্দোলন ও মুসলমানদের পৃথক স্বাধীন রাষ্ট্র কায়েমের মুসলিম লীগের আন্দোলন রাজনৈতিক ময়দানে চরম তিক্ততা সৃষ্টি করে। বিশেষ করে কংগ্রেস সমর্থক ওলামায়ে হিন্দের বিরুদ্ধে মুসলিম শিক্ষিত সমাজ অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর প্রতিক্রিয়া ওলামা সমাজেও দেখা দেয়। দেওবন্দের অধিকাংশ ওলামা কংগ্রেসের সাথে গেলেও মাওলানা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই ও মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে অনেক ওলামা পাকিস্তান আন্দোলনের পক্ষে 1943 সালে জমিয়তে ওলামায়ে ইসলাম নামে ওলামাদের একটি পাল্টা সংগঠন কায়েম করে মুসলিম লীগকে সমর্থন করেন। মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই, মাওলানা মুফতি দীন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাই, শর্ষিনার পীর সাহেব ও ফুরফুরার পীর সাহেব প্রমুখ অনেক ওলামা পাকিস্তান আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন দেন। হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইও মুসলিম লীগকে সমর্থন দেন। এভাবে ওলামায়ে কেরাম বিভক্ত হয়ে একদল কংগ্রেসের অখণ্ড ভারত মতবাদের সমর্থন করেন এবং অন্য দল ভারত বিভাগ করে পাকিস্তান কায়েমের পক্ষ অবলম্বন করেন। এতে যে তিক্ততা সৃষ্টি হয় তার ফলে মুসলিম লীগের পক্ষ থেকে ওলামায়ে হিন্দকে কংগ্রেসের দালাল বলে গালি দেওয়া হয় এবং ওলামায়ে হিন্দের পক্ষ থেকে মুসলিম লীগকে স্বাধীনতার বিরোধী ও ইংরেজদের দালাল আখ্যা দেওয়া হয়। ওই সময় আমি পাকিস্তান আন্দোলনের একজন ছাত্রকর্মী হিসেবে ওলামায়ে হিন্দের সম্পর্কে যে মনোভাবই পোষণ করতাম পরবর্তীকালে সমস্ত ঘটনাকে নিরপেক্ষ ঐতিহাসিকের দৃষ্টিতে বিচার করে আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে ওলামায়ে হিন্দ মুসলিম লীগ নেতাদের দ্বারা ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব বলে সঙ্গত কারণে বিশ্বাস করতেন না। পৃষ্ঠা ৬২। তাই দেশ ভাগ করে মুসলিম জাতিকে দু দেশের মধ্যে বিভক্ত করা তারা বুদ্ধিমানের কাজ মনে করেননি। কিন্তু কংগ্রেসের অখণ্ড ভারতের মতবাদ যে মুসলিমদের জন্য মারাত্মক ছিল সে বিষয়ে সঙ্গত কারণেই তাদের ধারণা ছিল না। আন্তরিকতা থাকা সত্ত্বেও রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হওয়া অস্বাভাবিক নয়। এ কথা আমার বিশ্বাস করা সম্ভব নয় যে মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইয়ের মতো ব্যক্তি ইসলাম ও মুসলমানদের ক্ষতি হবে বুঝেও দুনিয়ার কোন স্বার্থে কাজ করতে পারেন। এ মানে লোকদের নিয়তের উপর হামলা করার সাহস আমার নেই। ভুল এক কথা আর বদ নিয়তে কাজ করা অন্য কথা। যা হোক, উপমহাদেশের ওলামা সমাজ বিভক্ত হয়ে একদল কংগ্রেস সমর্থক এবং অন্য দল মুসলিম লীগ সমর্থকের ভূমিকায় যখন সক্রিয়, তখন মাওলানা মওদুদী তার তর্জমানুল কোরআন নামক মাসিক পত্রিকার মাধ্যমে এমন একটি তৃতীয় দৃষ্টিভঙ্গি পেশ করলেন যা ওলামায়ে কেরামের উভয় দলকেই অসন্তুষ্ট করল। জাতীয়তাবাদ সম্পর্কে মাওলানার বইটি মুসলিম লীগপন্থী ওলামায়ে কেরাম মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইয়ের একজাতি তত্ত্বের মতবাদের বিরুদ্ধে একটি মজবুত হাতিয়ার হিসেবে কাজে লাগান। কিন্তু 1940 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে মাওলানা মওদুদীর ইসলামী হুকুমত কিস্তারাহ কায়েম হতি হায় বাংলায় অনুদিত বইটির নাম ইসলামী বিপ্লবের পথ নামক বক্তৃতায় মুসলিম লীগ মহল অত্যন্ত ক্ষুব্ধ হয়। সে বক্তৃতায় তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমদের পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন অত্যন্ত সঠিক ও পূর্ণ সমর্থনযোগ্য হওয়া সত্ত্বেও মুসলিম দেশ কায়েম হলেও কিছুতেই তারা ইসলামী হুকুমত বা সরকার কায়েম করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের বিশ্লেষণ করে তিনি দেখালেন যে ইসলামকে জানে এবং নিজেদের জীবনে মানে এমন নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরির কোন কর্মসূচি না থাকায় মুসলিম লীগ নেতৃত্ব ইসলামী রাষ্ট্র কায়েম করতে শুধু অক্ষমই হবে না, বরং ইসলাম কায়েমের চেষ্টা করলে তারা সে আন্দোলনের নেতাকে ফাঁসি দেয়া প্রয়োজন মনে করবে। এ বক্তৃতার ঠিক ১৪ বছর পর সত্যি তার এ অনুমান সত্য প্রমাণিত হয়। 1953 সালে মুসলিম লীগ শাসনামলে তাকে এক অজুহাত দেখিয়ে ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। পৃষ্ঠা ৬৩। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইয়ের এক জাতি তত্ত্বের বিরুদ্ধে মাওলানা মওদুদীর বইটি প্রকাশিত হবার পর দেওবন্দ থেকে ক্রমাগত মাওলানা মওদুদীর বিরুদ্ধে ফতোয়া বের হতে থাকে। কংগ্রেসকে সমর্থন করা মুসলমানদের কিছুতেই উচিত নয় বলে মাওলানা মওদুদী যত জোরালোভাবে লিখতে থাকলেন ততই ফতোয়ার সংখ্যাও বাড়তে থাকল। এভাবেই মাওলানা মওদুদী একদিকে কংগ্রেস সমর্থক ওলামায়ে কেরামের ফতোয়ার শিকারে পরিণত হলেন, অপরদিকে মুসলিম লীগ মহলের নিকটও নিন্দনীয় হলেন। অবশ্য পাকিস্তান কায়েম হবার পূর্ব পর্যন্ত মাওলানা মওদুদীর কতক লেখা পাকিস্তান আন্দোলনের পক্ষে অত্যন্ত সহায়ক ছিল বলে মুসলিম লীগ নেতারা তার বিরুদ্ধে কোনো কথা বলেননি। কিন্তু পাকিস্তান কায়েম হবার পর তিনি ১৯৪৮ সালে ইসলামী শাসনতন্ত্র রচনার দাবি তুলবার সাথে সাথেই তাকে পাকিস্তান বিরোধী বলে গ্রেপ্তার করে বিনা বিচারে জেলে আটক করা হয়। মাওলানা মওদুদী দ্বিজাতি তত্ত্বের পক্ষে তার বলিষ্ঠ ও শ্রেষ্ঠতম রচনা দ্বারা পাকিস্তান আন্দোলনকে শক্তিশালী করা সত্ত্বেও তিনি মুসলিম লীগে যোগদান করেননি। ১৯৪০ সালে আলিগড়ে পূর্বোল্লিখিত বক্তৃতার পর এক বছর ক্রমাগত তিনি তার মাসিক পত্রিকার মাধ্যমে মুসলিম লীগ নেতাদের নিকট এমন কতক কর্মসূচির প্রস্তাব দেন যা না হলে পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানো যাবে না। কিন্তু মুসলিম লীগ নেতারা কোন সাড়া না দেয়ায় তিনি ১৯৪১ সালের আগস্ট মাসে উপমহাদেশের বিভিন্ন প্রদেশ থেকে লাহোরে আগত ৭৫ জন লোক নিয়ে ওইসব কর্মসূচির ভিত্তিতে জামাতে ইসলামীর সংগঠন শুরু করেন। ইসলামী রাষ্ট্র গঠনের ওইসব প্রস্তুতিমূলক কাজ করার ফলেই পাকিস্তান কায়েম হওয়ার পর ইসলামী শাসনতন্ত্রের আন্দোলন মুসলিম লীগ সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও এত জোরদার হয়। বালাকোট ময়দানে ১৮৩১ সালে সৈয়দ আহমদ ব্রেলভি রহমতুল্লাহ আলাই ও শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের শাহাদাতের পর তাদের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের পতন হয়। এরপর দীর্ঘ ১০০ বছর মুসলমানদের মধ্যে কি অবস্থা বিরাজ করছিল এর সংক্ষিপ্ত একটা ধারণা এখানে দেওয়ার চেষ্টা করলাম। এ থেকে অনুমান করা যায় যে কেন ১০০ বছরের মধ্যেও ইকামতের দিনের আরেকটি আন্দোলন শুরু হতে পারেনি। পৃষ্ঠা ৬৪। ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন যখন জোরদার হয়ে উঠল এবং মুসলমানরা যখন আবার জেগে উঠে স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের দাবি জানাবার মতো শক্তি পেল, তখনই ইকামতের দিনের আন্দোলন গড়ে তুলবার পরিবেশ সৃষ্টি হল। ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন আবার মুসলমানদের মনে সাড়া জাগাল। এ সময় যদি বড় বড় ওলামাগণ কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের পেছনে না যেয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলনে নেতৃত্ব দিতে পারতেন তাহলে হয়তো উপমহাদেশের ইতিহাস ভিন্নরূপ হত। পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার মহান উদ্দেশ্য হয়তো পূর্ণ হত। উপমহাদেশের মুসলমানদের দুর্ভাগ্য যে ওই উপযুক্ত সময়ে ওলামায়ে কেরাম ইকামতের দিনের ডাক দিতে পারলেন না। এই ডাকই দিলেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই ১৯৪১ সালে। পাদটিকা। জামাতে ইসলামীর কার্যবিবরণী নামক বইতে এ সংগঠনের সূচনাকালের বিস্তারিত বিবরণ রয়েছে। তখন তার বয়স মাত্র ৩৮ বছর, কিন্তু সে সময় বড় বড় ওলামা প্রায় সবাই কংগ্রেস বা মুসলিম লীগে বিভক্ত, অথচ ওই দুই পথের কোনোটাই ইসলামী নেতৃত্বে পরিচালিত ছিল না। এ থেকেই মনে হয় যে তখনকার রাজনৈতিক পরিবেশে ওলামাই হিন্দের নিকট ইংরেজ থেকে আজাদী হাসিলই প্রধান উদ্দেশ্য ছিল, আর লীগপন্থী ওলামাদের নিকট দেশ ভাগ করে স্বাধীন মুসলিম দেশ কায়েমই আসল লক্ষ্য ছিল। এ দুটো উদ্দেশ্য হাসিলের জন্য নিজেরা নেতৃত্ব দেওয়ার মতো পজিশনে তারা ছিলেন না, তাই তাদেরকে কংগ্রেস ও লীগ নেতাদের পেছনেই চলতে হয়েছে। ইতিহাসের ওই তিক্ত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের আলেম সমাজকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হলে তাদেরকে গভীরভাবে এবং ধীর চিত্তে চিন্তা করতে হবে। ইকামতের দিনের দাওয়াত ও কর্মসূচি নিয়ে এ দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার আন্দোলন করাই যে দিনের দাবি, তা উপলব্ধি করার সময় এসেছে। বিলম্ব করলে বোখারার ন্যায় চির গোলামি আর না হয় আফগানিস্তানের মতো মুসিবতে পড়বার আশঙ্কা রয়েছে। খোদা না করুন এমন অবস্থা হলে যেটুকু দিনের খেদমতে ওলামাগণ এখন নিযুক্ত আছেন এটুকুর সুযোগও থাকবে কিনা সন্দেহ। পৃষ্ঠা ৬৫। জামাতবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব। ইকামতের দিনের কাজ কারো পক্ষে একা করা কিছুতেই সম্ভব নয়। এমনকি শত যোগ্যতা সত্ত্বেও কোন নবীও একা দিনকে বিজয়ী করতে পারেননি। অবশ্য প্রথমে নবীকে একাই শুরু করতে হয়েছে, যে নবীর ডাকে মানুষ সাড়া দেয়নি এবং জামাতবদ্ধভাবে কাজ করার সুযোগ যে নবী পাননি, তিনি দিনকে বিজয়ী করতে পারেননি। একটা সমাজ ব্যবস্থাকে বদলিয়ে নতুন করে সে সমাজকে গড়ে তোলবার কাজটি এমন কঠিন ও জটিল যে প্রয়োজনীয় সংখ্যক একদল লোকের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এ বিরাট উদ্দেশ্য কিছুতেই সফল হতে পারে না। তাই প্রত্যেক নবী মানুষকে আল্লাহর দাসত্ব কবুলের দাওয়াত দেওয়ার সাথে সাথে তার আনুগত্য করে ইকামতের দিনের দায়িত্ব পালনে তার সাথী হবার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন। অর্থ আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। প্রত্যেক নবী এ দাওয়াত দিয়েছেন, কারণ একদল লোকের আনুগত্য না পেলে দিনকে বিজয়ী করা সম্ভব নয়। এ কারণেই ইসলামে জামাতের গুরুত্ব এত বেশি। রোজ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব গভীরভাবে অনুভব করার ব্যবস্থা করা হয়েছে। এমনকি জামাতি জিন্দেগীকে ইসলামের আনুগত্যের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যে জামাত থেকে বিচ্ছিন্ন থাকে, হাদিসে এ বলে সাবধান করা হয়েছে যে মেষের পাল থেকে বিচ্ছিন্ন মেষকে যেমন নেকড়ে বাঘ ধরে নিয়ে যায়, তেমনি শয়তান জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিকে নিজের খপ্পরে নিয়ে নেয়। এমনকি সফরের সময় দুজন একসাথে সফর করলেও একজনকে আমির মেনে জামাতের শৃঙ্খলা মতো চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। জামাত ছাড়া ইসলামী জিন্দেগি সম্ভব নয় এবং আমির ছাড়াও জামাত হতে পারে না। এ দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে একজন মুসলিম হয় আমির হুকুমকর্তা হবে, না হয় মামুর হুকুম পালনকারী হবে। পৃষ্ঠা ৬৬। যেমন জামাতে নামাজ আদায় করা অবস্থায় তাকে হয় ইমাম হতে হবে, না হয় মুক্তাদি হতে হবে। কেউ যদি ইমাম বা মুক্তাদির কোনোটাই না হয়, তাহলে বুঝতে হবে যে সে নামাজের জামাতে সামিল হয়নি। তেমনিভাবে যে ব্যক্তি কোনো দিনই জামাতে সামিল হয়নি, সে সঠিক ইসলামী জীবনযাপনের কর্মসূচি গ্রহণই করেনি। এ অবস্থায় সে নফস ও শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শুধু তারাই মুসলিম বলে গণ্য হতেন যারা নবীর জামাতে শরিক হয়ে নবীর নিকট বা তার প্রতিনিধির নিকট বায়াত হতেন। ওই জামাতের বাইরে থাকলে মুসলিম বলে গণ্যই হতো না। ওই জামাতই দিনের একমাত্র জামাত বা আল জামাত ছিল। বর্তমানে কোন এক জামাতই আল জামাতের মর্যাদা পেতে পারে না। রাসুলের আদর্শের ভিত্তিতে যত জামাত গঠিত হতে পারে সব জামাত মিলে আল জামাত বলে গণ্য, কিন্তু যে কোনো দিনই জামাতে সামিলই হয়নি সে ইমানের দিক দিয়ে মোটেই নিরাপদ অবস্থায় নেই। ইসলামে জামাতের গুরুত্বকে কোনো আলেমই অস্বীকার করতে পারবেন না। আল্লাহর দিনের খেদমতের জন্য হলেও কোনো জামাত ভুক্ত হওয়া হাদিসের দৃষ্টিতে কমপক্ষে ওয়াজিব বলে স্বীকার করা ছাড়া উপায় নেই। সুতরাং প্রত্যেক সচেতন মুসলিমকেই কোন না কোনো একটি জামাতে সামিল হতে হবে। প্রচলিত জামাতগুলোর কোনোটাই যদি পছন্দ না হয়, তাহলে এমন ব্যক্তিকে একটা নতুন জামাত গঠন করার চেষ্টা করা উচিত। সব জামাতকে প্রথমে জানবার চেষ্টা করা কর্তব্য। এরপরও যে ব্যক্তি সব কটা জামাতকে ত্রুটিপূর্ণ বলে বুঝবার যোগ্যতা রাখেন, তার ওইসব ত্রুটি থেকে মুক্ত একটা জামাত গঠন করার যোগ্য হওয়া উচিত। অবশ্য একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিনই জামাতকে ভালোভাবে জানবার চেষ্টা করা সবারই দায়িত্ব। প্রত্যেক জামাতকে কাছে এসেই জানতে হবে এবং সে জামাতের দায়িত্বশীল লোকদের কাছ থেকে জানতে চেষ্টা করতে হবে। উড়ো কথায় কান দিয়ে বা কোনো জামাতের বিরোধীদের প্রচার দ্বারা বিভ্রান্ত হয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একেবারেই অযৌক্তিক। পৃষ্ঠা ৬৭। যে বিচারক বাদীর অভিযোগ শুনেই আসামির জবানবন্দি না নিয়ে রায় দেয়, সে বিচারক হবারই যোগ্য নয়। তাই কোনো জামাত সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে সে জামাতকে কাছে এসে দেখা দরকার। তাবলিগ জামাতের ভাইরা এ কথাটা খুব সুন্দরভাবে বুঝিয়ে থাকেন। তারা বলেন যে তাবলিগ জামাত কেমন তা যদি সঠিকভাবে জানতে চান, তাহলে অন্তত কিছুদিনের জন্য জামাতে সময় দিন এবং সাথে থাকুন। তাবলিগের ভাইদের এ কথাটা খুবই যুক্তিপূর্ণ। এ যুক্তিটা কিন্তু সব জামাতের ব্যাপারেই সত্য। তাবলিগি ভাইরাও যদি অন্য জামাত সম্পর্কে জানতে চান, তাহলে তাদেরকেও একটু সময় দিয়ে সে জামাতকে জানতে হবে। শুধু তাবলিগে কাজ করলে অন্য জামাতের সাথে তুলনা করার যোগ্যতা কি করে হবে? আমি যদি তাবলিগ জামাতে কাজ করার সুযোগ না পেতাম, তাহলে দূর থেকে এ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারতাম না। এভাবে আমার তামাদ্দুন মজলিস সম্বন্ধেও জানবার সুযোগ হয়েছে। ইসলাম যে একটা আদর্শিক আন্দোলন, এ বিষয়ে এ মজলিসের মাধ্যমেই আমার প্রাথমিক ধারণা সৃষ্টি হয়েছে। আমি 3 বছর একই সাথে তাবলিগ জামাত ও তমদ্দুন মজলিসে কাজ করেছি। একটিতে ইসলামের ধর্মীয় দিকের চর্চা করার সুযোগ পেয়েছি এবং অন্যটিতে ইসলামের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিকের ইঙ্গিত পেয়েছি। যখন জামাতে ইসলামীকে জানবার সুযোগ হল, তখনই ইসলামের সব দিক একই জামাতে পেয়ে এখানে যোগদান করেছি। অবশ্য তাবলিগ ও তামাদ্দুনের অবদানকে আমি অন্তর দিয়ে স্বীকার করি। এভাবে তুলনা করার সৌভাগ্য না হলে যে জামাতে কাজ করছি সেখানেও তৃপ্তি বোধ করতে সক্ষম হতাম না। যে কটি জামাতকে আমার জানবার সুযোগ হয়েছে তার মধ্যে যেটিকে আমি সর্বশেষে গ্রহণ করেছি সেটাই সবার গ্রহণ করা কর্তব্য বলে আমি বলি না। আমার বক্তব্য হল যে সবকটা দিনই জামাত সম্পর্কে সচেতন মুসলমানদের ভালোভাবে জানার চেষ্টা করা উচিত। তুলনামূলকভাবে বিচার করে যে যেটাকে বেশি পছন্দ করবেন সেখানে কাজ করে তিনি বেশি তৃপ্তি পাবেন। পৃষ্ঠা 68। আর তুলনা করলে সব জামাতেরই দিনই খেদমতটুকুকে স্বীকার করতে সক্ষম হবেন। এক জামাতকে বেশি পছন্দ করার অর্থ এ নয় যে অন্যান্য জামাতকে মন্দ মনে করতে হবে। একটা বেশি ভালো বলে স্বীকার করেও অন্যটাকে অন্তত শুধু ভালো মনে করা উচিত। একটাকে বেশি পছন্দ করলেই অন্য সবগুলোকে মন্দ মনে করা কোনো অবস্থায় জরুরি নয়। পৃষ্ঠা 69। ইকামতের দিনের উদ্দেশ্যে গঠিত জামাতের বৈশিষ্ট্য। প্রত্যেক সংগঠন, জামাত বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। স্বাভাবিকভাবে ওই উদ্দেশ্যেই সেখানে লোক তৈরি করার পরিকল্পনা থাকে। যেমন মাদ্রাসা কায়েম করা হয় আলেম তৈরি করার জন্য। যে ধরনের আলেম তৈরির উদ্দেশ্য থাকে সে জাতীয় সিলেবাসই রচনা করা হয়। যারা কলেজ কায়েম করে তারা মাদ্রাসা থেকে ভিন্ন উদ্দেশ্যে লোক তৈরি করতে চায় বলে তাদের সিলেবাসও ভিন্ন। খানকার মাধ্যমে আল্লাহওয়ালা লোক তৈরির যে প্রোগ্রাম থাকে তা দ্বারা ওই মানের লোকই তৈরি হয়। তাবলিগ জামাতের 6 উসুলের ভিত্তিতে এবং চিল্লা পদ্ধতিতে ওই ধরনের লোকই তৈরি হচ্ছে যা এ কর্মসূচি দ্বারা তৈরি হওয়া সম্ভব। এ জামাত চেষ্টা করছে যাতে মানুষ দুনিয়ার জিন্দেগিতে মগ্ন হয়ে না থেকে আখেরাতের চিরস্থায়ী জীবন গড়ার উদ্দেশ্যে মাঝে মাঝে বাড়িঘর ও পেশা থেকে দূরে কিছুদিন তাবলিগের কাজে সময় খরচ করে। মানুষকে আখেরাতমুখী করা নিঃসন্দেহে দিনই খেদমত। কিন্তু যে সংগঠন বাতিল সমাজ ব্যবস্থাকে বদলিয়ে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে সমাজকে গড়তে চায় তার কর্মসূচি এ বিরাট উদ্দেশ্যের উপযোগী হতে হবে। এ জাতীয় জামাতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। 1. এ জামাতের দাওয়াত ইসলামের কতক অংশ বা দিকের প্রতি হতে পারে না। ইসলাম যতটা ব্যাপক এ জামাতের দাওয়াত ততটাই ব্যাপক হবে। জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর দাসত্ব ও রাসুলের আনুগত্যের প্রতি এ জামাতের দাওয়াত বিস্তৃত হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে একমাত্র হুকুমকর্তা এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা মানার দাওয়াতই এ জামাত দিতে থাকবে। 2. এ জামাত ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষাকে মানব সমাজের নিকট তুলে ধরার চেষ্টা করবে। গোটা কোরআন পাককে বুঝবার জন্য সর্বপ্রকার চেষ্টা চালাবে। ইমান, ইসলাম, তাকওয়া, ইহসান এবং নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির ও তাহাজ্জুদ থেকে নিয়ে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং ব্যক্তি ও সমাজ জীবনের অন্যান্য সমস্ত দিকে ইসলামের যাবতীয় শিক্ষাকে সমাজে ব্যাপকভাবে প্রচার করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। পৃষ্ঠা 70। 3. পূর্ণ দিন ইসলামকে বিজয়ী করার জন্য এ জামাত স্বাভাবিক কারণেই জনশক্তি সংগ্রহ করার উদ্দেশ্যে মানুষকে এ সংগঠনে সামিল করার চেষ্টা করবে। এ জাতীয় সংগঠনে যারাই আসবে তারা জামাতের উদ্দেশ্যকে নিজেদের জীবনের উদ্দেশ্য মনে করেই আসবে। তারা জনগণকে এ মহান উদ্দেশ্যের সাথে একমত করার চেষ্টা করবে এবং ব্যক্তিগতভাবেও দাওয়াত দিয়ে মানুষকে জামাতে সামিল করতে থাকবে। 4. যারা জামাতে যোগদান করে তাদের মধ্যে ইকামতের দিনের কঠিন দায়িত্ব পালনের উপযোগী প্রয়োজনীয় যোগ্যতা, চরিত্র ও গুণাবলী সৃষ্টির জন্য এ জামাত বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করবে। যত প্রকার তারবিয়াত বা ট্রেনিং সম্ভব তার মাধ্যমে যোগ্য কর্মী বাহিনী সৃষ্টি করবে। 5. ইসলামকে বিজয়ী করার ডাক দিয়ে লোক সংগ্রহ করার ফলে এ সংগঠনের বিরুদ্ধে প্রতিষ্ঠিত সরকার ও সর্বপ্রকার কায়েমী স্বার্থ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে সজাগ না হয়ে পারে না। বাতিল নিজাম বা দিনে বাতিল এ জাতীয় জামাতকে তাদের জন্য বিপজ্জনক মনে করবে। তাই যত প্রকারে সম্ভব এ জামাতের অগ্রগতি রোধ করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে, প্রয়োজন হলে ধর্মীয় কায়েমী স্বার্থকেও তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। এ ধরনের জামাতের নেতা ও কর্মীদের বিরুদ্ধে সরকার ও অন্যান্য ইসলাম বিরোধী দল একজোট হয়ে প্রচারণা চালাবে, যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এ সংগঠনের শক্তি যাতে বৃদ্ধি না পায় সেজন্য দরকার হলে বিনা বিচারে ও মিথ্যা মামলায় জেলে জড়িয়ে নেতা ও কর্মীদেরকে জেলে পাঠাবে। এভাবে সর্বপ্রকার নির্যাতনের মাধ্যমে ইসলামকে বিজয়ী করার বিরুদ্ধে সকল কায়েমী স্বার্থ উঠে পড়ে লেগে যাবে। ইসলামী জামাত হওয়া সত্ত্বেও যদি কায়েমী স্বার্থ কোনো সংগঠনকে সহ্য করে এবং তাদের বিরুদ্ধে কিছু না করে, তাহলে ধরে নিতে হবে যে এ জামাত ইসলামের বড় কোনো খেদমত করলেও ইকামতের দিনের কোনো কর্মসূচি নিয়ে কাজ করছে না। কায়েমী স্বার্থ বা প্রচলিত সরকার যদি কোনো জামাতকে তাদের দুশ্মন মনে না করে, তাহলে বুঝতে হবে যে দিনে হককে কায়েম করার কোনো কর্মসূচি সে জামাতের নেই। পৃষ্ঠা ৭১। বাতিল শক্তি ও কায়েমী স্বার্থের এ বিরোধিতা ইসলামী আন্দোলনের পক্ষে অত্যন্ত উপকারী হয়। এ বিরোধিতার ফলে এ আন্দোলনে ভীরু ও কাপুরুষ জাতীয় লোক আসতে সাহস পায় না। দুনিয়ার স্বার্থই যাদের নিকট বড়, তারাও এ পথে আসে না। এ পথের জন্য যে জাতীয় নিঃস্বার্থ সাহসী, সংগ্রামী ও জিহাদি মনোভাবের লোক দরকার, সে ধরনের লোকই এ সংগঠনে সামিল হয়। একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে যারা ডরায় না, তারাই এখানে টিকে থাকে। এ পথটাই এমন যে যারা এ পথে পা বাড়ায় তাদেরকেই আল্লাহ পাক পরীক্ষা করেন।
ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
অর্থ, মানুষ কি মনে করে যে তারা ঈমান এনেছি বললেই তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? অথচ তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে। সূরা আনকাবুত আয়াত ২-৩। ইকামতের দিনের আন্দোলন ছিল বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামকে এত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আজও যদি সে কাজ কোনো জামাত করে, তাহলে তাদেরকেও পরীক্ষা দিতেই হবে। এ পরীক্ষা ছাড়া এমন লোক জোগাড় হওয়া সম্ভব নয় যারা ইসলামকে কায়েম করার যোগ্য। ৭। ইকামতের দিনের আন্দোলনের আরও একটা বৈশিষ্ট্য এই যে, এ সংগঠনের কোনো ব্যক্তিকে ইখলাস, তাকওয়া এবং আন্দোলনের জন্য কুরবানি ও নিষ্ঠা ছাড়া অন্য কোনো মাপকাঠিতে নেতা হিসেবে স্থান দেওয়া হয় না। ক্ষমতা দখলই যেসব দলের আসল লক্ষ্য, অন্য দলের কোনো নেতাকে ওই সব দলের রাজনৈতিক সুবিধার জন্য নেতা হিসেবে গ্রহণ করা হয়। ইকামতের দিনের সংগঠনে কোনো লোককে রেডিমেড নেতা হিসেবে গ্রহণ করা যায় না, কারণ যে নেতৃত্বের খায়েশ রাখে তাকে নেতা বানানো ইসলামী নীতির বিরোধী। ৭২। এ কারণেই এ সংগঠনে নেতা হবার কোনো প্রতিযোগিতা হতে পারে না, নেতৃত্বের কোনো কোন্দলও এখানে হওয়া অসম্ভব। নেতা হবার উদ্দেশ্যে কারো পক্ষে এ জাতীয় সংগঠনে ঢুকবার রাস্তাও থাকে না। কিন্তু কোনো দলের নেতৃস্থানীয় ও যোগ্যতা সম্পন্ন লোক যদি নিষ্ঠার সাথে এ সংগঠনে সামিল হয়, তাহলে তার আচরণ ও কর্মনীতি তাকে সত্যর নেতৃত্বে পৌঁছিয়ে দেয়। কারণ এ ধরনের সংগঠনের দায়িত্বশীলরা যোগ্যতর লোক পেলে তাদের উপর দায়িত্ব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এ জাতীয় সংগঠনে কেউ নেতা হবার চেষ্টা করে না, বরং নেতার যোগ্যতা সম্পন্ন লোককে নেতৃত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়। কোনো ব্যক্তিকে শুধু খ্যাতি, টাকা পয়সা বা ডিগ্রির ভিত্তিতে নেতা বানানো হয় না, আদর্শ ও চরিত্রের মাপকাঠিতেই নেতৃত্ব বাছাই করা হয়। ৮। সত্যিকার ইসলামী জামাত কোনো ব্যক্তি বিশেষকে আন্দোলনের প্রতি মানুষকে আকৃষ্ট করার মাধ্যম হিসেবে ব্যবহার করে না। ইকামতের দিনের উদ্দেশ্যে গঠিত জামাতের নিকট ইসলামী আদর্শই আসল আকর্ষণ। মানুষকে ওই আদর্শের দিকে আকৃষ্ট করাই এর বৈশিষ্ট্য। নবীর সংগঠনের কেন্দ্রবিন্দু ও ভিত্তি হল নবীর ব্যক্তিত্ব। নবী ছাড়া সংগঠনের ভিত্তি অন্য কোনো ব্যক্তিত্ব হওয়া উচিত নয়। কোনো ব্যক্তিত্বকে কেন্দ্র করে যদি সংগঠন গড়ে তোলা হয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পর এর অস্তিত্ব টিকে থাকতে পারে না। কিন্তু আদর্শই যদি সংগঠনের মূল ভিত্তি হয় তাহলে এর প্রতিষ্ঠাতার মৃত্যু সংগঠনের অস্তিত্ব বিপন্ন করে না। পৃষ্ঠা ৭৩। বাংলাদেশে এ জাতীয় জামাত আছে কি? যারা সত্যি ইকামতের দিনের দায়িত্ব অনুভব করেন তাদের নিকট এ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল দিক দিয়ে আকর্ষণীয় পূর্ণাঙ্গ জামাত পাওয়া যায় না বলে অজুহাত দেখিয়ে ইকামতের দিনের কাজ না করলে আল্লাহর নিকট ঠেকতে হবে কিনা তা গভীরভাবে বিবেচনা করার বিষয়। মসজিদের ইমাম পছন্দ নয় বলে জামাতে শরিক না হয়ে একা নামাজ পড়া যেমন অন্যায়, তেমনি আদর্শ জামাত না পেয়ে জামাতবিহীন জীবনযাপন করাও মস্ত বড় ভুল। আপনি যদি ইমাম হবার যোগ্য হন তাহলে নিয়মিত মসজিদে যেয়ে জামাতের নামাজ আদায় করলে মুসল্লিরা অযোগ্য ইমামকে সরিয়ে আপনাকেই ইমাম বানাতে পারে, তখন মসজিদটি যোগ্য ইমাম পেয়ে আরও বেশি আবাদ হবে। তেমনি ইকামতের দিনের উদ্দেশ্যে যে জামাতকে তুলনামূলকভাবে আপনার পছন্দ হয় সে জামাতে শরিক হয়ে সেটাকেও আরও উন্নত করার চেষ্টা করতে পারেন। আর যদি আপনি নিজে একটা জামাত গঠন করার যোগ্যতা রাখেন তাহলে তাই করুন, কিন্তু কোনো জামাত ছাড়া যে একা ইকামতের দিনের দায়িত্ব কারো পক্ষে পালন করা কিছুতেই সম্ভব নয় সে কথা স্বীকার করতেই হবে। একসময় এ প্রশ্ন আমার মনেও বিরাট আকারে দেখা দিয়েছিল যে আমি কোন জামাতের সাথে এ কাজ করব। পূর্বেই বলেছি যে দুটো সংগঠনে একই সাথে আমি কাজ করছিলাম সে দুটো সংগঠনকে আমি এখনো মহব্বত করি, কিন্তু আমার বিবেক যখন আরেকটি জামাতকে ইকামতের দিনের ব্যাপারে আরো বেশি উপযোগী বলে মনে করল তখন থেকে সে জামাতেই কাজ করছি। এ বিষয়টা সম্পূর্ণ প্রত্যেকের বিবেকের উপর নির্ভর করে। দিনের জ্ঞান, ইকামাতের দায়িত্ববোধ ও ইসলামের ভিত্তিতে প্রত্যেকেই নিজের ব্যাপারে নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি সবাই সে সিদ্ধান্তে আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু প্রত্যেকের দায়িত্ব রয়েছে যে ইকামতের দিনের জন্য যেসব বৈশিষ্ট্য প্রয়োজন সে মাপকাঠিতে বিচার করেই পছন্দসই জামাত বাছাই করতে হবে। পৃষ্ঠা ৭৪। ইকামতের দিনের দায়িত্বটা এমন মামুলি বিষয় নয় যে ভালোভাবে তুলনা না করে এবং বিচার বিবেচনা না করে হঠাৎ না বুঝেই কোন জামাতে ঢুকে পড়া যায়। যে জামাতে যাচ্ছি সেখানে ইকামতের দিনের উপযোগী দাওয়াত ও কর্মসূচি আছে কিনা, ইকামতের যোগ্য লোক তৈরির ব্যবস্থা কতটুকু সেখানে আছে এবং ইকামতের জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো কি পরিমাণ আছে তার প্রতি লক্ষ্য রেখেই বাছাই করতে হবে। আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়েছেন তাতে ইকামতের উদ্দেশ্যে জামাতে ইসলামের চেয়ে উন্নত কোনো জামাত আমি পাইনি। এ জামাতকে আরো উন্নত করা এবং এর মধ্যে যে যে দিকে কমতি রয়েছে বা ত্রুটি আছে তা দূর করার সাধ্যমতো চেষ্টা করছি, কারণ আমার বিচারে আদর্শ জামাত হচ্ছে একমাত্র সাহাবায়ে কেরামের জামাত। ওই জামাতকে মাপকাঠি ধরে যখন বিচার করি তখন জামাতে ইসলামীতে অনেক অভাব ও অনেক ত্রুটি পাই। দেশের অন্যান্য জামাতের সাথে তুলনা করে জামাতে ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে গৌরব করার মতো ক্ষুদ্র মন যাতে আমার না হয় সেজন্য আল্লাহর সাহায্য চাই। এ জামাত যদি ইকামতের দিনের মহান দায়িত্ব পালন করতে চায় তাহলে সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মনে করে ওই মানে পৌঁছার যে পরিমাণ চেষ্টা সম্ভব তাই করতে হবে। প্রচলিত কোন দলের সাথে তুলনা করে আত্মতৃপ্তি বোধ করার কোন অবকাশ নেই। আমি খালেস দিনে জজবা নিয়ে ঘোষণা করছি যে আল্লাহর দিনকে এদেশে কায়েম করার জন্য যদি জামাত ইসলামের চেয়ে আরও উন্নত কোন সংগঠন আমি পাই তাহলে এ জামাত ছেড়ে ওই সংগঠনে যোগদান করা ফরজ মনে করব, কারণ ইকামতের দিনই আমার লক্ষ্য, সে মহান উদ্দেশ্য যে জামাতের মাধ্যমে হাসিল হওয়ার সম্ভাবনা ও আশা বেশি সে জামাতে সামিল হওয়াই আমি কর্তব্য বলে বিশ্বাস করি। পৃষ্ঠা ৭৫। জামাতে ইসলামী ও মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাই। ইকামতের দিনের উদ্দেশ্যে জামাতে ইসলামীতে যোগদান করা উচিত কিনা তা যোগদানকারীর বিবেচনার বিষয়। এ জামাতের প্রতিষ্ঠাতা হলেন মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। তিনি দুনিয়ায় এখন না থাকলেও যেহেতু তার সম্পর্কে নানা কথা প্রচারিত আছে সেহেতু বর্তমান জামাত ইসলামের সাথে মৌলানা মরহুমের কি সম্পর্ক সে বিষয়ে কিছু জরুরি কথা পেশ করছি। ১. মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই আজীবন এ কথার উপর জোর দিয়ে গেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো ব্যক্তিকে অন্ধভাবে মানা উচিত নয়, একমাত্র রাসুলই ওহী দ্বারা পরিচালিত হবার কারণে নির্ভুল। অন্য কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং মাওলানা মওদুদীর কোনো কথাকেই রাসুলের কোষ্টি পাথরে যাচাই না করে আমি মানতে রাজি নই। কুরআন ও সুন্নার বিচারে তার মতামত যতটুকু গ্রহণযোগ্য মনে হয় আমি ততটুকুই গ্রহণ করি, এটাই জামাতে ইসলামীর নীতি। ১৯৪১ সালে যখন তিনি জামাতের আমির নির্বাচিত হন, তখন তিনি নিম্নরূপ ঘোষণা দেন। পরিশেষে একটি কথা পরিষ্কার করে দিতে চাই, ফিকাহ ও ইলমে কালামের বিষয়ে আমার নিজস্ব একটি তরিকা আছে। আমার ব্যক্তিগত অনুসন্ধান গবেষণার ভিত্তিতে আমি এটি নির্ণয় করেছি। গত আট বছর যারা তর্জমানুল কোরআন পাঠ করেছেন তারা একথা ভালোভাবেই জানেন। বর্তমানে এই জামাতের আমিরের পদে আমাকে অধিষ্ঠিত করা হয়েছে, কাজেই একথা আমাকে পরিষ্কারভাবে বলে দিতে হচ্ছে যে ফিকাহ ও কালামের বিষয়ে ইতিপূর্বে আমি যা কিছু লিখেছি এবং ভবিষ্যতে যা কিছু লিখব অথবা বলব তা জামাতে ইসলামের আমিরের ফয়সালা হিসেবে গণ্য হবে না, বরং হবে আমার ব্যক্তিগত মত। এসব বিষয়ে আমার ব্যক্তিগত রায়কে জামাতের অন্যান্য আলেম ও গবেষকদের উপর চাপিয়ে দিতে আমি চাই না, এবং আমি এও চাই না যে জামাতের পক্ষ থেকে আমার উপর এমন সব বিধিনিষেধ আরোপ করা হবে যার ফলে ইলমের ক্ষেত্রে আমার গবেষণা করার এবং মতামত প্রকাশ করার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে। পৃষ্ঠা ৭৬। জামাতের সদস্যদেরকে তথা আরাকানকে আমি আল্লাহর দোহাই দিয়ে নির্দেশ দিচ্ছি যে ফিকাহ ও কালাম শাস্ত্র সম্পর্কিত আমার কথাকে আপনারা কেউ অন্যের সম্মুখে প্রমাণস্বরূপ প্রকাশ করবেন না। অনুরূপভাবে আমার ব্যক্তিগত কার্যাবলীকেও, যেগুলোকে আমি নিজের অনুসন্ধান ও গবেষণার পর জায়েজ মনে করেছি, অন্য কেউ যেন প্রমাণস্বরূপ গ্রহণ না করেন এবং নিছক আমি করেছি এবং করেছি বলেই যেন বিনা অনুসন্ধানে তার অনুসারী না হন। এ ব্যাপারে প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যারা দিনের এলম রাখেন তারা নিজেদের গবেষণা অনুসন্ধান মোতাবিক, আর যারা এলম রাখেন না তারা যার এলমের উপর আস্থা রাখেন তার গবেষণা অনুসন্ধান মোতাবিক কাজ করে যান। উপরন্তু এ ব্যাপারে আমার বিপরীত মত পোষণ করার এবং নিজেদের মত প্রকাশ করার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। আমরা প্রত্যেকেই ছোটখাটো এবং খুঁটিনাটি ব্যাপারে বিভিন্ন মতের অধিকারী হয়ে পরস্পরের মোকাবেলায় যুক্তি প্রমাণ পেশ করে এবং বিতর্কে অবতীর্ণ হয়েও একই জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারি, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। টিকা। জামাতে ইসলামের কার্যবিবরণী বা রুয়েদাত দ্রষ্টব্য। ২। জামাতে ইসলামীতে হানাফি মাজহাব ও আহলে হাদিসের অনুসারী ব্যক্তির সমাবেশ রয়েছে। এ জামাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো মাজহাবের লোক সামিল হতে পারে। জামাতে ইসলামী একটি জামাত হিসেবে কোনো এক মাজহাবের ফেকাহ মানতে বাধ্য করে না। যারা জামাতে যোগদান করে তারা তাদের মাজহাবের অনুসরণ করে। মাওলানা মওদুদি হানাফি মাজহাবের অনুসারী ছিলেন, কিন্তু জামাতের মধ্যে আহলে হাদিসের লোকও রয়েছে। ৩। জামাতের সবারই ইসলাম সম্পর্কে অতীত ও বর্তমান সকল লেখকের বই থেকে স্বাধীনভাবে মতামত গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রাচীন ও আধুনিক তাফসির, হাদিস ও ফিকাহ ইত্যাদি থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে প্রত্যেকেরই স্বাধীনভাবে আপন মতামত স্থির করার অধিকার রয়েছে। মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাই চিন্তার স্বাধীনতার উপর এত গুরুত্ব দিয়েছেন বলেই তাকে অন্ধভাবে অনুসরণের কোনো আশঙ্কা নেই। পৃষ্ঠা ৭৭। ৪। জামাতে ইসলামী মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইকে ফেকাহ বা আকায়েদের ইমাম মনে করে না। তার ইস্তেহাদকে মেনে নেওয়াও জামাতের কোনো নীতি নয়। জামাতে ইসলামীর নিকট মাওলানা মওদুদি তিনটি কারণে বিশেষ মর্যাদার অধিকারী। ক. এ যুগে মাওলানা মওদুদির সাহিত্য ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পেশ করে দীন ইসলামের সঠিক মর্যাদা বহাল করেছেন। ইসলাম শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ বলে সমাজে যে ভুল ধারণা ছিল তা তাঁর লেখা বিপুল সংখ্যক বই পুস্তকের মাধ্যমেই মানুষ বুঝতে শিখেছে। এ উপমহাদেশে ইসলামের এ ব্যাপক ধারণা এমন স্পষ্ট ছিল না। ব্যক্তি ও সমাজ জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর দাসত্ব ও নবীর আনুগত্য করা যে ইসলামের দাবি, এ কথা উপমহাদেশের মানুষের নিকট তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। কুরআন ও সুন্নাহ যে গোটা মানব জীবনের জন্য একমাত্র সঠিক ব্যাপক হেদায়াত, এ কথা তিনি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। খ. দীন ইসলামকে বাস্তবে মানব সমাজে কায়েম করা যে মুসলমানের প্রধান দায়িত্ব, একথা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই অত্যন্ত বলিষ্ঠভাবে পেশ করেছেন। শুধু তাই নয়, এ শতাব্দীতে তিনি ইকামতের দিনের ডাক দিয়ে এ উপমহাদেশে পয়লা বাতিলের বিরুদ্ধে জামাতবদ্ধ প্রচেষ্টা চালিয়েছেন। ইকামতের দিনের এ ডাকে যারা সাড়া দিয়েছে এবং দিচ্ছে, তারা ইসলামী আন্দোলনের গুরুত্ব অনুভব করেই জামাতবদ্ধ হওয়া ফরজ মনে করছে। তিনি ইসলামকে বিজয়ী করার জন্য এ জাতীয় আন্দোলনের ডাক দিয়েছেন বলেই গোটা উপমহাদেশে ইসলাম আজ একটি বলিষ্ঠ বিপ্লবী আন্দোলনে পরিণত হয়েছে। এমনকি আধুনিক শিক্ষিত ও ছাত্র মহলে পর্যন্ত ইসলামী জাগরণের সাড়া পড়ে গেছে। গ, মুসলিমদেরকে বিজ্ঞানসম্মত পন্থায় সুসংগঠিত করার জন্য মাওলানা মওদুদী যে সাংগঠনিক প্রতিভার পরিচয় দিয়েছেন তা এ যুগে অতুলনীয়। পৃষ্ঠা ৭৮। আধুনিক যুগে বাতিলপন্থীদের মজবুত সংগঠনের সাথে পাল্লা দিয়ে মুসলমানদেরকে একটা সুশৃঙ্খল শক্তিতে পরিণত করার জন্য তিনি যে সাংগঠনিক কাঠামো ও কর্মকৌশল দান করেছেন, এর ফলে তারা দুনিয়া থেকে চলে যাওয়া সত্ত্বেও সংগঠন কোনো দিক দিয়ে দুর্বল হবার আশঙ্কা নেই। জামাত ইসলামী মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে অতি মানব বা এমন কোন সত্তা মনে করে না যা অন্ধভক্তির সৃষ্টি করতে পারে। ধর্মীয় ক্ষেত্রে ভক্তির বাড়াবাড়ি খতম করার জন্য সারা জীবন তিনি যে চেষ্টা করে গেছেন, তার ফলে তার মধ্যে বহু দুষ্প্রাপ্য গুণের সমাবেশ থাকা সত্ত্বেও মাওলানাকে জামাত কোন প্রকার অতিভক্তির মর্যাদা দেয়নি। অবশ্য মাওলানা মওদুদীকে এ যুগের শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক ও মুজাহিদ হিসেবে এবং আধুনিক জাহিলিয়াত বা ইসলাম বিরোধী মতবাদের বলিষ্ঠতম প্রতিরোধকারী ব্যক্তিত্ব বলে দুনিয়ার চিন্তাশীল মহল অকুণ্ঠভাবে স্বীকৃতি দিয়েছে। এ সত্ত্বেও জামাতে ইসলামী মাওলানার ব্যক্তিত্বকে মানুষের কাছে বড় করে তুলে ধরা ইসলামী আন্দোলনের জন্য প্রয়োজনীয় মনে করেনি। মাওলানা এ বিষয়ে এত সজাগ ছিলেন যে মাওলানার জন্মদিবস পালন করতে তিনি অনুমতি দেননি। তার ইন্তেকালের পরও উপমহাদেশের কোথাও তার জন্ম বা মৃত্যু দিবস পালন করা হচ্ছে না। অথচ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় জামাতে ইসলামী প্রকাশ্য সংগঠন হিসেবেই আছে, কিন্তু কোথাও মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের ব্যক্তিত্বকে তুলে ধরা হচ্ছে না। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই আধুনিক যুগের সমস্যা ও মানবরচিত বিভিন্ন সমাধানের বিশ্লেষণ করে কোরআন ও হাদিসের আলোকে ওইসব সমাধানের ত্রুটি স্পষ্টভাবে ধরিয়ে দিয়ে ইসলামের সমাধান যেরূপ যোগ্যতার সাথে পেশ করেছেন, তাতে আমাদের মতো আধুনিক শিক্ষিত লোকের পক্ষে ইসলামকে বোঝা সহজ হয়েছে। এজন্যই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের রচিত ইসলামী সাহিত্য ছাড়া আধুনিক যুগে ইসলামী আন্দোলন করা অসম্ভব হয়ে পড়ছে। তাই জামাতে ইসলামী তার বই থেকে ফায়দা হাসিল করতে বাধ্য হচ্ছে। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের প্রচার যদি উদ্দেশ্য হতো, তাহলে তার জন্ম ও মৃত্যু দিবস অবশ্যই পালন করা হতো। পৃষ্ঠা ৭৯। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই যাকে একমাত্র নেতা হিসেবে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলার শিক্ষা দিয়ে গেছেন, সেই বিশ্বনবী জামাতে ইসলামীর আসল নেতা। মাওলানা মওদুদী যখন জামাতের আমির ছিলেন, তখনও তার প্রতি কখনো অতিভক্তি দেখানো হয়নি। তার প্রকৃত মর্যাদা একমাত্র আল্লাহ পাকই দিতে পারেন। দুনিয়ায় তার মর্যাদা বাড়াবার কোনো দায়িত্ব জামাত গ্রহণ করেনি। ৫। প্রায় ৭ বছর আরব দুনিয়া সহ বিশ্বের অনেক দেশের বড় বড় ইসলামী চিন্তাবিদ ও ওলামায়ে কেরামের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি তাদের সবাইকে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের অত্যন্ত ভক্ত পেয়েছি। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে এ যুগের শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ বলেই সবাই স্বীকৃতি দিয়ে থাকেন। পাক, ভারত, বাংলার বাইরে কোনো ইসলামী ব্যক্তিত্বই মাওলানার লেখা সম্পর্কে কোনো আপত্তি তুলেননি। অথচ মাওলানার সাহিত্য আরবি ও ইংরেজি ভাষায় ব্যাপক অনুবাদ হয়েছে। বিশ্বের বড় বড় ইসলামী চিন্তাবিদ ও মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের সাহিত্যে ইসলামের একই ধরনের ব্যাখ্যা পড়ে আমার এ ধারণায় সৃষ্টি হয়েছে যে আমাদের দেশের যে কয়েকজন আলেম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তারা সম্ভবত মাওলানার সাহিত্য ভালোভাবে পড়েননি। অখণ্ড ভারত বনাম পাকিস্তান আন্দোলনকে কেন্দ্র করে এ শতাব্দীর ৩০ ও ৪০-এর দশকে মাওলানা মওদুদীর বলিষ্ঠ ইসলামী রাজনৈতিক চিন্তাধারা বহু বড় বড় ওলামার রাজনৈতিক মতাদর্শের বিরোধী ছিল। তাদের পক্ষ থেকেই এসব ফতোয়া প্রচারিত হয়েছে। সুতরাং রাজনৈতিক কারণেই ফতোয়া দেওয়া হয়েছে বলে মনে হয়। এসব ফতোয়ার কোনো মজবুত দিনী ভিত্তি খুঁজে পাওয়া যায় না। পৃষ্ঠা ৮০। জামাত বিরোধী ফতোয়া। জামাত ইসলামের বিরুদ্ধে যারা ফতোয়া দেন ও প্রচার করেন, জামাত তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে সময় নষ্ট করে না। বাতিল শক্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করেন না, আধুনিক জাহিলিয়াতের সাথে যাদের কোনো সংঘর্ষ নেই, যাদের ইকামাতে দিনের কোনো কর্মসূচি নেই, ইসলামকে বিজয়ী করার জন্য যারা জামাতবদ্ধভাবে কিছু করেন না, তাদের পক্ষ থেকে এ জাতীয় যেসব ফতোয়া প্রচারিত হয় তা সচেতন মুসলমানদের নিকট কোনো গুরুত্বই পায় না। ফতোয়া প্রচারকগণের প্রতি যে কজনের অন্ধ ভক্তি রয়েছে, এ ফতোয়া দ্বারা ওইসব লোককে জামাত থেকে ফিরিয়ে রাখাই হয়তো তাদের উদ্দেশ্য। জামাত তাদের দিনী খেদমতকে স্বীকার করে এবং তাদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করে না। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তাদেরকে প্রতিপক্ষ মনে করে না। জামাতের প্রতিপক্ষ হল ধর্মনিরপেক্ষতাবাদী, সমাজতন্ত্রী ও সংকীর্ণ জাতীয়তাবাদী আন্দোলন। দেশে দিনে হক ও দিনে বাতিলের যে সংঘর্ষ চলছে, তাতে ওইসব ফতোয়া বাতিলের পক্ষে সহায়ক হচ্ছে। বাতিলপন্থীরা ওইসব ফতোয়া তাদের পক্ষে কাজেও লাগাচ্ছে। তবুও জামাত ফতোয়া নিয়ে বিচলিত নয়, কারণ যারা ফতোয়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে জামাত কিছু করতেও চায় না, বলতেও চায় না। জামাত তাদেরকে বিরোধী শক্তি হিসেবে মনে করে না, তাদের সাথে জামাতের কোনো লড়াই নেই। এসব ফতোয়ার বক্তব্য থেকে দেখা যায় যে ফতোয়াদাতাগণ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বইয়ের কোনো কোনো কথা আপত্তিজনক মনে করেন, এবং যেহেতু এ জামাতের তিনি প্রতিষ্ঠাতা, সেহেতু ফতোয়াটা জামাতের বিরুদ্ধেও দেয়া প্রয়োজন বোধ করেন। আগেই বলেছি যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের প্রতিটি কথা জামাতের বক্তব্য হিসেবে ধরা অযৌক্তিক। যদি ফতোয়া দিতেই হয় তাহলে তা লেখকের বিরুদ্ধেই দেয়া উচিত, জামাতের বিরুদ্ধে নয়। পৃষ্ঠা ৮১। মাওলানা মওদুদীর লিখিত বইয়ের সব কথার সাথে সবাই একমত হওয়া জরুরি নয়, সুতরাং ওলামায়ে কেরামের মধ্যে যারা তার লেখায় ভুল দেখতে পান, তারা এলমি দিক দিয়ে কোরআন হাদিসের যুক্তির ভিত্তিতে সমালোচনা করলে তাদের জ্ঞান থেকে জামাতের লোকেরাও উপকৃত হবে। ইস্তেহাদি ভুল তো সবারই হতে পারে, যোগ্য আলেমগণ সেসব ভুল ধরিয়ে দিলে দিনের বড় খেদমত হবে। অবশ্য এ কাজটি বেশ কঠিন কাজ। এ কাজটি না করে যদি ফতোয়া দেয়া সহজ মনে করা হয়, তাহলে ফতোয়াদাতাগণের মর্যাদা এ দ্বারা বাড়ে না। হক ও বাতিলের লড়াই যেখানে চলছে, সেখানে এ ফতোয়া বাতিলেরই সহায়ক হয়। ফতোয়াদাতাগণ যদি ইকামতে দিনের মহান দায়িত্ব পালনের উদ্দেশ্যে জামাত ইসলামের চেয়ে উন্নত কোন দিনই জামাত কায়েম করেন, এবং আমাদের মতো কর্মীরা যদি অনুভব করে যে আমরা ইসলামকে কায়েম করার যে নিয়তে জামাতে যোগদান করেছি, সে উদ্দেশ্য তাদের কায়েম করা জামাতে গেলে আরও ভালোভাবে সফল হবে, তাহলে এ জামাত ত্যাগ করে তাদের জামাতে যেতে একটু দ্বিধা করব না। কিন্তু ইকামতের দিনের কোনো প্রোগ্রাম যাদের নেই, তারা যখন জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েই দায়িত্ব শেষ করেন, তখন তাদের সচেতন মোতাকিদ অনুসারী ও সাগরিদদের নিকটও তাদের মর্যাদা নষ্ট হয়। এসব ফতোয়া দেয়া যে ইসলামের কোনো সত্যিকার খেদমত নয়, বরং এ দ্বারা যে ইসলামী আন্দোলনে বিরোধীদের তালিকায় তাদের নাম সামিল হচ্ছে, সে কথা বুঝবার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দিন, এ দোয়া করার ছাড়া তাদের মতো খাদেমে দিনদের সম্পর্কে আর কিছু বলার নেই। আদালতে আখেরাতেই চূড়ান্তভাবে দেখা যাবে যে হকের পক্ষে কারা কাজ করছে আর বাতিলের সহায়ক কারা ছিল। জামাতে ইসলামী ইকামতে দিনের যে প্রচেষ্টা চালাচ্ছে তা সঠিকভাবে বিবেচনা করে দেখার জন্য ফতোয়াদাতাগণের নিকট আবেদন জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে যেটুকু যোগ্যতা দিয়েছেন তা নেতিবাচক কাজে খরচ না করে ইসলামের পক্ষে ইতিবাচক কাজে ব্যয় করার জন্য অনুরোধ করছি। পৃষ্ঠা ৮২। আর যদি জামাতে ইসলামীকে সংশোধন করার নিয়তে যে কোনো ধরনের ভুল ত্রুটি ধরিয়ে দেন, তাহলে জামাত তাদের এ মহান খেদমতের জন্য শুকরিয়া জানাবে। যারা দরদি মন নিয়ে এ জাতীয় সংশোধনের চেষ্টা করেন, তারা ফতোয়ার ভাষায় কথা বলেন না। পৃষ্ঠা ৮৩। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই বিরোধী ফতোয়া। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই কুরআন পাকের তাফসির ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহ ইসলাম সম্পর্কে ছোট বড় শতাধিক বই লিখেছেন। তার অগণিত পাঠক পাঠিকা দেশে বিদেশে ছড়িয়ে আছে। যিনি এত কিছু লিখেছেন তার লেখায় কোনো ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। যারা জ্ঞান চর্চায় নিযুক্ত তারা যুক্তি প্রমাণের ভিত্তিতে তার লেখার সমালোচনা করলে দিনের অবশ্যই উপকার ও খেদমত হবে। এ বিষয়ে উপমহাদেশের কয়েকজনের লেখা পড়ে আমিও অনেক উপকৃত হয়েছি। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি তার বিভিন্ন লেখা থেকে উদ্ধৃতি নিয়ে এমন বিকৃত ব্যাখ্যা করেছেন যে কোনো নিরপেক্ষ পাঠক মূল বই ও সমালোচকদের লেখা পড়লে স্বীকার করতে বাধ্য হবেন যে লেখকের মূল বক্তব্যের সাথে সমালোচনার কোনো মিল নেই। কতক সমালোচকের ভাষা থেকে তাদের বিদ্বেষী প্রকাশ পায়। যারা অন্ধবিরোধী ও বিদ্বেষী তারা সংশোধনের উপযোগী ভাষা ব্যবহার না করে ফতোয়ার হাতিয়ার ব্যবহার করেন। এমনকি কারো কারো বক্তব্য হীন গালিগালাজের পর্যায়েও পড়ে। যারা সত্য তালাশ করেন তারা যদি মূল বই পড়ার চেষ্টা করেন তাহলেই শুধু সুবিচার করতে পারবেন। মূল বই যারা পড়েননি তারা কোনো সমালোচকের লেখা পড়েই যদি সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই লেখকের প্রতি অবিচার করা হবে। আসামির জবানবন্দি না নিয়ে শুধু ফরিয়াদের নালিশ শুনেই যে বিচারক রায় দিয়ে বসে তাকে কখনো ন্যায় বিচারক বলা চলে না। মৌলানা মওদুদি লিখেছেন বলেই কোনো কথা সঠিক বলে আমি গ্রহণ করি না। কুরআন ও সুন্নাহ থেকে দলিল সহকারে যেসব কথা তিনি পেশ করেছেন তা আমার বিবেক বুদ্ধি দ্বারা যাচাই করেই গ্রহণ করি। তাই যারা দলিল ও যুক্তির ভিত্তিতে তার সমালোচনা করেন তাদের কথাও গ্রহণ করতে আমি দ্বিধা করি না, কারণ মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইকে আমি নির্ভুল মনে করি না। কিন্তু যারা ফতোয়ার ভাষায় কথা বলেন তারা মৌলানার ভুল সংশোধনের চেয়ে মানুষকে বিভ্রান্ত করাই তাদের উদ্দেশ্য বলে তাদের কথা আমি বিবেচনাযোগ্যই মনে করি না। পৃষ্ঠা ৮৪। অত্যন্ত দুঃখের বিষয় যে খিলাফত ও মুলুকিয়াত বইতে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেসব কথা আলোচনা হয়েছে তাকে ভিত্তি করে কোনো কোনো সমালোচক মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইকে সাহাবায়ে কেরামের নিন্দাকারী ও অপমানকারী বলে প্রমাণ করতে চেষ্টা করেছেন। তাদের লেখার বিদ্বেষপূর্ণ ভাষা থেকে মনে হয় যে মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাই যেন সাহাবাদের প্রতি ঘৃণা সৃষ্টির উদ্দেশ্যেই বইটি লিখেছেন। অথচ তাফহিমুল কোরআন নামক মৌলানার তাফসির ও অন্যান্য অনেক বইতে সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত আল জামাতের আকিদা মোতাবেক যেসব উচ্ছ্বসিত ও আবেগপূর্ণ প্রশংসা করা হয়েছে সেসব কথা তারা পড়েছেন কিনা জানি না। খিলাফত ও মুলুকিয়াত বইতে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে তার সবটুকু কথা আমিও সমর্থন করি না এবং সবটুকু কথা গ্রহণও করিনি। কিন্তু তাই বলে মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইকে সাহাবি বিদ্বেষী বলে প্রচার করা মওদুদি বিদ্বেষেরই পরিচায়ক। খিলাফত ও মুলুকিয়াত বইটিতে যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা ইসলামের ইতিহাসের এমন দুঃখজনক কত ঘটনার সাথে জড়িত যে যারাই এ বিষয়ে কলম ধরবে তাদের পক্ষে একই সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক নীতির উপর কায়েম ছিলেন বলে প্রমাণ করা অসম্ভব। আহলে সুন্নাত আল জামাতের আকিদা অনুযায়ী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকে মেনে নেননি। এ অবস্থায় উভয়ই কি করে একই মর্যাদার অধিকারী হতে পারেন? হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়া সত্ত্বেও আহলে সুন্নাত আল জামাত তাকে খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত মনে করে না। তাকে খলিফা না বলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরাট খেদমত করেছেন বলে স্বীকার করেও ইসলামী খেলাফতের নীতি ও আদর্শের দিক দিয়ে ঐতিহাসিকগণ তার নীতিকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন। যারাই হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন তারা খলিফায়ে রাশেদ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করতে বাধ্য হয়েছেন। সুতরাং এই ইতিহাস এমন সমস্যাপূর্ণ যে এ দুজনকে একই মর্যাদার অধিকারী মনে করা এক প্রকার অসম্ভব। পৃষ্ঠা ৮৫। তাই ইতিহাসের অনিবার্য প্রয়োজনে যারা এ বিষয়ে আলোচনা করেন তাদের কথা নিয়ে সর্বসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় চর্চা করা উচিত নয়। যারা ঐতিহাসিক নয় তারা এ নিয়ে বিতর্ক করতে গেলে ফিতনা সৃষ্টি হবারই আশঙ্কা রয়েছে। ইসলামী শাসনতন্ত্রের মূল নীতি আলোচনা করতে গিয়ে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই কোরআন, সুন্নাহ ও ইজমাকে আইনের উৎস বলে উল্লেখ করেছেন। ইজমা মানে সর্বসম্মত রায়। উম্মতে মুহাম্মাদীর ওলামায়ে কেরাম কোন বিষয়ে একমত হলে সেটাকেই যিনি শরিয়াতের হুজ্জাত বা দলিল বলে স্বীকার করেন, তিনি যে সাহাবায়ে কেরামের ইজমাকে আরও উচ্চমানের হুজ্জাত মনে করেন তাতে সন্দেহ করার কোন যুক্তি নেই। ১৯৫০ সালে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইয়ের সভাপতিত্বে করাচিতে অনুষ্ঠিত সর্বশ্রেণীর ৩১ জন বড় বড় আলেমের যে সম্মেলনে ইসলামী শাসনতন্ত্রের ২২ দফা মূলনীতি ঘোষণা করা হয়, সেখানে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই যোগ্য ভূমিকা পালন করেছিলেন। তদানীন্তন পাকিস্তানের ৩১ জন শ্রেষ্ঠ ওলামার মধ্যে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই বিশিষ্ট স্থানের অধিকারী। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যারা ফতোয়া দেন তারা নিজেদের মর্যাদাই নষ্ট করেন। যুক্তির মাধ্যমে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য খণ্ডন করা অবশ্যই দ্বীনী দায়িত্ব, কিন্তু ফতোয়া প্রচার করা দ্বারা দ্বীনের কোনো উপকার হচ্ছে কিনা তা বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। আরও একটা কথা এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না বলে মনে হয়, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে পাক, ভারত ও বাংলাদেশের কয়েকজন আলেম অবশ্যই বিরূপ মন্তব্য করেছেন, কিন্তু দুনিয়ার বড় বড় ওলামা ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও ইসলামের মহান বিশেষজ্ঞ বলে স্বীকার করেন। তার লেখা তাফসির ও অন্যান্য বই দুনিয়ার ৪০টি ভাষায় তর্জমা হয়ে লক্ষ লক্ষ লোকের নিকট ইসলামের আলো পৌঁছাচ্ছে। সুতরাং এদেশের কিছু সংখ্যক লোক ফতোয়া দিয়ে এ আলোকে চাপা দিয়ে রাখতে পারবেন না। আমার বিশ্বাস যে তারা যদি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বইপত্র মন দিয়ে পড়তেন তাহলে পছন্দই করতেন। পৃষ্ঠা ৮৬। ওলামা ও মাশায়েখে কেরামের খেদমতে। ওলামায়ে কেরাম ও মাশায়েখে এজামের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও মহব্বত পোষণ করি, কারণ তারাই হলেন নবীর ওয়ারিস। তাদের কাছেই কোরআন ও সুন্নার এলম পাওয়া যায়। অশিক্ষিত লোকদের তো তাদের খেদমতে যাওয়া ছাড়া দিনী এলম ও আমল শেখার কোনো পথই নেই। আধুনিক শিক্ষিতদেরও ইসলামের সঠিক জ্ঞান পেতে হলে এবং রাসুলের অনুসরণ করতে হলে ওলামা ও মাশায়েখের সাহায্য নেয়া ছাড়া উপায় নেই। দিনের ব্যাপক জ্ঞান কোরআন ও হাদিস থেকেই পেতে হয় এবং এ বিষয়ে যারা জ্ঞানী তাদের সহায়তা ছাড়া যে ইংরেজি শিক্ষিত এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের কোনো উপায় নেই, এর সাক্ষী আমি নিজে। কুরআন, হাদিস ও ফেকা থেকে গভীর এলম হাসিল করার জন্য কোন কওমি বা আলিয়া মাদ্রাসায় পড়ার সৌভাগ্য আমার হয়নি। যেটুকু সামান্য জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন তা হক্কানি ওলামা ও মাশায়েখের মারফতেই পেয়েছি। আলেম পিতার বিশেষ তাগিদে বিয়ে পর্যন্ত অন্যতম বিষয় হিসেবে আরবি পড়তে বাধ্য হওয়ায় যেটুকু আরবি ভাষা আয়ত্ত হয়েছিল সেটুকু সম্বল করেই ইসলাম সম্পর্কে পড়াশোনার কিছু চেষ্টা করেছি। স্কুল জীবন থেকেই বাংলা ভাষায় হজরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইয়ের অনুদিত বই পড়ার সুযোগ হয়। ১৯৩৮ সালে আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন থেকেই নিয়ামত নামক মাসিক পত্রিকার নিয়মিত পাঠক হিসেবে হজরত থানবী রহমতুল্লাহ আলাইয়ের যুক্তিপূর্ণ ওয়াজ দ্বারা আমি গভীরভাবে আকৃষ্ট হই। তাই হজরত থানবী রহমতুল্লাহ আলাইয়ের লেখার অনুবাদক হিসেবেই হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ১৯৫০ সালে এমএ পরীক্ষার কয়েক মাস আগে তাবলিগ জামাতের দ্বারা প্রভাবান্বিত হয়ে পরীক্ষার পর তিন চিল্লায় বের হই। এ দেশে তাবলিগ জামাতের আমির হজরত মাওলানা আব্দুল আজিজের সাথে চিল্লা দেবার সুযোগ পাওয়ায় এবং তাবলিগের চিল্লা উপলক্ষে হিন্দুস্থান গিয়ে অনেক যোগ্য আলেমের সোহবতে দিনের পথে জীবন উৎসর্গ করার প্রেরণা পাই। সাড়ে চার বছর তাবলিগ জামাতের নিয়মিত কাজ করার যে তৌফিক আল্লাহ পাক দিয়েছেন তাতে আমার জীবনে এ জজবা পয়দা হয়েছে যে দীন ইসলামী মুসলিম জীবনের একমাত্র মিশন বা উদ্দেশ্য হওয়া উচিত। পৃষ্ঠা ৮৭। ১৯৫২ সালে তমদ্দুন মজলিসের সাথে সম্পর্ক হওয়ার ফলে ইসলামকে একটি বিপ্লবী আন্দোলন হিসেবে বুঝবার সুযোগ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, সমাজ, রাষ্ট্র ও অর্থনৈতিক জীবনেও রাসূল যে বিপ্লব সাধন করেছেন সেদিক থেকেও ইসলাম সম্পর্কে তখন পড়াশোনা শুরু করি। তমদ্দুন মজলিসের মার্ফতেই সর্বপ্রথমে আমি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের কিছু বই বাংলা ও ইংরেজি ভাষায় পড়ার সুযোগ পাই। এরপর দু বছর পর্যন্ত আমি একাগ্র চিত্তে তাবলিগ জামাত ও তমদ্দুন মজলিসে কাজ করতে থাকি। একই সাথে এ দুটো সংগঠনের সাথে কাজ করে দুদিকের বই পুস্তক ভালোভাবে পড়ার সুযোগ পাই। আমি তখন অনুভব করি যে ইসলামের ধর্মীয় ও আধ্যাত্মিক দিকের জন্য তাবলিগ জামাতে থাকা আমার জন্য অপরিহার্য এবং ইসলামের রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য দিকের জন্য তমদ্দুন মজলিস ত্যাগ করাও আমার পক্ষে অসম্ভব। একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে মনে প্রাণে গ্রহণ করার পর শুধু তাবলিগ জামাত বা তমদ্দুন মজলিসে আমার তৃষিত মনের খোরাক পেতাম না, তাই এ দুটোর সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম পাওয়ার চেষ্টা করছিলাম। সেকালে লালবাগ শাহী মসজিদে তাবলিগ জামাতের মাসিক বড় ইজতেমা হতো, তাতে আমাকেও বক্তৃতা দিতে হতো। তাবলিগের মঞ্চে দাঁড়িয়ে ছয় উসুলের যে বক্তৃতা আমি করতাম তা শুনে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই তার নিকটবর্তী লোকদের কাছে আমার সম্পর্কে মন্তব্য করতেন, এ লোক তাবলিগ জামাতের কর্মসূচি নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। পরবর্তীকালে জামাতে ইসলামীতে যোগদান করার পর তার সাথে দেখা করতে গেলে সেখানে উপস্থিত অনেককে সাক্ষী রেখে বললেন, আমি বলেছিলাম না যে তাবলিগ জামাত একে আটকে রাখতে পারবে না। পৃষ্ঠা ৮৮। তার একথা শুনে আমি অনুভব করলাম যে তাবলিগ জামাতের মঞ্চে বক্তৃতাকালেও তমদ্দুন মজলিসের ইসলামী বিপ্লবের সুর আমার কথায় হয়তো প্রকাশ পেত, তাই তার মতো জ্ঞানী ব্যক্তি একথা আঁচ করতে পেরেছিলেন। জামাতে ইসলামীতে যোগদান করার কারণে তিনি আমাকে উৎসাহিত করায় আমি আরও নিশ্চিন্ত হলাম। ১৯৬৮ সালে ইংরেজি ভাষায় আমার লেখা এ গাইড টু ইসলামিক মুভমেন্ট, ইসলামী আন্দোলনের দিশারি নামক বইয়ের ভূমিকায় আমি লিখেছিলাম, আমার পিতা থেকে ইসলামকে একটি ধর্ম বলেই বুঝেছিলাম। হজরত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইয়ের লেখা ও মাওলানা ফরিদপুরী রহমতুল্লাহ আলাইয়ের সোহবতে বুঝতে পারলাম যে ইসলাম অত্যন্ত যুক্তিপূর্ণ ধর্ম। তাবলিগ জামাতের মাধ্যমে অনুভব করলাম যে ইসলাম এক মহান মিশন এবং এর জন্য জীবন উৎসর্গ করাই ইমানের দাবি। জামাতে ইসলামীতে এসে অনুধাবন করলাম যে ইসলাম এমন এক বিপ্লবী আন্দোলন যার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য চেষ্টা করা মুমিনের জীবনের সবচেয়ে বড় ফরজ। এখন আমি কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি যে হজরত থানভী, তাবলিগ জামাত, তমদ্দুন মজলিস ও জামাতে ইসলামী আমাকে ক্রমিক পর্যায়ে সত্যিকার মুসলিম হবার প্রেরণা দিয়েছে। জামাতে ইসলামীতে এসে পূর্ণাঙ্গ ইসলামের রূপ বিস্তারিতভাবে জানবার সুযোগ পেয়েছি। জামাতে ইসলামীর বাইরে এমন কয়েকজন বড় আলেমের সাথে আমার সম্পর্ক ছিল যাদের কাছ থেকে দিনের বিভিন্ন দিক সম্পর্কে আমি যথেষ্ট আলো পেয়েছি। তারা যেহেতু আমাকে স্নেহ করতেন সেহেতু অল্প সময়েও অনেক বেশি ফায়দা তাদের কাছ থেকে হাসিল করার সুযোগ তারা দিতেন। হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমেই হজরত মাওলানা নূর মোহাম্মদ আজমী রহমতুল্লাহ আলাইয়ের মতো মহাজ্ঞানীর সাথে ঘনিষ্ঠ হবার সৌভাগ্য হয়েছিল। সকল প্রকার দিনী খেদমত ও সব দিনী সংগঠনের প্রতি শ্রদ্ধাবোধ এবং সবার সম্পর্কে উদার মনোভাব পোষণ করার ব্যাপারে এ দুজনের মতো এমন বিশাল মনা লোক বাংলাদেশে আমি পাইনি। এ দুজনের সাথে যত বেশি সময় ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছি অন্যদের সাথে এতটা না পেলেও অনেকের সংস্পর্শে বহু মূল্যবান শিক্ষা পেয়েছি। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন হজরত মাওলানা সৈয়দ মাহমুদ মুস্তাফা আল মাদানী শহীদ রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা মোহাম্মদ আকরাম খান রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা আদহার আলী রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা মুফতি দীন মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা মুফতি সৈয়দ আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই। পৃষ্ঠা ৮৯। জামাত ইসলামীর অন্তর্ভুক্ত পাকিস্তান, হিন্দুস্তান ও বাংলাদেশের বহু ওলামার ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সৌভাগ্য আমার হয়েছে। তাঁদের এবং জামাতের বাইরের অনেক ইসলামী চিন্তাবিদের বই পুস্তককে আমার দিনই জিন্দেগির পাথেয় হিসেবে পেয়েছি। এ আলোচনা দ্বারা একথাই প্রকাশ করতে চাই যে আমাদের মতো অগণিত আধুনিক শিক্ষিত লোকের পক্ষে ইসলামের এলেম ও আমল সম্বন্ধে শিক্ষা পেতে হলে ওলামা ও মাশায়েখের সাহায্য ছাড়া উপায় নেই। আল্লাহর ফজলে আজ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই ও অন্যান্য ওলামায়ে কেরামের বই পুস্তকের মাধ্যমে ছাত্র সমাজ পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। যে শিক্ষা ব্যবস্থা দ্বারা ইসলামী এলম ও আমলের বিপরীত মন মগজ চরিত্রের লোক তৈরি হচ্ছে, সেখানে যেসব ইসলামী সাহিত্য এমন উৎসাহজনক জাগরণ সৃষ্টি করেছে, সেসব সাহিত্য ওলামাদেরই রচিত। এ বিষয়ে সন্দেহ নেই যে ইসলামী আন্দোলনের ছাত্র ও অছাত্র কর্মীরা ইসলামী জীবনবিধানের বিভিন্ন দিক সম্পর্কে এবং কোরআন পাককে রাসুলের ইসলামী আন্দোলনের আলোকে বুঝবার জন্য যেসব বই পুস্তকের সাহায্য নিচ্ছে, এর বেশিরভাগই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের লেখা। কোরআন ও হাদিসের ভিত্তিতে রচিত অতীত ও বর্তমানের অন্য ওলামাদের যেসব বই বাংলায় পাওয়া যায়, তা থেকেও তারা যথেষ্ট জ্ঞান লাভ করছে। কিন্তু মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের লেখা বাদ দিয়ে চলার কোনো উপায় নেই বলে বাধ্য হয়ে তাঁর লেখা বই সবাই পড়ছে। পৃষ্ঠা ৯০। যদি আর কারো ইসলামী সাহিত্য প্রচুর থাকত এবং তাদের সাহিত্য যদি ইসলাম বিরোধী মত ও পথের বিরুদ্ধে মজবুত কোনো আন্দোলন গড়ে তুলতে পারত, তাহলে আমাদের মতো আধুনিক শিক্ষিত অনেকেই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের সাহিত্য ছাড়াই এ পথে এগুতে পারত। ওলামা ও মাশায়েখে কেরাম কি এমন আর কোন ব্যক্তির নাম পেশ করতে পারেন যার সাহিত্য আমাদেরকে ইসলামী জীবন বিধান সম্পর্কে এ যুগের উপযোগী ভাষায় বিস্তারিত শিক্ষা দিতে পারে? এ পরিস্থিতিতে যখন কোন আলেম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে ফতোয়া দেন, তখন তার সম্পর্কে ইসলামী আন্দোলনের শিক্ষিত কর্মীদের কিরূপ ধারণা সৃষ্টি হতে পারে? কোন দিনী ব্যক্তি যখন বলেন যে আমি মওদুদীর ইসলাম পছন্দ করি না, তখন কর্মীদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে মওদুদী রহমতুল্লাহ আলাই ইসলামকে যতটুকু বুঝবার চেষ্টা করেছেন তা তো তার লেখা সাহিত্যে স্পষ্টই দেখা যায়, কিন্তু যিনি ওই কথা বলেন তিনি ইসলামের কোনো ভালো ব্যাখ্যা দিয়েছেন কিনা সে কথা তো কারো জানবারই সুযোগ হল না। তাহলে ওই ব্যক্তির এ জাতীয় ঘোষণা দ্বারা ময়দানের হাজার হাজার কর্মীর মনে কি তাঁর সম্পর্কে কোনো সুধারণার সৃষ্টি হতে পারে? যদি তিনি সঠিক ইসলাম পেশ করে নিজেকে মওদুদীর ভুল ইসলাম থেকে রক্ষা করার যোগ্য বলে প্রমাণ দিতে পারতেন, তাহলে ইসলামের জন্য যারা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করছে তারা তাকেই নেতা হিসেবে গ্রহণ করত এবং মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বই পড়ার দরকার মনে করত না। আমি সকল হাক্কানি ওলামা ও মাশায়েখের খেদমতে অতি বিনয়ের সাথে আরজ করছি যে আপনারা মেহরবানি করে একটু সময় ও শ্রম খরচ করে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের ৬ খণ্ডে লিখিত তাফসির, তাফিমুল কোরআন এবং এ যুগের মানুষের অগণিত প্রশ্নের ৭ খণ্ড জবাব, রাসাইল ও মাসাইল নামক পুস্তকগুলো পড়ে দেখুন। শুধু অন্যের মন্তব্য শুনেই সিদ্ধান্ত না নিয়ে নিজে দেখে ফয়সালা করুন, এটা বিরাট জিম্মাদারির কাজ, আল্লাহর কাছে আমাদের সবারই জবাবদিহি করতে হবে। আজ বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কত বড় বড় ফিতনা মাথা তুলে দাঁড়িয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ইত্যাদি বিরাট শক্তি নিয়ে এ দেশ থেকে ইসলামী আদর্শকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত। পৃষ্ঠা ৯১। বাস্তবে ময়দানে এসব ফিতনার মোকাবেলায় কারা কতটুকু ইসলামের পক্ষে কাজ করছেন তা দেশবাসী সবাই দেখতে পাচ্ছে। ইসলাম বিরোধী শক্তিগুলো কাদেরকে প্রকৃত দুশ্মন মনে করছে তাও সবাই দেখছেন। কলেজ বিশ্ববিদ্যালয় সহ ময়দানে যারা ইসলামী আন্দোলনে আত্মনিয়োগ করছে এবং যাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতাবাদী ও সমাজতন্ত্রীরা একজোট হয়ে লেগেছে, তারা কি আপনাদের সবার সাহায্য, সহানুভূতি ও সমর্থনের কোনো হক রাখে না? এ অবস্থায় ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কোনো আন্দোলন না করে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মওদুদী ফিতনা বলে ফতোয়া দেন, তাদের এ কাজ কি পরোক্ষভাবে ইসলামের দুশ্মনদের পক্ষে যায় না? ইসলামের প্রতি সত্যিকার দরদ থাকলে ময়দানে কর্মরত ইসলামী কর্মীদেরকে সাহায্য করাই স্বাভাবিক। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের বইয়ের যেসব কথা কোরআন ও হাদিস সম্মত নয় বলে কেউ মনে করেন, যুক্তি সহকারে সেসব ভুল ধরিয়ে দিন। এভাবে ভুল ধরিয়ে দিলে ইসলামের বিরাট খেদমত হবে এবং ইসলামী আন্দোলনের কর্মীরা এ ধরনের ওলামা ও মাশায়েখের নিকট কৃতজ্ঞ থাকবে। কিন্তু এ কষ্টটুকু স্বীকার না করে যদি ফতোয়া দিয়েই দায়িত্ব পালনের চেষ্টা করা হয়, তাহলে ফতোয়াদাতাগণ সচেতন লোকদের কাছে শ্রদ্ধার আসন কি করে পাবেন? ওলামা ও মাশায়েখ সাহেবানের খেদমতে একটা বিষয় সম্পর্কে বিশেষভাবে চিন্তা ও বিবেচনা করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদী, ভারতপন্থী ও সমাজতন্ত্রী দলগুলো কিভাবে বৈদেশিক পৃষ্ঠপোষকতায় ক্ষমতা দখলের চেষ্টা করছে তা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। ছাত্র সমাজের মধ্যেও এসব দলের বহু সংগঠন আছে। এসব ইসলাম বিরোধী শক্তির মোকাবিলায় বৃহত্তর ময়দানে জামাতে ইসলামী এবং ছাত্রমহলে ইসলামী ছাত্র শিবির যে সংগ্রাম করে যাচ্ছে তাও আপনাদের অজানা নয়। এ অবস্থায় যারা ইসলামকে ভালোবাসেন তাদের কি কর্তব্য হওয়া উচিত তা আপনারাই বিবেচনা করুন। এ পরিস্থিতিতে জামাত ইসলামীকে সাহায্য সহযোগিতা দান করাই কি দিনই দায়িত্ব নয়? পৃষ্ঠা ৯২। এ দায়িত্ব পালন না করার ফলে যদি ইসলাম বিরোধী শক্তি বিজয়ী হয়ে যায় তাহলে আপনাদের বর্তমান দিনই খেদমতটুকুর সুযোগ থাকবে কিনা তা চিন্তা করার এখনও সময় আছে। সর্বশেষে আরজ করতে চাই যে মাওলানা মওদুদীর লেখা বইয়ের মধ্যে আহলে সুন্নাত আল জামাতের খেলাফ যদি কোনো কথা থাকে তাহলে সেসব চিহ্নিত করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করুন। আমরা নিজেদেরকে আহলে সুন্নাত আল জামাতের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করি, তাই এদিক দিয়ে তার বইয়ের মধ্যে ভুল থাকলে তা আমরা কোনো ক্রমে গ্রহণ করব না। এই বিষয়েও একটি কথার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। কেউ কেউ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের কোনো কথা মূল বইয়ের বক্তব্য থেকে আলাদা করে সিয়াক ও সাবাক ছাড়া এমনভাবে পেশ করে থাকেন যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই মূল বই না দেখে শুধু বিচ্ছিন্ন কোনো কথার ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছা নিরাপদ নয়। অগণিত আধুনিক শিক্ষিত লোকের সাথে আমার ব্যাপক যোগাযোগ হয়। তাদের অধিকাংশই আলেম সমাজ সম্পর্কে ভালো ধারণা রাখে না। তাদের সাথে আমার বিতর্ক হয়, তাদেরকে আমি বুঝাই যে দিনের এলম আলেম সমাজ থেকেই পেতে হবে। তাদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে দিনের এলম কোথায় পাওয়া যাবে? আলেম সমাজকে আধুনিক শিক্ষিত লোকদের নিকট শ্রদ্ধার পাত্র হিসেবে গণ্য হতে হলে ফতোয়ার ভাষায় মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের সমালোচনা না করে সংশোধনের নিয়তে ভুল ধরিয়ে দিতে হবে। যেসব শিক্ষিত লোক ইসলাম সম্পর্কে জানতে উৎসাহী তারা মাওলানা মওদুদীর বইকেই প্রধান সম্বল হিসেবে পান। ফতোয়ার কারণে যদি এসব লোকের মনে ওলামা ও মাশায়েখ সম্পর্কে অশ্রদ্ধার সৃষ্টি হয় তাহলে দিনের বিরাট ক্ষতি হয়ে যাবে। কিন্তু দরদপূর্ণ ভাষায় যদি তারা ভুল ধরিয়ে দেন তাহলে তাদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যাবে। সমাপ্ত।